This track was downloaded from fusionbd.com.
Dhaka FM.
Welcome back to Dhaka FM 90.4 FM.
আমরা কোন অনুষ্ঠান শুনছি?
আমরা শুনছি অন্ধকারের গল্প।
আচ্ছা, আমাদের সাথে কে কে আছেন?
আমাদের সাথে আছেন ইভান, ওর সাথে আমরা দুজন।
আচ্ছা, আমি ডেফিনেটলি ইভান আছি আপনাদের সাথে। অন্ধকারের গল্প শুনছেন ঢাকা এফএম 90.4। আপনি টিউন ইন করে আছেন যে স্টেশনটি বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম রেডিও স্টেশন। এবং আমাদের সাথে আছেন জনপ্রিয় নায়ক ইমন, এবং শুধু ইমন তিনি একাই নয়, আমাদের সাথে একদম সরাসরি এখন কথা বলছেন তার সহধর্মিনী আয়েশা ইসলাম দুজনেই। এবং দুজনের সাথে আমরা অনেক গল্প করেছি। আর প্রিয় শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, অনেকেই আমাদেরকে লিখে ফেলেছেন, একটা আপনাদের জন্য একটা বোনাস দিতে চাই। সেই বোনাসটা হচ্ছে, আপনারা যদি আপনাদের সেল নাম্বারটা আমাদেরকে পাঠিয়ে দেন এসএমএস করে, ফেসবুকে না, যদি এসএমএস এ পাঠান, মানে 16260 এই নাম্বারটিতে পাঠান, তাহলে আমরা সরাসরি আপনাদেরকে ফোন করব। এবং এরকম লাকি ফোন কলার যারা থাকবেন তাদেরকে আমরা কিন্তু ফোনে নিব, এবং আপনার সেই এসএমএস এ আপনি আপনার মনের কথাটা মোটামুটি লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং সরাসরি কিন্তু আপনারা কথা বলতে পারবেন আজকে আমাদের অতিথিদের সাথে, রাইট? এবং আজকে আমাদের অতিথি চিত্রনায়ক ইমন এবং তার সহধর্মিনী আয়েশা ইসলাম, তাদের প্রথম পরিচয়, প্রেম, ভালোবাসা, বিয়ে ও সংসার নিয়ে অনেক না বলা কথা শোনাবেন ইমন আয়েশা দম্পতি। পাশাপাশি আপনাদের সঙ্গেও, যেমনটা বললাম, সরাসরি কথা বলাতে চাই আমরা। আর আজকের অতিথিদের ছবি দেখতে চাইলে ফেসবুকে আসতে পারেন। ফেসবুকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে এসে কিন্তু ছবিটা দেখতে পারেন আপনারা। দুটি ছবি আমরা আপলোড করে দিয়েছি, এবং এসএমএস করতে পারেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন নেম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে সেল নাম্বার, পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। আর এরকম একটি আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই প্রোডিউসার সাদিক সামি ও অন্ধকারের গল্পের টিম তারেক আহমেদ, মঈন, জান্নাতুল ফেরদৌস শিপন ও বাবুল হৃদয়কে। ইভানকেও শুনছেন আপনারা। আমরা মাইক্রোফোন দিয়ে দিতে চাই আমাদের অতিথিদের কাছে, যে কথা শুনবার জন্য, যে কথা শুনবার অপেক্ষায় হাজারো লাখো শ্রোতারা আজ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে ঢাকা এফএম শুনছেন, তাদেরকে আর অপেক্ষা করিয়ে আসলে রাখতে চাই। আমরা সরাসরি এখন ইমন ভাই এবং ভাবি দুজনের কাছ থেকে তাদের ভালোবাসার গল্পটা শুনতে চাই, তাদের প্রথম পরিচয় কিভাবে দুজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হলো, সেই ভালোবাসাটা কিভাবে একদম সংসার কিংবা বিয়ে পর্যন্ত গড়ালো। একদম মাইক্রোফোন ইজ ইয়ার্স, আমরা এখন শুধুমাত্র আপনাদের কথা শুনবো, এবং আমরা শ্রোতারা যারা আছেন সবাই আপনাদের কথা শুনতে চান। এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে এই মুহূর্তে লাখো লাখো শ্রোতা আমাদেরকে শুনছেন, তারা সবাই অধীর আগ্রহে আছেন পছন্দের এই দুজন মানুষের কথা শুনবার জন্য।
থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার বিষয়টা একটু ইন্টারেস্টিং। আসলে আমি আসলে অনেক বছর আমি ঠিক যখন চুপ ছিলাম তখন একদমই চুপ ছিলাম, বাট যখন আমি আমাদের বিষয়টা যখন সবাই শুনলো জানলো তখন আমি অনেক বেশি ওপেন হয়ে গেছি, এবং অনেক রিকোয়েস্ট আছে সবাই জানতে চাচ্ছে। আমি খুব সুন্দর করে সবাইকে জানাচ্ছি বিষয়টা আশা। এবং আমার বিয়ে হয়েছে প্রায় অলমোস্ট 6 ইয়ার্স, এবং এর আগেও আমাদের 2 বছরের অ্যাফেয়ার ছিল, সো অনেক দিনের সম্পর্ক। বাট আমার কাছে এতদিন মনে হয় না, আমার কাছে এখন নতুন মনে হয় জিনিসটাকে। এবং আমাদের রিলেশনটা যখন শুরু হয়েছিল তখন আমাদের মনে হয় কোন একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম একসাথে, ওরকম মনে নেই কোন প্রোগ্রামটা।
তো ওখানে দেখা যাচ্ছে কি, আমি আমার ছেলেদের চোখটা আমাকে অ্যাট্রাক্ট করে, ওর চোখটা আমাকে অ্যাট্রাক্ট করছিল। তো ওইখানে ওর সাথে ফার্স্ট দেখা, তো দেখার পর আমার কিউট ভালো লাগছে ফার্স্ট টাইম। আমি সবসময় চাইতাম কি, একটা ডিসেন্ট কোন ভদ্র ছেলে আমার পিছে পিছে থাকবে এরকম কিছু। তো দেখে এত ভদ্র ইনোসেন্ট মনে হয়েছে। তখন আমার একটা ফ্রেন্ড ছিল, তখন আমি বলেছি চিনে চেনা মনে হচ্ছে, হ্যাঁ ও তো অ্যাড করেছে
স্যান্ডেলিনা পাউডার,
রাইট? তো ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ডের বোন আবার ওর কলিগ ছিল পিঙ্কি। তো ওকে আমি জিজ্ঞেস করলাম, এটা ওই ছেলেটা না? আমি হ্যাঁ ওই ছেলেটা, নাম্বারে দেখতে কথা বলি। চোখ দেখ কি দেব দুর্গা মানে চোখটা এ বলে নাম্বারটা নিয়ে ফার্স্ট টাইম কল করাম, কল করার পর পাট মারছিল তখন আমার ইগোতে খুব
লাগছে।
আরে কি ব্যাপার পাট মারলো কেন, ছেলে আমার সাথে আসার কথা বলো যে পাগল থাকে।
প্রথম ফোন কলে কি ছিল সেটা কি ছিল আমরা একটু শুনি না।
প্রথম আমি আমি আগেই বলেছি যে আমার আমি ভালোবাসা জিনিসটা আসলে এভাবে মানে বুঝিনি কখনোই, কারণ আমি এগুলো বুঝতাম না, আমি আমার জগতেই থাকতাম আসলে। আর প্রথম আমাকে কোন মেয়ে যে এভাবে বা এরকম হতে পারে, আমি আসলে আমাকে দিয়ে যে প্রেম হবে, আমার ফ্রেন্ডরা বলতো তোকে দিয়ে জীবনে এরকম কিছু হবে না। সো ফাইনালি ও যখন আমাকে প্রথমবার ফোন দেয় তখন আমার মনে আছে যে আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে জাস্ট গ্রুপ স্টাডি করছিলাম বাসায়। তো তখন যখন ফোন আসলো তখন কিন্তু মানে ফোন আসা কিন্তু একটা ফ্যাক্ট, ফোন আসতো আরে বাবা বিশাল ব্যাপার। তো ফোন বলতো যে ইমন আমি আমি আসা তোমার সাথে আমার কথা আছে, তোমার সাথে আমার প্রোগ্রামে দেখা হয়েছিল। তখন আমি বললাম যে আমি আসলে ঠিক মানে বুঝতে পারছি না, আর তখন আমি এমন পপুলার কেউ না আসলে, আমি জাস্ট মাত্র আই জাস্ট স্টার্ট মাই ক্যারিয়ার, স্যান্ডেলিনা পাউডার দিয়ে স্টার্ট করেছি, এবং হয় না যে কাজ না থাকলে যেটা হয় আড্ডা মারা এই এইরকমই নোন ফেস না। তখন ও আমাকে ফোন দিয়েছে, দিয়ে বললো যে কি করছো না করছো, খোঁজ খবর কি। তো বিষয়টা না তখন আমি বললাম যে আমি আসলে একটু বিজি আছি, তো সে বললো পার্টিতে আসবে না, পার্টি না আমার বাসায়, আমার জানি কেন বলতে ইচ্ছা করছে সবকিছু আমি ঠিক বুঝতে পারলাম না, ঠিক পার্টি না আমি বাসায় আমার ফ্রেন্ডরা মিলে আসলে আজকে বাসায় মা রান্না করেছে খিচুড়ি, আমরা সবাই খাচ্ছি প্লাস পড়াশোনা করছি। এরপরও আবার রাত 11টার সময় আরেকবার ফোন দিল যে কি অবস্থা, কি করছো, ঘুমাও না? আমি বলছিলাম না আমি গল্প করছি পড়াশোনা শেষ করে। এরপর আবার বললো যে ঠিক আছে তাহলে ঘুমানোর আগে তোমাকে একবার ফোন দেবো না আমি, তুমি ঘুমানোর ফোন। আমি আমি কিন্তু কেন জানি না ওই টাইম টু টাইম ওয়েট করছিলাম যে আসলে ব্যাপারটা কি, যে একটা ভালো লাগা কাজ করছিল যেহেতু কখনো কথা বলিনি, আবার বললো যে তুমি পারলে আমাকে সকালে একটা ফোন দাও, বা আমি হয়তো সকালে ফোন দিলাম না। আর ওর বিষয়টা ছিল যে ওর সাথে কেউ পাট মারতে পারবে না পৃথিবীর, এরকম একটা আমারটা ঠিক পাট মারা না, আমি আসলে এটাতে ইউজ টু ছিলাম না যে আমি আসলে কোনো মেয়ের সাথে কথা বলবো বা হোয়াটএভার ইট ইজ। তো যখন ও আমাকে আবার সকালবেলাও গুড মর্নিং দিল তখন ও বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো, বা দুপুরে ঠিক মতো লাঞ্চ করলাম কিনা ভিতর ভিতর কাজ করছিল যে অপেক্ষা। এরপরে দেখা গেল যে অনেকদিন আমরা একসাথে কথা বলছি, এরপরে আমিও ফোন দেওয়া স্টার্ট করলাম, রাত্রেবেলা দেখা গেল যে অনেক অলমোস্ট মানে হোল নাইটই কথা বলা হতো। হ্যাঁ, তো এরপরে যখন একদিন গ্যাপ দিলেই খারাপ লাগতো আসলে বিষয়টা
কি হচ্ছে এটা।
হ্যাঁ, যে এরপর কথা বলতে বলতে বিষয়টা অনেকটা ইউজফুল পর্যায়ে চলে গেল, বেশ আমার অসুখ হলে বললো যে ডাক্তার দেখাও, এটা আমি ওর কথা শোনা শুরু করলাম মনে রাখ জানতে, এবং ভালো লাগতো। ফোন না দিলে দেখা গেল যে আমি অনেক সময় মিসড কলই দিতাম, কল ব্যাক করতো সে। তো ব্যাপারগুলো অনেক ইন্টারেস্টিং ছিল আসলে, খুব সুইট মোমেন্ট ছিল। তো একবার মনে আছে যে আমি একবার একটা কাজে, নতুন অবস্থা একটা কাজে আমি বাইরে ছিলাম, দেশের বাইরে ব্যাংকক গেছিলাম একটা কাজে। তো ব্যাংকক থেকে এসে বললাম এরপরে তোমার খোঁজ খবর নাই, ফোন দিচ্ছে না, তখন কি বল ফোন টোন দেয় না কেন। আচ্ছা, আমি একবার জানাই যে আমি ঢাকা
জানিয়ে গিয়েছিলাম তখন ব্যাংককে,
হ্যাঁ একটা ব্যাংকক একটা কাজে যাচ্ছিলাম, বাট এরপরে ব্যাংকক থেকে ওকে আর আমার ফোন দেওয়া হয়নি আসলে। তো ও ভুলে গেছে, আমিও ভুলে গেছি, ব্যাপারটা এই পর্যায়ে আর কি। তো এরপরে যেটা হলো যে আমি ঢাকায় এসে ওকে একটা ফোন দিলাম যে তিন চার দিন হয়ে গেল, একটু জানাই দেখি তারপর যা হওয়ার হবে। তো ফোন দিলাম কি অবস্থা, কোনো খোঁজ খবর নাই তোমার, তারপর এই যে আবার স্টার্ট হলো কথা বলা। এর মাঝে ওর একবার পড়তে ইন্ডিয়া চলে যাওয়ার কথা ছিল, ও
তখন মানে কারণটা কি ছিল যে এতদিন গ্যাপ, আপনাকে ফোন আপনি পাচ্ছেন না, তারপর আপনি ফোন
দিলেন? হ্যাঁ, যে না কি ব্যাপার, তখন তো ব্যাংকক মানে বুঝিনি, মজায় কাটছিল কাজ কাজকর্ম নিয়ে। ঢাকা আসা তিন চার দিন হলো, কি রে আমি আমি কার সাথে কথা বলছি না বা সামথিং কিছু একটা হচ্ছে আর কি বিষয়টা। তখন আমি ওকে বললাম যে কি ব্যাপার ফোন টোন দাও না, বললো তোমার মোবাইল তো বন্ধ কিভাবে ফোন দেবো আমি। তো যাই হোক, ওইভাবেই স্টার্ট হলো আবার কথাবার্তা। এর মাঝে ওকে বাসা থেকে ইন্ডিয়া চলে গেছিল পড়াশোনা করতে ডিজাইনিং এর উপর। তারপর যেটা হলো যে ও ওইখানে যে ওর বাবা মা বললো যে তুমি এখানে পড়বা, সে ওইখানে যে আমার ফোন দিল, আমি কি করবো
ওখানে গিয়ে সিম নিয়েছি।
আমি আমি একটু জানতে চাই যে এই যে ফোন ফোনে কথা হচ্ছে এবং এক সময় অল্প অল্প ফোন, সেটা রাতভর কথা বলা, একটা ফোনের জন্য অপেক্ষা করা, যেটা একজন ইমুনের ক্ষেত্রে হয়েছিল, ভাবির ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল?
আমার ক্ষেত্রে আমি তো বললাম না আমার ফার্স্টে ফোন দিয়ে যা ফার্স্ট কথা বলতে চাই, মানে কি রকম? হ্যাঁ আমি একটু আমি ফ্রেন্ড এর সাথে বিজি আছি, তো আমাকে আজ পর্যন্ত সরপাকে বিজি বলে নাই, আমারে মাস ফোন দিত। তো আমার খুব গায়ে লাগছে, কি ব্যাপার এত ইগো বিছানা যাচ্ছে, আর আমার ফোন দিলাম পাট মারলো, ও মাই গড, তা প্রথম দেখা হয়েছিল কবে আসবে না আসবে, আসলে ফোন দিলে কথা বলবো না হলে নাই, এরকম ডিটারমাইন্ড ছিলাম। তো আসার পর পরে ফোন দিল, ফোন দেওয়ার পর আমি তুমি কবে আসছো বলে কথা বলতে 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 এক সময় দেখা যাচ্ছে কি, মানে আমি নিজে খাওয়ার প্রতি খেয়াল ছিল না আমার, আমি কি খাই না খাই, ও কি খাইছে না খাইছে এটা খোঁজ রাখতাম। আই ডোন্ট নো, আমার ভিতর থেকে কাজ করতেছে, মানে কি কিছু বুঝতে পারি নাই। দেখা যাচ্ছে কি আমি ইমন তুমি কখন বেরোচ্ছ, আর ওর টাইম ছিল আমার টাইম ছিল 11টা, সকালে 11টার সময় ঘুম থেকে করতো, 11টার সঙ্গে ফোন দিত, বের হতো, যার আগে ফোন দিয়ে বেরোতো, আমিও এখানে অমুক জায়গায় ফোন দিয়ে বের হতাম, তুমি কোথায় আসো কি করছো, আর এভরিডে মিট করতাম।
আচ্ছা এভরিডে?
হ্যাঁ, মাঝে মাঝে 2-3 ডেজ বাদে। আর তখন আমার বাবা মাঝে ইন্ডিয়া নিয়ে গেছিল ফ্যাশন ডিজাইনিং পড়ার জন্য,
সেই বিচ্ছেদ কি একটা কষ্ট একটা এরকম
না, ওখানে গিয়ে আমি আমি কিছু আব্বুর সাথে, আম্মুর সঙ্গে গেলে ম্যানেজ করা যায়, কিছু আব্বুর সাথে আব্বুকে বললাম আব্বু আমাকে সিম দেবো, আমার এখানে কি সিম দরকার, আমি না আমি কান্না থেকে করে একটা সিম নিয়েছি, নেওয়ার পর পরে ওরই ফোন দিছি কি করবো, আমি তো এখানে আব্বু চাচা অ্যাডমিট করতে, তো বাড়ির হোস্টেলে থাকতে হবে, বাট নিজের কাজ নিজে করতে হবে, আমি নিজে কাজ কিছু করতে পারি না, তুমি আঙ্কেলকে বুঝে বুঝে চলে আসো, পরে নর্থ সাউথ অ্যাডমিট হো। পরে আমি আব্বু আমি সাউথ আফ্রিকা সরি আমি ইন্ডিয়াতে পড়বো না, আমি বাংলাদেশে ছিল ইন্সপিরেশন ফ্যাশন ডিজাইনিং, আমি বিবিএ কমপ্লিট করার পর ওটাই তো করবো, আগে
বিবিএ কমপ্লিট
করার জন্য ফোন দিয়েছি। তো চলে আসছি, চলে আসার পর নর্থ সাউথে ক্লাস হতো,
আমি একটু শেয়ার করি এর মধ্যে, ও যখন ইন্ডিয়া থেকে যখন ফোন দিল তখন আমি বাসায় একা বসেছিলাম এবং মানে ভাবছি বসে বসে যে ও চলে গেল, ও কি ইন্ডিয়া যাবে, মানে এই বিষয়গুলো আমার কাছে আস্তে আস্তে ভাবনা থেকে আসা স্টার্ট করলো যে ও চলে যাবে, তার মানে কি 3-4 বছর একটা ব্যাপার, ও আসবে এতদিন থাকবে কি না আসবে সেটা তো ফ্যাক্ট, বা আমি কি করবো আই ডোন্ট নো, কারণ ও অলরেডি আমাকে এত বেশি মানে ইন্সপিরেশনের জায়গাটা তৈরি করে ফেলেছে যে ওর প্রত্যেকটা বিষয় আমি খুব মিস করা স্টার্ট করলাম। আর মনে আছে ও 7-8 দিন তোর আঙ্কেল ওকে মানে ওর বাবা ওকে ভর্তি করাই দিবে এরকম একটা ব্যাপার ছিল ইউনিভার্সিটিতে, তো ও আমাকে বললো আমি কি করবো, আমি বলছি তুমি যেভাবেই পারো কান্নাকাটি করে তুমি জাস্ট চলে আসো, কারণ আমার মনে হয় কি যে তুমি তোমার কষ্ট হওয়ার সাথে সাথে আমারও কষ্ট হচ্ছে, সো আমি চাই না আসো থাকা, তো অনেক কান্নাকাটি করে এনিওয়েজ ফাইনালি ও সাকসেস হয়েছে। তারপর ওর বাবা ওর কান্নাকাটি দেখে ওর বাবাও কেঁদেছে, আমাকে বললো যে ওর বাবাও কান্নাকাটি করছে, আমি বললাম যে তাহলে চলেই যখন আসবা কয়েকদিন ঘুরে আসো।
এত বড় বড় কিছু লাগবে না,
ছোট ভাইয়ের জন্য চয়েস এমনি, মানে ও যেহেতু একটা ওর সবগুলো জিনিস আমার খুব ভালো লাগতো, ও এরপর যেগুলো এনেছিল ওগুলো পরে পরে আমি ঘুরতাম। তারপর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ছিল যে হয় না যে ওই বয়সে একটা পাট মারার ব্যাপার থাকে, হ্যাঁ মানে আমি যখন কাজ স্টার্ট করি আমি অনেক মানে কত 20 বা 21 বা 22 এরকম বয়সে আমি আমার মানে আমরা মডেলিং শুরু করি, মাত্র স্টার্ট করি স্যান্ডলিনার পাউডার, এটা 2008-06 এর ঘটনা। সো তখন যেটা হয় যে অনেক অল্প বয়সে একটা পার্টনার ব্যাপার থাকে, দোস্ত আমাকে তো মেয়েটা ফোন দিচ্ছে দেখছিস, এবং প্রতি মিনিট 7 টাকা, দোস্ত তুই বস দেখ কথা বলি, ও বলতেছে দোস্ত আধা ঘন্টা হয়ে গেছে ফোন তো রাখে না, তার মানে কি ব্যাপার স্যাপার তো আলাদা, আমি হ্যাঁ তোর গার্লফ্রেন্ডের খবর কি, ফোন দেয়, ফোন তো দেয় না তুই দিচ্ছিস, তখন ওই মজা করতে করতে যে রিলেশনটা কোন দিকে যাচ্ছিল, মানে আমরা কিন্তু মানে জানতামই না যে আমরা বিয়ে করে ফেলবো বা এরকম কিছু না, আমার একটা গার্লফ্রেন্ড আছে এবং ওর একটা বয়ফ্রেন্ড আছে, এবং ও যেখানে পড়াশোনা স্টার্ট করলো নর্থ সাউথে তো অনেক ফ্রেন্ড সার্কেল থাকে ওদের, বাট ও আমার ব্যাপারটা কাউকে বলেনি কখনো,
বা
আমার বিষয়টা যেটা ছিল যে আমি তখন ছোট ছোট কাজ করতাম না, ছোট ছোট কাজ করে ছোট ছোট অ্যামাউন্ট গুলো আমার কাছে, আমি এসে বলতাম চলো আমরা দুজন আজকে একসাথে খাবো, একসাথে খাবো বা একসাথে আমরা ঘুরবো কিছুক্ষণ, মোস্ট অফ দ্য টাইম ও যেটা করতো সে আমাকে বাসার সামনে থেকে পিক করতো, ঠিক আছে? তখন আমার গাড়িও ছিল না তখন আমার, সো এসে পিক করতো, আমরা ঘুরতাম, মোস্ট অফ দ্য টাইম ওই আমাকে খাওয়াতো। সো এই বিষয়গুলো অনেক এনজয় করতাম, ভালো লাগতো আসলে।
আচ্ছা, মানে কখন এটা বুঝতে শুরু করলেন যে না, আমাদের ভিতরে শুধুমাত্র ফোনের অপেক্ষা না, অন্যরকম একটা ভালো লাগার জায়গা আছে? ভালো লাগা
বেশ কিছু যাওয়ার পর, ওয়ান ইয়ার,
অলমোস্ট ওয়ান ইয়ার যখন চলে গেছে, যে মানে প্রত্যেকটা জিনিস খুব মজা লাগতো আমার কাছে। একবার কি যেন এটা বলতো যে আমাকে আমার বাবার এক কাজিন আছে কানাডা থাকে, ওরা দেখতে এসছে আমাকে, আমাকে মনে হয় বিয়ে দিতে। তুমি কি বলো, মানে তুমি কি পাগল যে আমি
এখন নাম্বারে আমি ছিলাম অ্যাকচুয়ালি।
আচ্ছা, হ্যাঁ, তো ওর যেহেতু বিয়ে হয়ে যাবে, তা আমি বললাম যে তুমি পাগল, আমার কি অবস্থা, তুমি দেখো আমার বয়স মাত্র 20 বছর, মাত্র স্টার্ট করলাম আমি ক্যারিয়ারই তো বুঝি না যে আমি আসলে কই যাব, এটা তো শখ করে করা, আর আমি তো এখনো স্টুডেন্ট, আসলে আমি তখন পড়াশোনা করছি মাত্র, জাস্ট বিবিএতে পড়ছি। তো আমি বললাম যে আমাকে বাসা থেকে দিবে কিনা বা ওয়ার বেটিস, আমার ভাই আছে, বড় ভাই আছে, বা আমি তো এইসব কথা আমার গার্লফ্রেন্ডের জীবনে শুনিনি বাসা থেকে। আদরের একটা ছেলে, বিয়ের চিন্তা তো তখন মাথাতেই নাই আসলে, ঠিক আছে? তো ইমন মানি হচ্ছে এরকম, এবং কখনো বিয়ের প্রসঙ্গই আসেনি আমাকে নিয়ে। তো ও যখন আমাকে বললো, ওই দিন আমার একটু কষ্ট লাগা স্টার্ট করলো, যে আমার মনে আছে আমি একটা শুটিং এ গিয়েছিলাম কোন একটা কিছু শুটিং এ, তো তখন ও যখন বললো যে আমার বাবা কিন্তু যে ছেলেরাও আসছে দেখতে, তুমি কি বলো, তুমি যদি বলো আমি না করে দেবো স্ট্রাইট।
আচ্ছা,
তা আমি বললাম কি দাঁড়াও আমাকে তুমি একটু কিছু সময় দাও।
এই যে শোনার পর পর কেমন লাগছে?
30 মিনিট আমার খুব খারাপ লাগা স্টার্ট করলো, বিলিভ মি, ফর দ্য ফার্স্ট টাইম মানে আমার চোখেও পানি এসে গিয়েছিল আসলে। যে
ও তার কিভাবে জানতেন আগে এই ঘটনাটা?
আমার মনে হয় না জানতো,
কারণ
দেখা যায় না তোর,
বলতে তো পারতাম।
তো আমার মনে হয় যে ও খুব মানে, আমি বললাম যে ঠিক আছে তুমি তুমি কি চাও, বলে যে আমি কি চাই সেটা তুমি কি বুঝো না নাকি। তো এনিওয়েজ, তখন আমি ওকে কিছুক্ষণ পর আবার ফোন দিলাম, বলো শোনো তুমি ওকে না করে দাও, বলো তুমি বিয়ে করবা।
আচ্ছা,
আমি বলছি তুমি আগে না করো, পরেরটা পরে চিন্তা করবো, মানে এইভাবে কি করবো। তো এইভাবে আসলে স্টার্টিংটা আসলে।
আমি একটু ভাবির কাছে জানতে চাই যে ভাবি, আপনি যে ফোন করছেন বলছেন আমি এখন কি করবো, আপনি তো মনে মনে আসলে ডিসাইড জানিয়েছেন,
এটা কেন হয়েছে? কি আমি মুভি দেখতাম
নাকি আমাকে বাজায় দেখলে ভাই বুঝলাম,
তুমি অনেক মুভি দেখতাম কি, রোমান্টিক রিলেশনশিপস, বিভিন্ন শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, গান গাচ্ছে। তা আমি না লাইফের উপর ড্রিমের মধ্যে ছিলাম যে না আমি বিয়ে করে ঘুরে বেড়াবো, কম বয়সে বিয়ে করবো। তো আমার এজ অনেক কম, 17 বা এরকম এরকম এজ হবে আমার। আমি তখন আমি জাস্ট আমার হ্যাঁ আব্বুর 3 নম্বরে ছিলাম, বড় আপনি মেয়ে বিয়ে হয়ে গেছে আর্লি। তো আবার আঙ্কেল আবার আসছে, আঙ্কেল এসে কানাডা থেকে আসে, আব্বু চাচ্ছে কি যে কানাডায় আমাকে পাঠিয়ে দিবে। সব বাবারাই চায় যে মেয়ে একটা বাইরে গিয়ে অ্যাব্রোডে গিয়ে ভালোভাবে স্টাডি নিয়ে পড়াশোনা করুক। আমাদের বাসায় থাকতেছে তখন ওরা আমি বললাম দেখো এরকম অবস্থা, কিন্তু আমি তো হঠাৎ করে কোন একটা ছেলেকে কখনো ভাবি নাই যে বিয়ে করবো বা সামথিং এনগেজ করবো, তাতে হয়ে গেল, তুমি কি বলতে চাচ্ছ? তো বললাম পরে ও দেখলাম ও ফ্রাস্ট্রেশন সাফার করতেছিল, কিছু বলে নাই। পরে পরক্ষণে ফোন দিয়ে বলে কি না আচ্ছা বাদ্য বাদ্য আমার একসাথে থাকি, যাওয়ার হবে। এই বলে কি করতে হঠাৎ করে বিয়ের কথা বললাম, ওকে ফাইন চো বিয়ে করেই ফেলি।
আমি এখন অনেক ইমোশনাল, আর তখন তো আরো বেশি ইমোশনাল, যেহেতু আমার লাইফে এরকম প্রেম ঘুরিত ব্যাপার ছিল না। ফর দ্য ফার্স্ট টাইম আমি কোন মেয়ের সাথে ঘুরছি বেড়াচ্ছি, বিকজ অফ শি ইজ মাই ফার্স্ট লাভ। সো আমার ভিতরে অনেকটা বেশি কাজ করছিল, বা আমার জন্য কে কষ্ট পাচ্ছে সেটা আমি নর্মালি আগে থেকেই অনেক বেশি ইমোশনাল ছিলাম। আমার জন্য কে কষ্ট হবে সেটা আমি কখনো নিতে পারতাম না, আমি কাউকে কষ্টই দিতাম না, সেটা অ্যাফেয়ার হোক বা যে কোনো বিষয় নিয়ে। সো হোল ফ্যামিলিতে আমার একটা অনেক পপুলারিটি ছিল যে ইমন মানি একটু অন্যরকম, আলাদা, সবার ফেভারিট। তো যখন ও বিয়ের কথা বললো তো বিষয়টা আমার কাছে খটকা মানে ইয়ে লাগলো যে এত বয়সে কিভাবে কি বিয়ে মানে কি সেটা আমি তখনও বুঝতাম না আসলে যদি সত্যি করে
বিয়ে মানে অনেক বড় বিষয়
অনেক বড় বিষয় হ্যাঁ তো যেটা হয়েছে যে তারপর আমি আমার মায়ের সামনে কখনো কোনো আমার মনে আমার কোনো বান্ধবী ছিল না আসলে সত্যি কথা বলতে কোনো মেয়ে ফ্রেন্ডও ছিল না আমরা ওভাবে আসলে ঘুরেও বেড়াতাম না তো ও যখন আমার মনে আছে আমি ফার্স্ট টাইম ওকে আমার বাসায় নিয়ে এসেছিলাম তো আমার আম্মা দেখে আমার মনে হয় যে পৃথিবীতে এর চেয়ে মানে হয় না যে অবাক হওয়ার মতো ঘটনা যদি এর চেয়ে বেশি ঘটেনি কখনো ইতিহাসে তো আম্মু বসলো খুব নর্মালি ওকে দেখলাম ও সাম আমার ফ্রেন্ড যেহেতু একটা প্ল্যানিং করে ফেলেছি মনে মনে যে বলো আমার ফ্রেন্ড তারপর ওকে খেতে দিল আর কি খাবার টাবার দিল খেলো আমার বড় ভাই ছিল যে আনফরচুনেটলি বাসায় আমার ভাইয়া আজকেই আমেরিকা চলে গেল ভাইয়া গত চার দিন আমাদের সাথে ছিল আমরা খুব এনজয় করেছি বড় ভাই চলে গেল সো বড় ভাইয়ের সাথে আমার বড় ভাইকে আমি বাঘের মতো ভয় পেতাম আমার মা আমার অনেক বেশি আপন আমার বাবা অনেক আপন বাট বড় ভাই আমার অনেক বেশি আপন বাট একটা ভয় কাজ করতো আমার বড় ভাই আমার চেয়ে 8-9 বছর বড় সো আমি অনেক ছোট সো সেই সেই সামনে আমি ওকে নিয়ে গেলাম এবং ব্যাপারগুলো না ঘোরের মতো ঘুরতে থাকলো আসলে লাইফে হ্যাঁ এবং আমি আমার ক্যারিয়ার মাত্র স্টার্ট এবং আমি এমন কেউ না আমাকে চিনে আমি হাসতাম যে আমাকে কেউ চিনে না কেন এরকম একটা বিষয় কাজ তখন ছিল আর কি তো যাই হোক একদিন যেটা বললো যে ও যেহেতু ও একটা ঘরের মধ্যে ছিল ওর কাছে মনে হলো যে বিয়ে মানে এটা সেটা
একটা ফ্যান্টাসি
মধ্যে ছিল আর আমি ছিলাম মোটচেয়ে বেশি ফ্যান্টাসি মধ্যে বিয়ে কি আছে কি না আমি বুঝি না তো যেটা হলো আনফরচুনেটলি তখন মাত্র স্টার্ট মনে আছে যে বাংলা লিঙ্কে বিজ্ঞাপনটা মনে করছিলাম মানে ওই বিজ্ঞাপনের সুবাদে একটা ভালো পরিচিতি পেলাম বাংলাদেশে তো তখনই বিয়ে করা বা এটা তখন যদি আমার ক্যারিয়ারিস্টিকই হতাম আমি হয়তো বিয়ে করতাম না বাট আমি আমার ভালোবাসাটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছি এবং সেটা ঘোরের মধ্যে থেকেই হয়েছে দুজনের
মানে যেভাবে হোক ভালোবাসার দাবিতেই হয়েছে
তারপর আমি যখন ফার্স্ট জানালাম ও যখন জানালো যে আমি আসলে ইমনকে ছাড়া আমি আসলে এটা পসিবল না আমিও বাসায় জানিয়ে দিলাম তা আমার কাছে এখনো মনে হচ্ছে যে আমি কিভাবে বললাম
আমি আমিও এটা জানতে চাই যে মানে যে শান্ত শিষ্ট ছেলেটা একেবারে অনেক কিছু দিয়ে আপনি ভয়
পাচ্ছেন
কিন্তু এই এই জিনিসটা যখন আপনি বাসায় বলবেন বা বাসার সামগ্রিক অবস্থা আপনি জানেন আপনার কাছ থেকে এরকমটা মানে হচ্ছে আকাশ ভেঙে পড়া সেই সাহসটা কিভাবে সঞ্চিত
সেই সাহসে অনেকটা সাপোর্ট দিয়েছে আমি যদি বলি যে ওর আম্মু সেইভাবে জিনিসটা যে এই ছেলে পিচ্ছি একটা ছেলে ছবি দেখেছে বাট ও এবং তখন টিভিতে বিজ্ঞাপনটা চলছিল যে এই ছেলে বিয়ে করবে ও তো একদমই ছোট ছেলে তাই না তো এটা কিভাবে পছন্দ আর বাবা বাবারা তো নর্মালি একটু বাস্তববাদী
হয়
বাট মায়ের বিষয়টা না একটু আলাদা মা আসলে মেয়ের কষ্ট বা ছেলের কষ্টগুলো আসলে নিতে
পারে আগলে রাখতে চায়
সাথে এক্স্যাক্টলি
তো এক্ষেত্রে কি মানে আপনাদের কখনো মানে ফর্মালি যে প্রপোজ করা ভালোবাসি বলা এই জিনিসগুলো কখনো হয়েছে যখন ফোন আলাপ হয়েছে
না না আমাদের হচ্ছে কথা বলতে বলতে দেখা যাচ্ছে আমাকে লাভ ইউ বলছে আমাকে লাভ ইউ টু বলছি জান বলছে জানু খাইছো এরকম টেরকম এই নর্মালি হওয়া শুরু করলো মানে ওরকম কোন অ্যাট্রাক্ট নাই যে আমি তোমাকে লাভ করি প্রপোজাল দেই নাই এমনিতে কথা বলতে বলতে বলতে
বুঝলাম আর কি যে দুজন দুজনকে
ছেড়ে গিয়ে
ভালোবাসা ফোনের পর ফোন তুমি খাইছো বের হচ্ছে কোথায় কখন বের হচ্ছে তোমার সাথে সঙ্গে এই ক্যারেক্টার ওর মাধ্যম থেকে আমি পাইছি আর আমিও প্রচুর কেয়ারিং করতাম ওর বার্থডে সময় দেখা যাচ্ছে মানে বার্থডে বেস্ট কেক আমার নেওয়া লাগবে দেখা যাচ্ছে কুপার্সে গিয়ে বা হট কেকে গিয়ে মানে তিনতলা চারতলা ফ্লোরে কেক গুলো বিশাল কেক নিয়ে হাজির হতাম এবং ওর জন্য কিছু
আমি বলি একটু দেখা গেল যে আমাদের আমাদের বার্থডে প্রোগ্রাম আমার যখন জন্মদিন থাকতো স্পেশালি আমার যে স্কুল ফ্রেন্ড খাইরুল শিপন কামাল আমরা না 6-7 ফ্রেন্ড আমরা সবসময় যারই বার্থডে হতো আমরা একসাথে ঘুরতাম সকাল থেকে শুরু করে সকালে নাস্তা করতাম তারপর দুপুরে লাঞ্চ করতাম আবার সন্ধ্যার দিকে সবাই মিলে একটু জাস্ট ডিনার চাইনিজ টাইনিজ খেতাম আর কি এরকম যার যার ফ্রেন্ডের শেষে খাওয়াবে এরকম প্ল্যানিং ছিল বাট ওর সাথে যখন আমার রিলেশনশিপটা শুরু হলো দেখা গেল আজকে ওদেরকে বললাম যে আজকে চাইনিজের পাশাপাশি একটা অন্য আরো ব্যাপার স্যাপার আছে ও দেখা গেল যে মানে পাগলের মতো তিনতলা কেক নিয়ে আসলো বিশাল সাইজের মানুষ মাত্র 6 জন তো এই যে পাগলামিগুলো না মানে আমার না এগুলো অনেক ভালো লেগেছিল আসলে মানে টাচ করেছে আমাকে বিষয়গুলো এরকম আর কি তুই কত আগো
আসলে এরকম আরো দু একটা ভালো লাগার পাগলামির কথা শুনতে চাই, যেটা
ভালো লাগা
আমি ভাবির কাছে শুনতে চাই যে ইমন ভাই আপনার জন্য করেছে এরকম কোন কিছু।
হ্যাঁ, ও তখন খুব কম কাজ করতো, মানে ছোট ছোট যাই কাজ করতো না কেন, দেখা যেত আমাকে ফোন দিয়ে বলতো যে আয়েশা তুমি কোথায়, আমি হ্যাঁ আমি নষ্টে ক্লাস করতেছি, ওকে আমি আসতেছি আমাকে একটা রেস্টুরেন্টে খাবো, চলে আসে নষ্ট হতে নষ্টে দাঁড়িয়ে থাকতো, পরে এসে মিট করতাম রেস্টুরেন্টে খেতাম। আর কোন কোন দেখা দেখা গেছে যে গিফট নিত আমার জন্য, গিফট কিনতো, একবার 8000 টাকা দিয়ে একটা সেলোর কামিজ নিয়ে আসছে, গেটিং শক, গাড়ি আল্লাহ কি বলে গিফট করতেছি, কেন করতেছি, আমি লাভ করে ফেললাম। আম্মু বলে কি, আমার ছোট বোন কে কথা বলেছিলাম, ছোট বোন বলে কি, হ্যাঁ আপি তুমি লাভ না করে গিফট কেন করতেছো, তাই তুমি কবে লাভ করে ফেলছি নিজে বুঝতেছ না, আমার ফোন ছাড়া ভালো লাগে না। বাসায় আসছে কখন, ইভেন একটা একটা টাইম দুটোর দিকে বাসায় আসছিল, আমি তো অন্যবার আমি তো আমার নিজের বাসায়, আমি সারা রাত ঘুমাই নেই, কি বাসায় ফোন দিচ্ছে না কেন, আর ফোন ছিল বন্ধ, আমি টেনশনে বাঁচি না কোথায় গেল না গেল কি খেয়ে খুব আল্লাহ। পরে আসার পরে দুটো সময় ফোন দিচ্ছে, খেয়ে আসে বাসায় আসছি, তুমি কোথায় ছিল, আমার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আমার চার্জ ছিল না, অনেক বৃষ্টি ছিল, চার্জ চলে গেছিল,
ডাক্তার
ছিল তো তখন থেকে মেজাপি ফ্রেন্ড বাসায় আসতো, আমার আব্বু নিজে বিজনেস করতো, মানে আব্বু ব্যাপারটা দেখতো না ছেলে মেয়ে যে আলাদা, যেটা খেয়াল করতো না ছেলে মেয়ে কম্বাইন সবাই এক, তো হিসেবে আমার ফ্রেন্ড হিসেবে ফ্রেন্ড মনে করতাম তাকে, ছেলেটা কে, একবার আমার গাড়িতে ছিল ঘটনা তুমি বলবা, যে গাড়ি গেট খুলে ঢুকতে গেছিল, যে
আমরা ইমন ভাইয়ের কাছ থেকে শুনি,
কোনটা
যে আম্মু পাশে বসে ছিল, তুমি গেট খুলে পর শক হয়ে গেছো,
পরে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা অনেক ইন্টারেস্টিং ছিল যে ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি খুব নরমাল ওর সাথে ততদিন মানে ক্যাজুয়াল হয়ে গেছি, আমি ও গাড়ি যখন দেখেছি আমি নিজেই মানে নিজে গাড়ি মনে করে খুললাম, দেখলাম যে আরে বাবা আন্টি বসে আছে, আমি সরি সরি বলে ফার্স্ট টাইম দেখা, তো আন্টি আমার মানে আমার বিহেভিয়ারটা বা সবকিছু মিলে আন্টি আমাকে পছন্দ করলো, তো যেটা বলতে যাচ্ছিলাম যে আন্টি আসলে অনেক হেল্প করেছে, আমি আন্টিকে বললাম যে আন্টি দেখেন আমি তো অনেক ছোট মানুষ বা আমার বা ফ্যামিলির বা আমাকে এখন ওই চোখেই দেখছে আর আমি নিজেও বুঝি না বিষয়গুলো, মানে বিয়ে বলো যে তুমি মানে আন্টি নিজেই আসলে বলতেও লজ্জা পাচ্ছিল যে তোমরা বিয়ে করে ফেলো, বাট ওর কন্ডিশন বা আমার কন্ডিশন মিলে দেখলো যে আমরা দুজন দুজন অনেক লাভ করি, আর স্পেশালি আঙ্কেলের দিক থেকে অনেক চাপ আসছিল যে কি ব্যাপার এত ওই ছেলেটাকে কেন বিয়ে করছে না, ওই যে ক্যানাডাতে
মানে একদম এস্টাবলিশ ফ্যামিলি যেভাবে চায়,
এস্টাবলিশ ফ্যামিলি মানে প্রবলেমটা
এনগেজ
এনগেজমেন্ট করা, তো যেহেতু এনগেজমেন্ট হয়ে গেলে তো সেটা সম্ভব না আসলে, এটা সবাই আমিও জানি ও জানি, তো ফাইনালি আমরা দুজন বাধ্য হলাম আন্টিকে জানাতে যে আন্টি আমরা কিছু একটা করেন আমাদের জন্য, তারপরে এবার প্ল্যান প্রোগ্রাম করে দেখা গেল যে আন্টি আসলে আন্টিকে মানে অনেক লজ্জার মধ্যে ফেলেই আন্টি সহ আমাদের বাসায় নিয়ে আসলাম আর কি। আমি কয়েকদিন ট্রাইও করেছি আম্মা যে আমি আসলে এটা বলে আমি আসতেছি বাট আমি আসলে এটা আমার পক্ষে আসলে কখনোই পসিবল না, এটা সম্ভব না আমাদের ফ্যামিলিতে, তো তখন চিন্তা করলাম যে আসলে আমার পক্ষে পসিবল না, আন্টিকে নিয়ে যায় একদিন বাসায়, জোর মা আসলো, তো ওগুলো ওই ওই ব্যাপারগুলো না বুঝেই করা আসলে, যে বুঝে করা বা এটা করলে ওটা আমরা বুঝিনি আসলে, আমিও জানতাম না ও বুঝতো না, তো আন্টিকে নিয়ে গেলাম, আন্টি আন্টিও প্রথম দিন বলতে পারলো না আমার মনে হয় না, পরে আন্টিকে আরেকদিন নিয়ে গেলাম, আসলে মা বাবা তো মা বাবা তো বোকা না আমাদের জন্ম দিয়েছেন, তো তারা মনে বিষয়টা গেস করতে পেরেছে এবং আমাদের পাগলামি বা ওয়াটার ইট ইজ এগুলো বুঝতে পেরেছে, তারপর কিন্তু আস্তে আস্তে ফ্যামিলিগত ভাবে একটা প্ল্যানিং হলো যে না, কিন্তু হুট করে যখন বিয়ের ব্যাপারটা আসলো তখন আমার ফ্যামিলি তো আসলে রাজি হওয়ার কথা না, যে আমি কিছুই করি না, এই মেয়ে ওকে খাওয়াবে কি, ওকে কি করবে,
এই মেয়ে না এই ছেলে
মানে এই মেয়েকে কি কি খাওয়াবে পড়াবে,
ভাবি কিছু একটা বলতে চাচ্ছিলেন মাঝখানে,
না বলতে চাচ্ছি এটা যে আব্বু আম্মুর সাথে আঙ্কেল আন্টি খুব মানে মানে ম্যাচ হয়ে গেল, মানে এত আন্তরিকতা, মানে আমাদের ফ্যামিলি দেখে আব্বু আঙ্কেলের ফ্যামিলি দেখে না ঠিক আছে না এটা না, মানে ফার্স্ট দেখাতেই একদম
একটা ভালো লাগা তৈরি হলো ওনাদের মধ্যেও, বাট টেনশন করছিল বারবার দুই ফ্যামিলি যে ওরা তো অনেক ছোট, ইমন তো অনেক ছোট, ও তো কিছুই করে না,
ফ্যামিলির অ্যাটাচমেন্ট হয়ে গেছে, বাট দুজনেই আসলে ছোট পরিপূর্ণ না, এখনো পরিমাণে ম্যাচুরিটি আসে নাই।
কিন্তু এর যেটাই হাকুক তাই ছোট ছোট ছিলাম তো কি হইছে, বাট প্ল্যান ছিল থাক বিয়ে করে ফেলি, যা হওয়ার হবে ইন ফিউচারে, যা হওয়ার হবে, যা খাওয়াবে তাই খাবো, এরকম প্ল্যান ছিল।
ওইটাকে এই চিন্তা থেকে যে না আমি আসলে এমন ভাবে জায়গা থেকে যে আমি আসলে তাকে ছাড়া কোনোভাবেই থাকতেও পারবো না, মানতেও পারবো না, ভাবি ক্ষেত্র তাই।
ওটাও একটা ব্যাপার ছিল যে আসলে দুজনকে দুজন থেকে ছাড়াটা প্রবলেম ছিল, আসলে পারতাম না, তো ফ্যামিলিগত ভাবে যেটা প্ল্যান হলো যে একটা এনগেজমেন্ট করে রাখি, আমি খুব হ্যাঁ হ্যাঁ করবো করবো, আসলে বিষয়টা কি এখন বুঝি, তখন আসলে না বুঝেই যে কি মানে বিষয়টা কি, একটা ঘোরের মধ্যে স্বপ্নের মধ্যে ছিলাম।
ইভেন আমার বিয়ের শপিং নিজেই করেছি, বিয়ের আগের দিন দৌড়ে গিয়ে মানে কি অবস্থা, শাড়ি টাড়ি আমি কিনেছি, জুয়েলারি আমি কিনেছি, মানে খুব এক্সাইট, আমি এক্সাইট ছিলাম যে না আমার বিয়ে কালকে, আজকে শপিং করতেছি এরকম, মানে সবাই তোর বিয়ে তুই লাভ আছিস না, এই ইন্টারভিউ এরকম হবে, এটা হবে, এটা হবে, এটা করবে, সেটা হবে, এটা হবে, ইভেন ইভেন বুফে আইটেম আমি করবো, এটা হবে, এটা হবে, সবকিছুতে আমি ছিলাম, মানে অত নর্স হওয়াতে তোমার পড়া
তারপর যেটা হলো যে ফ্যামিলিগত ভাবেই বাবা মারা চাচ্ছিল বিয়ে হবে, বাট দুই ফ্যামিলি বললো যে তোমরা এখন ইয়ে করো, আমরা নর্মালি একটা ইয়ে করে রাখি, এনগেজমেন্ট করে রাখি, যে তারপর তোমরা একটু আসলে একটু ম্যাচিউর হও, আসলে
এটা খুব স্বাভাবিক,
মাত্র 19 ইয়ার্স ওল্ড, আমি 24, আসলে একটা দায়িত্ব নেওয়ার মতো সময় আমার আসেনি। তারপর যেটা প্ল্যান হলো যে না আমরা দুজন না 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 না, পরে যে আমাদের মাথায় দুজনের মাথায় ঢুকে গেল যে ভিলেন তো একজন আছে, আসলে ভিলেন একজন আছে, যদি ওকে নিয়ে যায় বা ও যদি আমাকে সত্যি সত্যি নিয়ে যায়, আমি বললাম না আমি আমি পারবো না, তাহলে আমরা দুজন আসলে বেসিক্যালি এটা ইয়ে করা
মেন এই ছিল কি আঙ্কেলটার জন্য, আঙ্কেলটা মানে কোন পাগল হয়েছিল যে আমার আব্বুর একটা মেশিন নিবে,
এত বেশি পছন্দ করে ফেলেছিল,
ফার্স্ট বড় আপিকে ট্রাই করেছে পারায় নাই, মেজো আপিকে ট্রাই করেছে পারা নাই, আমার পাল্লায়,
মানে আমার কখনো মনে হয় না যে তখন একদম মানে কিছু একটা করে ফেলি, মানে
বাসায় ছিল আবার এরকম বাজে অবস্থা ছিল।
আমি আমি ওকে যেটা বলেছিলাম যে ইয়ে করো, যদি তোমার কাজিন ডাজিন থাকে, কাজিন ডাজিন যদি থাকে তাহলে ওই ছেলে এবং ছেলের বাবার মাথায় পানি ঢেলে দেবে, সেরকম প্ল্যান, ও বলে হ্যাঁ দেখি ট্রাই করছি, তো হয় না যে আসলে ও কখনো পাত্তা দিত না, ও আমাকে বলতো যেন আজকে এটা,
তারপর কিন্তু একটা কষ্ট থাকি না
ডেফিনেটলি,
আমি ইভেন আমার বাসার মধ্যে তো জামাই আপন শুরু হয়ে গেছে, আর বাবা তো মানে বললেন
যে জামাই আপন শুরু
করতে একটা অন্যরকম একটা
মেজাজ খারাপ লাগা, কারণ একটা তখন তো ওই যে দিলওয়ালে দুলহান লে জায়েঙ্গে ছবিগুলো দেখতাম তো বুঝছেন, মনের ভিতরে একটা সেরকম ভাব ছিল, তো দিনের শেষে যেটা হলো যে না যদি ওকে নিয়ে
যায়
বললো জীবন সত্যি সত্যি আমাকে নিয়ে যায়, আমি তখন কি করবো, আমি তোমার কাছে থাকা, আমার তো একই অবস্থা। তারপর যেটা হলো আমরা দুজন আসলে বলে ফেললাম যে না বললো বিয়ে করবো, আমি না আমিও করে ফেলবো।
আমি আমরা না খুব সব সুন্দর সুন্দর সময়ের কথা শুনছি, ডেফিনেটলি সব সময়গুলো সুন্দর, এই যে ঝগড়া মনোমালিন্য সেগুলো কিন্তু সুন্দর সময়, একটা রিলেশনকে অনেক বেশি সুন্দর করে। দুজনের এরকম কখনো আছে কিনা মানে প্রচন্ড ঝগড়া হয়েছে ওই রিলেশনকালীন সময়ে, যে একদম কথা বলা দুই দিন বন্ধ, তিন দিন বন্ধ, অভিমান কষ্ট?
আমার অভিমানটা বেশি করি, আমার হচ্ছে কি যে ফোনটা না ধরলে মাথা গরম হয়ে যায়।
আচ্ছা
তিনবার ফোন দিয়েছে, ফোন পিক করতেছিল না, এমন জিদুরে ছিল, পরে নিজের ফোন নিয়ে অফ করে রাখছি, পরে সন্ধ্যার দিকে ফোন ওপেন করার পর ওর ফোন আসবে, কি ফোন অফ কেন, আমি তুমি তুমি তোমাকে কতবার ফোন ধর নাই কেন, ফোন ধরি না কেন, কখন ফোন সাইলেন্ট করা ছিল, ও বেশিরভাগই এখনো ফোন মানে ফোন সাইলেন্ট করা, মানে এটা ওকে পেইন হয়ে দাঁড়াইতো, আমি যা তা বললাম এই এটা কেন করছে, না না এটা করলে হবে না, গাছে এরপর থেকে হবে না, এই এই ব্যাপারটা নিয়ে মাঝে মধ্যে মনোমালিন্য হইতো আমাদের মধ্যে, জাস্ট সাইলেন্ট করা ফোন নিয়ে।
আমার আমার যতটুকু মনে পড়ে যে মানে অ্যাফেয়ার থাকা অবস্থায় আমাদের কখনোই আমার মনে হয় না আমি
বড় সাথে
রাগ করেছি, আমার এরকম মনে পড়ে না, বিয়ের পরে হয়তো বা কয়েকবার ঝগড়া হয়েছে, বাট সেটা অত বড় লেভেলে কখনোই হয়নি আসলে, মানে রিলেশন থাকা অবস্থায় ওরকম আমার মনে পড়ে না যে খুব বেশি রাগ
রাগ অভিমান হতো, ওরকম হয় নাই না, মানে ওরকম
অভিমানের জায়গাগুলো একটু
এরকম
কি কি নিয়ে আসলে অভিমান হতো, এই মোবাইল ফোন ছাড়াও হয়তো আরো কিছু বিষয় থাকে,
খুব ভালো খুব ভালো, কখনো একটা কথা বললাম কি মাইন্ড করে বসলো।
আর আমার অভিমানগুলো আমি মানুষকে মানে চিল্লা চিল্লি করে প্রকাশ করি, আমার অভিমানটা হচ্ছে আমি চুপ হয়ে যাই, তখন আমি কথা বলি না,
আসলে নিজের বেশি কষ্ট পেতে হয়।
আমি তো এরকমই আছি,
এরকমই। আর আমার অবস্থা হচ্ছে কি, একটা ব্যাপার না, ওটা মিটমাট করবো, মিটমাট না করার পর্যন্ত আমার ঘুম হবে না, মানে আমাকে যেভাবে হোক ব্যাপারটা মিউচুয়াল করে আমি ঘুমাবো। আর এ হচ্ছে অন্যরকম যে লাইক একা ঘরে চলে যাবে এরকম, এক ঘেয়ে আকাশের দাকে থাকবে এরকম হয়ে যেত।
এখনো বাসায় চুপ করে থাকি কিছুটা সময়, একদিন দুদিন আমি যখন শুটিং এ যাই, যখন বাইরে যখন যাই, একা রুমে যখন বসে থাকি, তখন ডেফিনেটলি ফ্যামিলির কথা ভাবি, বাট এছাড়া আমার আসলে আমার জায়গা থেকে কিছু জিনিস ভাবি আমি, তো এইগুলো আমাকে অনেক এনজয় করি টাইমগুলো।
আচ্ছা, আমরা এবং আবার সেই জায়গায় ফিরে যাব যখন দুজন মিলে আন্টির মাধ্যমে বলা হলো বাসায় দু ফ্যামিলি ভাবছে আপনাদের, এবং আপনারাও ডিটারমাইন যে না বয়স যতই ছোট হোক এসব বলে কোনো লাভ নেই, আমাদেরকে বিয়ে দিতে হবে, সেখানে আমরা থাকবো। আমরা একটু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রিয় শ্রোতা যারা খানিকটা পরে টিউন ইন করলেন ঢাকা FM 90.4, তাদের জন্য বলছি অন্ধকারের গল্প আপনারা শুনছেন, এবং আমাদের আজ অতিথি হয়ে এসেছেন চিত্রনায়ক ইমন এবং তার সহধর্মিনী আয়েশা ইসলাম, এবং তাদের প্রথম পরিচয়, প্রেম, ভালোবাসা, বিয়ে ও সংসার নিয়ে অনেক না বলা কথাই কিন্তু তারা শোনাচ্ছেন। আর পাশাপাশি আপনাদের সাথে সরাসরি কথা বলবেন কিন্তু আমাদের জনপ্রিয় এই জুটি, এবং তাদেরকে আপনারা কিন্তু শুধু শুনতে না চাইলে দেখতেও পারেন, তাদের ছবি যদি আপনারা দেখতে চান, আমাদের স্টুডিওতে তারা বসে আছেন, এরকম একটি ছবি, একটি না দুটি ছবি, আপনারা ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে facebook.com/dhakafm90.4, লিখে সার্চ করে দেখুন, আমাদের ফ্যান পেজটি পাবেন, যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড, সেখানে এসে একটি লাইক করে রাখতে পারেন, কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে যে কোনো কিছু আপনি জানাতে পারেন, শেয়ার করতে পারেন, এবং চাইলে পোস্টটি আপনি কিন্তু শেয়ার করে ফেলতে পারেন, রাইট। আর যারা অনেকেই আমাদের ফেসবুকে নাম্বার পাঠিয়ে দিচ্ছেন কথা বলার জন্য, তাদেরকে অনুরোধ করব আপনারা যদি আমাদের SMS প্যানেলে আপনাদের নাম্বারটি পাঠান, যেভাবে পাঠাবেন নেম মেসেজিং অপশনে গিয়ে টাইপ করুন নেম, মানে আপনার নাম স্পেস দিন লোকেশন স্পেস দিয়ে আপনার সেল নাম্বারটি পাঠিয়ে দিন 16260, এই নাম্বারটিতে অনুষ্ঠানের একদম মোটামুটি শেষের দিকে আমরা একেবারে ভাগ্যবান কলার যাদের আছে তাদের কিন্তু অনেকজনকে আমরা ফোন দিব, ওকে, এবং সরাসরি কথা বলতে পারবেন আপনারা। আর পাশাপাশি এমন একটি আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রোডিউসার সাদেক সামি, অন্ধকারের গল্পের টিম মেম্বার তারেক আহমেদ, মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপন, বাবুল, হৃদয়কে, এবং আমি ইভান্ত আছি আপনাদের সাথে অনেকটা সময় জুড়ে থাকবো। ওকে, টিউন ইন করে আছেন ঢাকা FM 90.4। আবারও আমরা একটু ফিরে যেতে চাই ইমন ভাই এবং আপনাদের কাছে। তারপর বিয়ের একটা আয়োজন চলছে, ফ্যামিলির একটা ছায়া চলে এসেছে দুজনের মাথার উপরে, কিছুটা হলেও তো রিল্যাক্স তখন লাগছে।
যেটা হয়েছে যে মানে দুই বাবা কিন্তু দুজনেই খুব রিয়েলিস্টিক মানুষ, আমার বাবাও বেশ রিয়েলিস্টিক মানুষ এবং ওর বাবাও বেশ রিয়েলিস্টিক মানুষ, আর দুই মা হচ্ছে যে ছেলে মেয়ে, আমার বাবার সাথে আমার মনে আছে যে বাবা একটু রাগি করে ফেললো, কঠিন ভাবে কথা করে ফেলল, না বিয়ে এটা সম্ভব না, এবং ওর বাবাও একই কথা বলল, না ওরা বাচ্চা দেখে আমরাও কি বাচ্চা হয়ে যাবো কিনা, বাট দুই মা নাছর বান্দা, দুই মা বললো না আমার ছেলে কি বলে এটা, আমার ছোট ছেলে, আরো বলো না আমার মেয়ে কষ্ট হবে এই সেই, থ্যাংকস টু মাই মাদার অ্যান্ড মাই মাদার ইন ল, যে ওনারা ফাইনালি একটা মানে একটা গুড ডিসিশনে আসতে পেরেছে, দেখি আমরা আসলে আজকে একসাথে এতটা দিন। তো তারপর যেটা হলো যে আমাদের পীড়াপিড়িতে অনেকটা ইয়ে করেই একটা প্রোগ্রাম সেট করে, এবং তখন আমার কাছে মনে আছে যে আমি আরো মিলে আলোচনা করলাম যে আমাদের যদি বিয়ে হয় সেটা স্পেশাল ডে হবে, হয় না যে ছোট বসে রঙিন রঙিন স্বপ্ন, ও বললো যে 14th February, আমি বললাম না 14th February সারা দুনিয়ার মানুষের ভালোবাসা, আমার তোমারটা দুই দিন ধরে ভালোবাসা হবে, তাহলে কিরকম 15th February, 14 তারিখ এবং 15 তারিখ, 15 তারিখ হচ্ছে আমাদের স্পেশাল ডে, আর 14th হচ্ছে
চমৎকার একটা আইডিয়া, এটা আসলে আমার মনে হয় এই আইডিয়াটা অনেকে ব্যবহার করবে,
আমি জানি না
এটা কিভাবে এলো,
বাট এটা আমার মাথায় আসলো যে দেখো 14th February হচ্ছে যে একটা ভ্যালেন্টাইন্স ডে, এটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ থাকবে ওই দিন, আমরা ভালোবাসা পালন করবো ডেফিনেটলি, আর 15 February যদি আমরা করি তাহলে হবে কি, এটা আমার আর তোমার, তার মানে আমরা দুই দিন ধরে ছুটি ছাটা যাই হোক দুদিন মিলে
পালন করবো, ভালোবাসার ব্যাপারটা থাকবে আমাদের।
13 তারিখ হচ্ছে পয়লা ফাল্গুন মনে না, তেরো চোদ্দ পনেরো লং টাইম প্রোগ্রাম আমাদের, বা 16 তারিখে যদি কিছু থাকে, তো এখন তো অনেক যে পালন হচ্ছে অলমোস্ট 7 days ধরে, তো 14th এসে ফাইনাল শেষ হয়, তো আমি বললাম 15th এসে শেষ হোক সবকিছু, তো ও আমার কথাটাতে খুব মানে বললো যে রাইট, ঠিক আছে। তো ওইভাবে মিলেই আবার আমরা ডিসিশন নিলাম যে 15 তে করবো।
এই তারিখটাও যে আপনারা দিলেন নিজেরা, এটা নিয়ে পরিবারের সাথে মানে ব্যাপারটা কিছু
মানে কিছু হয়নি,
তারা ফাইনালি রাজি হলো, মানে কতদিনের মাথায়?
টাইম লেগেছে একটু, কিছুদিন টাইম লেগেছে আমাদের
ওই সময়টা কেমন
প্ল্যানিং করতে, ও ছটফট মানে হয় না যে আমাদেরকে এটা বলেছে যে তোমরা যেহেতু আমরা আমাদের বয়সটা এরকম যে আমরা উল্টোপাল্টা কিছু কিছু করে ফেলতে ভয় ছিল ফ্যামিলির মধ্যে, তখন যেটা হলো যে তোমার টেনশন নিও না হয়ে যাবে। তো ওই যে আমরা 15 February একটা প্ল্যানিং ছিল, তখন আমরা ওই সেই স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে 15 February কবে আসবে আর কি, সেটার অপেক্ষা ছিলাম।
আচ্ছা, ফাইনালি যেদিন দুই পরিবার মিলে সেই তারিখটা সেট করলো, সেই দিনটার কথা মনে আছে? সেই দিনটার অনুভূতি আমি একটু ভাবির কাছ থেকে শুনতে চাই। এবার পরিবার সিদ্ধান্ত নিল, হ্যাঁ বিয়ে হবে, এবং
বাসার মধ্যে তো বিয়ে ধুমধাম। আবু বললো হ্যাঁ হ্যাঁ, মানে আঙ্কেল আন্টির সাথে আব্বু আমার এত মিল হয়ে গেল যে হ্যাঁ আচ্ছা হ্যাঁ বিয়ে আইবে এরকম এরকম, ঠিক আছে ঠিক আছে, 15 তারিখে মেয়ের ঠিক করেছে ওরা, 15 তারিখে বিয়ে। তো দিনে কি শুভ দিন, শুক্রবার ছিল আবার, ওকে ঠিক আছে ফাইনাল। আব্বু বলে কি ঠিক আছে মা শুক্রবারে তোমাদের, আব্বু তো কথা কম বলতো, আব্বুর আগে ছিল আম্মু বলতো হ্যাঁ মা শুক্রবারে ঠিক হয়ে গেছে তোমাদের 15 February যাও, ওকে। তারপর বিয়ের আয়োজন সরা শুরু করলো আমাদের বাসার, এই রং টং শুরু করে মানে বিভিন্ন আয়োজন তাকে বলা হয়। এই তো
এবং সেদিন ইমন ভাই কেমন লাগছিল যে ফাইনালি না আমরা আমার সেই মানুষটাকে আমি পাচ্ছি
ফাইনালি? যেটা ওই যে বললাম না বিয়ের বিষয়টা আসলে তখন মানে মানে বুঝতে পারছিলাম না, বাট এটা জিনিস বুঝতে পারছিলাম যে ও সবসময়ের জন্য আমার, এখন থেকে আমরা একসাথে ঘুরবো ফিরবো মজা করবো, কেউ কিছু বলতে পারবে না। তো ওই বিষয়টা আমার বেশি কাজ, আমার সবসময় ওই বিষয়টাই বেশি কাজ করে যে ওকে নিয়ে আমার অ্যাট লিস্ট কোন চিন্তা নেই, আমরা ঘুরবো ফিরবো খাবো টাবো মজা করবো, তো অলমোস্ট এইগুলোই ভাবনার মধ্যে ছিল। তো যখন হয়ে গেল, যখন সব মানে সব বিষয়গুলো যখন সামনে আসলো, সাইন টাইনের ব্যাপার, বিয়ের মধ্যে যে ব্যাপার স্যাপার, তখনও বুঝতে পারছিলাম না। বাট আমার বোনরা খুবই যে বিয়ে করে ফেলছে, ওর বোনরা যে এত ছোট মানে অফ বয়সে, তো আসলে একটু আর্লি করে ফেলেছে।
বিয়ের সময় আমি লাফালাফি করতেছি, বউ লাফালাফি করে না, যেটা যে বিচ পিকচার গুলো দেখেছেন, সেলফি তুলবো এটা করবো এটা করবো, আল্লাহ বউ মানে বসে থাকো, অনেকে আলোচনা করতেছিল, কিন্তু আমার তখন এই মাথাটা হয়নি আসলে আমি মানে বউ মানে যে কিরকম ব্যাপারটা,
বউ মানে একটু চুপচাপ থাকতে হবে, মাথায় ঘন্টা দিয়ে নিচে থাকতে হবে, ওই ব্যাপারটা ছিল
না। লাদরদরি করতেছি, বসে থাকবো বসতেছি না, হাঁটাহাঁটি করতেছি, এইটুকু তুলে তো এটা কিরকম আসছে, মানে অন্য দুনিয়ায় আমি ছিলাম।
এবং যেটা কাজ করে যে বিয়ের সময় একটা অনেক ধরনের ফর্মালিটিস থাকে, বিশেষ করে ছেলেদের কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো যখন আপনি ধীরে ধীরে আপনার সাথে যাচ্ছিল, তখন আপনার কেমন লাগছিল?
আমি
যেমন ভাবির কাছ থেকে শুনলাম যে ভাবি ফর্মালিটিস গুলো আসলে না বুঝি বা ওটা তার মনে হয়নি,
তো একদিন তো হ্যাপি ছিলাম না, এখন তো আগে একটু মিট করতে সমস্যা হতো, আব্বু ওর বেশি মাথা বুড়ি করতো, এটা হয়েছিল না, এখন আমাদের মধ্যে আর বাধা দেওয়ার কেউ নাই, আমার বাপের বিল অর্ধেক আমি উঠাতাম, আব্বু আর বুঝে পারতো না যে এত বিল কোথা থেকে উঠতেছে, বড় আপে তো কথা বলে না, মেজে আপে কথা বলে না, আমি তো করতেছি প্রচুর কথা বলতাম, আব্বু এই অনেক ফাজলাম শুরু করছিল, দেখাচ্ছিল আমাদের তিনটা রুমের ফোন ছিল, ওর রুমে ফোন কেটে দিচ্ছে, ল্যাংকিয়ে দিচ্ছে, এই রুমে ফোন ল্যাংকিয়ে দিচ্ছে, কথা বলতে না পারি কারোর সাথে, এখানে পেন হয়ে দাঁড়িয়েছিল। তখন একটা স্বাধীন না, আজ আমার বিয়ে হয়ে যাবে, আজ থেকে আব্বু আর কিছু বলতে পারবে না, না বাধা দেওয়ার কেউ নাই, কথা বলবা না,
যারা শুনছেন আমাদেরকে তাদের জন্য বলতে চাই যে এরকম করে আসলে দারুণ সব সময়ের কথাগুলো আমরা শুনতেই থাকবো, অনেকের নাম্বার আমরা পেয়ে গেছি, আমরা ফোনে দু একজনকে নেবার চেষ্টা করব, এবং তার ফাঁকে আমরা এই যে অনুভূতির কথাগুলো শুনছিলাম যে দুজনকে ছাড়া একটি মুহূর্ত বা একটি দিন থাকাটা অনেক বেশি কঠিন হয়ে যায়, সেই অনুভূতির সাথে তাল মিলিয়ে আমরা একটা দারুণ গানও শুনে আসতে চাই, গানটা নিশ্চয়ই আপনারাও পছন্দ করবেন, তবে কথা হচ্ছে গানের পরপরই কিন্তু আমরা ফোনে কাউকে না কাউকে নিয়ে ফিরবো, ততক্ষণ পর্যন্ত টিউনিং করে থাকতে হবে, ততক্ষণ আমাদের পুরো অনুষ্ঠানটা যতক্ষণ ধরে চলবে আমরা চাইছি যে আপনি যদি রাত জাগবার অভ্যাস থাকে, যদি খুব বেশি ক্ষতি না হয় জেগে থাকুন, শুনতে থাকুন অন্ধকারের গল্প, এবং টিউনিং করে থাকুন ঢাকা FM 90.4। আর আমাদের সাথে চিত্রনায়ক ইমন এবং তার সহধর্মিণী আয়েশা ইসলাম তো আছেই, ইমানও আছে আপনাদের সাথে, পুরো অন্ধকারের গল্পের টিম আপনাদের জন্য দারুণ আয়োজনটি করেছে, সো চাইছি টিউন ইন করে থাকুন ঢাকা FM 90.4, যাদের নাম্বার পাঠিয়েছেন আমরা ফোন দেওয়ার চেষ্টা করছি।
This track was downloaded from FusionBD.com.
On the
ঠিক যেমন বলা তেমন কাজ, একদম গানের পরপরই ফিরে এলাম। ইভানকে শুনছেন আপনি, শুনছেন অন্ধকারের গল্প, এবং আপনাদেরকে বলতে চাই টিউনিং করে আছেন ঢাকা এফএম 90.4 বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশনটি। বাই দ্য ওয়ে, আপনারা সবাই জানেন বা যারা খানিকটা পরে টিউনিং করলেন আপনার প্রিয় স্টেশনটি, তাদের জন্য বলছি যে আজ আমাদের অতিথি হয়ে এসেছেন চিত্রনায়ক ইমন এবং তার সহধর্মিনী আয়েশা ইসলাম। প্রথম পরিচয়, প্রেম, ভালোবাসা, বিয়ে ও সংসার নিয়ে অনেক না বলা কথাই কিন্তু তারা শোনাচ্ছেন অলরেডি অনেকটা সময় ধরে, আমরা শুনেও ফেলেছি। এবং এই দম্পতি শুধুই আমাদের কথা শোনাচ্ছেন তা না, আমরা বলেছিলাম যে আপনাদের সাথে আমরা কথা বলবো, এবং সেই কথা কিন্তু আমরা রাখতে চলেছি। ফোনে আমার সাথে একজন আছেন, ডেফিনেটলি তার সাথে আমরা কথা বলবো। তার আগে বলতে চাই যে আপনারা যদি আমাদেরকে আমাদেরকে শুনে থাকেন বা আপনারা যদি আসলে দেখতে চান যে আজকে ইমন এবং আয়েশা ইসলাম, তাদেরকে আপনারা দেখবেন শোনার পাশাপাশি ফেসবুকের ফ্যান পেজ আসতে পারেন। স্টুডিওতে বসা দুটি ছবি, দারুণ মুহূর্তের দুটি ছবি কিন্তু আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি। আপনারা আসতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন। ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড ঢাকা এফএম 90.4 এর একটি পেজ পাবেন, সেখানে কিন্তু একটি পোস্ট দেওয়া হয়ে গেছে, সেখানে এসে আপনি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চাইলে শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের সাথে, আর সেটা পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে দেখবার সুযোগ করে দেওয়ার জন্য। রাইট, এছাড়া আপনাকে আমি ফোন করব, আপনারা কথা বলতে পারবেন আমাদের অতিথিদের সাথে, যেভাবে আপনি আমাকে পাঠাবেন এসএমএস প্যানেলে, আপনার নাম্বারটি পাঠাবেন, নেম স্পেস দি লোকেশন স্পেস দি সেল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটি, এই নাম্বারটিতে, আবার বলছি 16260 এই নাম্বারটিতে। আর এরকম একটি আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, অন্ধকারের গল্পের টিম মেম্বার তারেক আহমেদ, মঈন, জান্নাতুল ফেরদৌস শিপন এবং বাবুল হৃদয়কে। একটানা অনেক কথা বলে ফেললাম মনে হয়,
ভালো লাগছে,
ধন্যবাদ। এবং ভালো লাগছে আমার সাথে ফোনে একজন আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। হ্যালো
হ্যালো ভাইয়া, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুভ ভাই কেমন আছেন আপনি? আমি যেটা জানি যে আপনি আমাদের ইমন ভাইয়ের প্রচন্ড বড় একজন ভক্ত, এটা হচ্ছে অনেক বড় একজন ভক্ত, এবং আমরা ইমন ভাইয়ের সাথে আপনাকে এখন কথা বলবা। শুধু ইমন ভাই না, আপনার জন্য আরো সুখের খবর হচ্ছে আপনি ভাবির সাথেও এখন সরাসরি কথা বলতে পারছেন, আপনার কেমন লাগছে?
হ্যাঁ, আমার মানে জীবনে আমার প্রথম খুশির দিন আর কি,
আমি খুব ভালো আছি। আমার খুবই ভালো লেগেছে যে তুমি প্রথম থেকে অনুষ্ঠানটা এনজয় করছো। আর
আমি আপনার এমন কোন প্রোগ্রাম নাই যে আমি মিস করি,
আমার তাই মনে হয়। আর মানে শুভ, আমি শুভকে খেয়াল করি, সেটা হচ্ছে আমার নাম হচ্ছে মামনুন হাসান ইমন, তো ওর নাম দেখলাম আমি মামনুন হাসান শুভ, সো আমি এটা থেকে বুঝে ফেলেছি যে ও আমার কত বড় একজন মানে ভালো লাগার ফ্যান,
শুভাকাঙ্ক্ষী।
তো শুভ, তোমার আমার সাথে তোমার ভাবিও আছে, তুমি তাকে একটু হ্যালো বলো।
হ্যালো ভাবি, কেমন আছেন?
হ্যাঁ শুভ ভালো আছি, তুমি ভালো আছো? ঢাকায় এসো, বাসায় খেয়ে টিয়ে যেও।
আমরা কথা বলছিলাম একজন নিঃসন্দেহে একজন ভালো মানুষের সাথে, কারণ যে অন্য মানুষের ভালো চাইতে পারে
সেই ভালো মানুষ
এক্স্যাক্টলি। আর ইমন ভাই আপনার কেমন লাগছে?
আমার আসলে খুবই ভালো লাগছে যে, আর সবচেয়ে বড় কথা কি, মানে আল্লাহর কাছে আসলে মানে কৃতজ্ঞতা বোধের বিষয়টা শেষ করা যাবে না, যে আমি নিতান্ত একটা ক্ষুদ্র মানুষ, তো আমাকে এত মানুষ পছন্দ করে, এত মানুষের ভালোবাসা পেয়েছি গত কয়েক বছরে, যেটা ঋণ আমি কখনো আসলে শোধ করতে পারবো না। তাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে কখনো কখনো তারা আমার কাজের সমালোচনা করে, কখনো কাজের প্রশংসা করে। আমি সমালোচনা যারা করে এবং যারা প্রশংসা, সবাইকেই আমি আমার দলে রাখতে চাই, কারণ তাদের ভালোবাসা, তাদের সমালোচনা না পেলে আমি হয়তো আমার পরবর্তী ভালো ভালো কাজ উপহার দিতে পারবো না। যারা আমার সব বিষয় নিয়ে যারা আমার প্রশংসা করছে, যে আমার পাশে ছিল বা পাশে আছে, আবার যারা আমাকে খোঁচা মারছে, আমি তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি, কারণ তাদের ছোট ছোট বিষয়গুলো থাকার কারণেই আজকে আমি ইমন হতে পেরেছি ডেফিনেটলি। আর যেটা বলবো যে আজকে আমি আসলে খুবই হ্যাপি এই প্রোগ্রামটার মাধ্যমে আমি আমার জীবন সঙ্গীকে সাথে নিয়ে আসতে পেরেছি, এই জন্য আমি আসলে খুবই লাকি। আর আমি সবকিছু খুলে বলতে পারছি এই প্রোগ্রামটার মাধ্যমে। আমার খুঁটিনাটা অনেক বিষয় ছিল যেগুলো আমি আসলে বলতে পারছি খুব মজা করে। আর আরেকটা বিষয় যে অনেকেই মানে এতদিন ধরে আমি কেন বলিনি, আসলে ভালোবাসার জায়গাটা আসলে কারো সাথে শেয়ার করার বিষয় না, এটা নিজের একটা বিষয়, এটা পার্সোনাল বিষয়। তারপরেও আমার মনে হয়েছে যে না, আমার যারা ভক্ত কুল আছেন বা যারা আছেন তাদেরকে বিষয়টা জানানোটা কর্তব্য মনে করেছি। হ্যাঁ, তো এভাবেই আর কি।
আচ্ছা, এবং
আমি একটা কথা বলতে চাই, আমি একটু শেয়ার করব। তো আমাদের বিতে অনেকদিন হাইট ছিল, সেটা হয়তো আমাদের নিজস্ব,
এই বিষয়টা ভাবি আমরা একটু পরে আসবো, এই বিষয়টা তো অনুষ্ঠানের শেষের দিকে আমরা আসবো। আমি একটু একটা জিনিস জানতে চাই যে এই যে ইমন ভাই বললেন মানুষের ভালো লাগা বলে, এবং আমরা কিন্তু সেই বিয়ের জায়গা ছিলাম, সেখান থেকে আবার আমরা যাবো, কিন্তু এর ফাঁকে আমি একটু জানতে চাই যে ভাবি যেটা হয় যে সবার একটা কিন্তু একটা এটাকে কি বলবো, অ্যালার্জি বলবো না, এমন না মানে যে ছেলেটা মিডিয়াতে কাজ করছে, মেয়েটা মিডিয়াতে কাজ করছে, এরকম একটা জায়গা কিন্তু থাকে। তো আপনি কিন্তু কমপ্লিটলি বলবো যে মিডিয়ার বাইরে থেকেই ভালোবেসেছেন, এবং ইমন একজন একজন ইমন ধীরে ধীরে শুরু থেকে তৈরি হওয়াটা দেখেছেন, তাকে সাপোর্ট দেয়া, ইন্সপায়ার করা, এবং সে মিডিয়া মানি হচ্ছে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হচ্ছে, সময় অসময়ে কাজ পড়ে যাচ্ছে, বা সে সময় স্ট্রাগলের সময়গুলোতে আরো বেশি সময় হতে দিতে হচ্ছে, সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখতেন?
আচ্ছা, আমি ওর আগে আমি এটা একটা অ্যান্সার দেই যে ও আমাকে যখন ভালোবেসেছিল বা ও আমাকে যখন বিয়ের প্ল্যানিং করছিল, তখন আমি কিন্তু আসলে ইমন ছিলাম, বাট ইমন হয়ে উঠতে পারিনি। আমি মানে পরিচিত মুখ ছিলাম না, আমি নতুন একজন মানুষ ছিলাম, আমাকে কেউ চিনত না। সেই ভালোবাসার জায়গা থেকে আমি তো বলবো যে শি ইজ লাকি ফর মি, সে আসার পরেই হয়তো বা আমার মানে সবকিছু সে দেখেছে। ডেফিনেটলি আপনার কোশ্চেনের সাথে যদি বলি যে আমার একদম নতুন অবস্থা থেকে শুরু করতে 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 আজকের ইমন পর্যন্ত সে আমার সাথে ছিল, এবং সে আমার ইন্সপিরেশন।
প্রথম দিকে তো একটা বিধি ছিল না, তখন তো আমার যত রাতে মিট করা হতো, বিয়ের পর তো সারা একসাথেই থাকতাম। বিজি থাকলেও বাসায় আসার পর দেখা যাচ্ছে আমার কিছুক্ষণ টাইম স্পেন্ড করবই, সে যদিও পরের দিন ভোর 7টাও শুটিং কল থাকে, আমরা একসাথে টাইম স্পেন্ড করবো। তো ওই জিনিসটা আমাদের ফিল হয় নাই, না একাকিত্ব থাকতেছি এরকম ওরকম। দেখা যাচ্ছে কোনো আমার বার্থডে হচ্ছে, সে শুটিং থেকে বাসায় এসেও আমার বার্থডে সেলিব্রেট করতেছে, কেক নিয়ে আসছে, ফ্লাওয়ার গিফট করতেছে, ও সে রেস্টুরেন্ট বুক করতেছে। সো আমি কি করে ভাববো, না আমি ও টাইম পাচ্ছি না।
আচ্ছা, এবং এটা নিঃসন্দেহে একটা ভালো লাগার জায়গা, এরকম ভালো লাগার জায়গা আসলে অনেক আছে। যারা আমাদের কাছে ভালোবেসে ফোন করছেন তাদেরও কিন্তু ভালো লাগার জায়গাটা অনেক বড় ভালো লাগার জায়গা। আমার সাথে ফোনে এই মুহূর্তে একজন আছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই, যিনি আছেন আয়েশা, এবং তিনি SMS করে পাঠিয়েছেন, আমরা একটু দেখতে চাই আয়েশা কি বলতে চান। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনি কি কে বলছেন, কোথেকে বলছেন? একটু আমার আপনি যদি একটু একটু জোরে কথা বলেন তাহলে আমাদের শুনতে বেশি সুবিধা হবে। আচ্ছা, কেমন আছেন আপনি? আচ্ছা, আপনি আপনি মোবাইল ফোনটা একটু যদি হ্যালো শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার ফোন থেকে আমরা কথা শুনতে একটু সমস্যা হচ্ছে, আপনি যদি আমাদেরকে একটু ভালো নেটওয়ার্ক যেখানে পাচ্ছেন, অ্যাভেলেবল নেটওয়ার্ক পাচ্ছেন, সেখান থেকে একটু কথা বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যালো, জি এখন আমরা শুনতে পাচ্ছি আয়েশা। আপনি আপনাকে অভিনন্দন, আপনি আমাদের অনুষ্ঠান শুনে আমাদেরকে SMS করেছেন, অনেকেই SMS করছেন আমাদেরকে। আপনি কথা বলতে পারেন, ইমন ভাই আছেন এবং ভাবি আছেন, তাদের সাথে আপনি কথা বলতে পারেন।
হ্যাঁ, হ্যালো,
শুনছেন?
হ্যালো,
শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথেকে বলছেন আপনি?
ইমন ভাই কথা বলছেন? আপু, ইমন ভাই কথা বলছেন?
আপনি
কি কিছু বলতে চান ইমন ভাই ভাইকে বা ভাবিকে? হ্যাঁ হ্যাঁ, ভাবি শুনতে পাচ্ছে, প্লিজ।
হ্যাঁ বলুন। ভালো আছেন? হ্যাঁ এটা তো দেখলাম একদম, নামে অনেক মিল। রিয়েলি আমার ভালো লাগতেছে।
আচ্ছা
জি,
সব মিলে
কেমন আছেন? ভালোই তো আছেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে। আপনি তো আয়
আচ্ছা, আপনাকে আপনাকে
মানুষের এত কিছু শুনলে খুব ভালো লাগে, কিন্তু
আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য আমাদের শুভকামনা থাকলো। আসলে এই যে মানুষের ভালো লাগাগুলো এগুলো নিয়ে আসলে ইমন ভাই আমরা কথা বলছিলাম। আমরা আরো ফোন এরকম নিতে চাই ফ্রেন্ডস, যারা শুনছেন তাদের জন্য বলি যে অন্ধকারের গল্পে আজ আমাদের অতিথি হয়ে এসেছেন চিত্রনায়ক ইমন, তার সহধর্মিণী আয়েশা ইসলাম। তাদের প্রথম পরিচয় প্রেম ভালোবাসা বিয়ে এবং সংসার নিয়ে অনেক না বলা কথাই কিন্তু তারা শোনাচ্ছেন। এবং ফ্রেন্ডস অনেকের এসএমএস আমি পেয়েছি, অনেকেই অনেকেই কিন্তু জানতে চেয়েছেন অনেক কিছু। আমার মনে হয় আপনার জানতে চাওয়াগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে, রাইট? এবং সেই ভালোবাসার কথাগুলো শুরু থেকে ধীরে ধীরে আমরা কিন্তু বিয়ে পর্যন্ত চলে গেছি। বিয়ের পর থেকে আমরা শুনবো আজ রাত আপনারা যারা জেগে থাকবেন, এবং আমরা চাইছি না কোনোভাবেই আগামীকাল দিন অনেকের অফিস আছে, স্কুল কলেজ আছে, আমরা চাই না যে কেউ তাদের কাজের হ্যাম্পার করে অনুষ্ঠানটা শোনেন। তবে কোনোভাবে যদি সুযোগ হয়, সম্ভব হয়, আমরা চাইছি যে একটু রাতটা জেগে থাকুন। তবে সেক্ষেত্রে নিজের দিকে টেক কেয়ারটা করে, যেমন পানি পান করা, মুখে একটু পানি দেওয়া, সেই ব্যাপারগুলো একটু কেয়ারফুল থাকবেন প্লিজ। চেয়ে নিচ্ছি, রাইট? ওকে, আর শুধু আমাদের অতিথির সাথে কথাই না, আপনারা তাদেরকে দেখতেও পারেন, ফেসবুকে ফ্যান পেজে আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। ওকে, সেখানে গিয়ে কিন্তু দেখতে পারেন এবং এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে। এবং এরকম একটি আয়োজনের জন্য আমি ধন্যবাদ দিতে চাই প্রডিউসার সাদিক সামি, অন্ধকারের গল্পের টিম মেম্বার তারেক আহমেদ, মঈন, জানাতুল ফেরদৌস শিপন ও বাবুল হৃদয়কে। ইমন ভাই, আমরা ফোনে নিচ্ছি আর অনেককে, এবং সেই কথার মাঝে একটু শুনতে চাই সেই বিয়ের দিনের ঘটনাটা, আমরা ছিলাম সেই বিয়ের অনুষ্ঠান, সেই সময়ের কোন মজার অভিজ্ঞতা এগুলো একটু জানতে চাই।
আমাদের বিয়েটা হয়েছিল ধানমন্ডিতে দরবার হলে। তো তখন যেটা হয়েছিল যে আমার পক্ষ থেকে, তখন আমি জাস্ট আমাদের অ্যাডের কাজটা শেষ করে ফেলেছি, তখন আমরা খুব সিলেক্টিভ আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেই শুধু ইনভাইট করেছি। এবং দরবার হলে যেটা হয়েছে যে বেশ ওখানকার লাইটিং ট্যাটিং দেখে তখন আমার মনে হয়েছে যে মনে হয় বিয়ে হবে আজকে আমার, এরকম একটা ফিল কাজ করছিল যে মনে হয় আজকে আমার আসলে সত্যি সত্যি বিয়ে। তো যেটা হয় যে আমি বুঝিনি, আমি তো আমি লাস্ট পর্যন্ত বলবো আমি কিছুই বুঝিনি, আমি জাস্ট ঘোরের মধ্যে ছিলাম, আমি যাচ্ছি এবং যেটা হয় না যে গেটে গেট ধরে যে আমার ওর ইমিডিয়েট ওর এক বছরের ছোট বোন, ওরা বললো যে গেটে আসছি, তো গেটে তো টাকা পয়সার ব্যাপার থাকে। তা আমি ওকে বললাম যে কত, বললো যে এত, আমি নাও মানে একটা মজার বিষয় কখন ওর কাছে যাবো সেই প্ল্যানিং এ ছিল আর কি, একসাথে বসবো। তো দেখা গেল যে স্টেজের মধ্যে আমাদের দুজনকে দেখে মানুষজন খুব হাসছে, বললো যে ওরা এরকম করতেছে কেন, লজ্জা টজ্জা নাই ওদের, আমরা দুজন গল্প করতেছি, আচ্ছা কি প্ল্যানিং তো বলো তো আমরা কোথায় যাবো, এইসব নিয়ে আমরা প্ল্যান করছিলাম। উই আর ভেরি হ্যাপি যে ভিলেন শেষ পর্যন্ত আসতে পারেনি।
যে ভিলেনকে কি দাওয়াত দেওয়া হয়েছিল? আমি সরি, আমি 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 আমরা কিন্তু কাউকে আঘাত করছি না, আমরা
না, আমার মজা লাগছে না। ওরা বিয়ের খবর জানার পর আবুধ মানা করে দিল, না ওরা তো এরকম ছেলেকে লাভ করে, তাঙ্কে বলো ঠিক আছে তাহলে
আছেন দেখতে চাই রুমা, এবং তার সাথে কথা বলতে চাই। হ্যালো রুমা, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন, কোথেকে বলছেন?
আচ্ছা
রুমা, কি অনুষ্ঠানটা আমাদের শুরু থেকে শুনছেন অন্ধকারের গল্প? অনেক ধন্যবাদ আপনাকে আমরা ফোনে নিতে পেরে আমাদেরও ভালো লাগছে। আপনি কথা বলতে পারেন, ইমন ভাই আছেন এবং আমাদের সাথে ভাবিও আছেন।
হ্যাঁ হ্যাঁ কথা বলতে চাই।
হুম হুম শুনতে পাচ্ছি, বলুন।
হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া?
এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
এই তো অনেক ভালো, আসলে আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক আপনার ছবি দেখি।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার সব ছবি দেখবেন,
সবকিছু আমার ভালো লাগে,
আপনি আমার সব ছবি দেখবেন, আর এবং আমি খুব খুশি হয়েছি যে শুধু আমার না সবার ছবি দেখবেন, মানে বাংলা ছবির পাশে থাকবেন।
হ্যাঁ অবশ্যই, আমি ছবি দেখি এবং আপনার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে, আসলে আমি বাংলা ছবি খুব বেশি দেখি না, তারপর আমার অনেক ভালো লাগে আপনার ছবি দেখে।
থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ।
তো ভাবি আছে?
হ্যাঁ হ্যাঁ আমার পাশে আছে, ভাবির
সাথে কথা বলছি।
হ্যাঁ প্লিজ।
হ্যাঁ বলুন। হ্যালো, ভালো আছেন?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো আছি, আপনিও কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি।
আপনাদের অনেক শুভকামনা আর কি।
আচ্ছা দোয়া রাখবেন।
থ্যাংক ইউ।
ঠিক আছে?
হ্যাঁ অবশ্যই,
আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ,
ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ রুমা, আপনার ফোন পেয়ে আমাদেরও ভালো লাগছে। এবং এরকম শুভকামনা শুধুমাত্র ফোনে না, আমি ইমন ভাই নিজেও দেখতে পাচ্ছেন এবং আমি একটু বলতে চাই যে প্রচুর মানুষ কিন্তু তাদের শুভকামনাগুলো আমাদেরকে পৌঁছে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন ফেসবুক এবং এসএমএস এর মাধ্যমে। এবং অনেকেই আছেন যারা ফেসবুকে কিংবা এসএমএস করতে পারছেন না, তারাও আমাদের অনুষ্ঠানটা শুনছেন। স্পেশালি আমি আপনাদের দুজনের জন্য একটু বলতে চাই, আমাদের ঢাকা এফএম 90.4 এই আয়োজনটি দেশের বাইরে থেকেও কিন্তু প্রচুর মানুষ শুনছেন। যেমন কিছুক্ষণ আগে আমি জয় নামে একজন ভাইয়ের ফেসবুক কমেন্ট পেয়েছিলাম যে তিনি ফ্রান্স থেকে শুনছেন।
ও, এবং আমি ফ্রান্সে গিয়েছিলাম কিন্তু শুটিং এ,
হ্যাঁ, লালটিপ
লালটিপ,
আমরা সেটা নিয়ে শুনবো। আর ছোট ছোট কাজ নিয়েও আমরা আসলে শুনবো ছোট ছোট করে। আর শুধুমাত্র তাই না, ভাবির বেড়ে ওঠা সৌদি আরব, সেখান থেকে আমাদের একটা বড় অংশ তারা কিন্তু শোনেন বাংলা গানকে ভালোবেসে, বাংলা কথা, এবং তারা আমাদেরকে এত বেশি অনুপ্রাণিত করে রাখেন যেটা আসলে এই হট সিটে বসে মাইক্রোফোনের সামনে না বসলে বলে বোঝানো খুব কঠিন হয়ে যাবে। শুধুমাত্র তাই না, ইতালি, ইংল্যান্ড বা দেশের বাইরে আরো প্রচুর দেশ আছে, সবগুলো দেশের নাম বলা কঠিন, তারাও আমাদেরকে শোনেন, এই মুহূর্তে শুনছেন নিঃসন্দেহে। আর আমরা একটু সেই বিয়ের জায়গায় আবারও চলে যেতে চাই, একটু গল্প কন্টিনিউ করতে চাই ফ্রেন্ডস, তারপর আবারও আপনাদেরকে আমরা ফোনে নিচ্ছি। তারপর কি হলো?
তারপর তো জাস্ট ওই বিয়েটা হয়ে গেল ফাইনালি,
ছিল হচ্ছে 15 ফেব্রুয়ারি।
হ্যাঁ, 15 ফেব্রুয়ারিতে। তো আমি
ইয়ার হচ্ছে
2009। তো যেটা করলাম, বিয়েতে খাবার টাবার সবাই যখন আসছে, আমার আমার কাজিনরা বা আমার মামা মামিরা সবাই হাসছে হাসছে, আমি বললাম কি আমাকে কার্টুনের মতো লাগছে বা সামথিং লাইক দ্যাট। আর ও তো, ওর তো মানে একটা মেয়ে আছে না, বিয়ের পর যে কান্নাকাটি করবে বা সেই বিষয়টা আমার মধ্যে দেখতে পাচ্ছি না। আমি খুব টেনশন ছিলাম যে আচ্ছা শোনো, বিয়ের মানে বিদায় বেলাতে কান্নাকাটি করতে হয়, তোমার কি কান্না টান্না আসতে পারে এরকম ব্যাপার সেবার থাকলে মানে প্র্যাকটিস করো। ও মানে কি, ও খুশিতে শেষ। হ্যাঁ, তা আমিও বুঝতেছি না, সবাই বলতেছে এই দুইটা মানুষ বিয়ে করছে, যাক মজা, সবাই খুব বলতেছে যে ওদের খুব ভালো লাগছে একসাথে দেখে। তো বিয়েতে শেষ হওয়ার পর, প্রোগ্রাম শেষ হওয়ার পর যেটা হলো যে না ফাইনালি আসলে, এটা মনে হয় মেয়েদের মনে একটা, আমার মনে হয় নিয়ম না ট্রেডিশন না, এটা মনে হয় অটো চলে আসে। ফাইনালি আমি খুব মানে নার্ভাস ছিলাম যে আসলে কাঁদবে কিনা, একটা প্রেস্টিজের ব্যাপার। ফাইনালি দেখলাম যে না, ও না আসলে ওর বাবাকে ধরে যেভাবে কান্নাকাটি করলো আঙ্কেল আন্টি, তখন বুঝলাম যে এটা মনে হয় মেয়েদের একটা চিরায়ত ব্যাপার।
এটা হচ্ছে কি মানে ভাবি হয়তো আরো ভালো বলতে পারে, একটা ওই যে বিদায়, হয়তো বিদায় না, তারপরও মানে এতদিন যাদের কাছে ছিলাম যেভাবে, ভাবি একটু বললে হয়তো সুবিধা হয় আর কি।
না, বিয়ে হওয়া পর্যন্ত মানে ফিল করতে পারি নাই বিদায় ব্যাপারটা, মানে খুব ফুর্তির মধ্যে ছিলাম। যখন আমাদের মানে সব প্রোগ্রাম শেষ নিয়ে যাবে, সে মুহূর্তে আব্বু ফ্যামিলির সবাই দাঁড়িয়েছিল, আব্বু আম্মু অটোমেটিকলি না চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। তো আমিও মানে নিজেও বুঝতে মানে কখন আমার চোখ দিয়ে গড়ায় পানি পড়তেছে, কারণ আম্মু আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, আমার আম্মুর সঙ্গে সবসময় দেখা যেত কি আমি আম্মুর সঙ্গে ঘুমাতাম, এরকম দেখা যেত। তখন চিন্তা করলাম আল্লাহ, আমি আম্মুর সঙ্গে থাকতে পারবো না, ওর পাশে কি থাকবো, এই চিন্তা মাথায় এসে যে কান্দাকারি শুরু করলাম। এই তো তুমি সব মেরে কাঁদে,
মনে হয় বাবার মতো কেউ বলে না, আই কুকু আই, আই কুকু আই,
আই কুকু আই, আই কুকু আই, আই রে আমার সাথে গান গে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় কুকু
খুবই চলে গেছিলাম। তো তখন কান্নাকাটি করতেছিলাম, ভাবলাম আল্লাহ মানে এত ছোট মানে এত মজা করতাম, মানে সব কি শেষ হয়ে গেল, লাইক তখন আমার টনক নড়াচ্ছে আল্লাহ, মানে পুরো অন্য লেখে পা দিয়ে ফেলছি আমি, এখন ঘরে ছিলাম। আমার তখন আল্লাহ নে কি করলাম, পরে আম্মু রাতে গিয়ে আমার কথা আম্মু আমি যদি অঞ্চল ফার্স্ট ছিলাম এখন মানে সব বন্ধ হয়ে যাবে না মজা মাস্তি, আম্মু বলে কি না মা সবই চলবে কন্টিনিউ, এই বলে আম্মু আমাকে আশা দিয়েছিল। আমি তো খুব কান্নাকাটি বাসায় সে ফোন কান্নাকাটি করেছে, মানে আম্মু আমার ধর কেমন লাগতেছে বাসা কি মানে আনকমফোর্ট ফিল করছিলাম, আব্বু আম্মু অনেক ই দিয়েছে ওকে না মা থাকো কোনো সমস্যা নাই এমন অনেক ভালো ছেলে এই বলে 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 ও আমাকে সাপোর্ট দিয়েছে অনেক। তো লাভ পেয়ে মানে বলে আমার না নিজের ফ্যামিলির মতো মনে হচ্ছিল না, আরেকটা বাবার বাড়িতে আসছি আমাকে ওরকম ট্রিট করা হয় নাই না যে না বউ ওকে কুক করতে হবে সামথিং লাইক দ্যাট, দেখা যাচ্ছে আমি আমার নিজের বাসায় এরকম ভাবে ছিলাম ওই স্বাধীনতা ওই আমি শাশুড়ি বাসায় গিয়ে পেয়েছি আমার কিছু করতে দিচ্ছে না মেয়ের মতো করে আমি আমার মানে যেসব কাপড় চুপ মানে আমার মতো লাইফ ফিট করেছি।
ইমনের ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল মানে
আমার
একা
আমার কাছে ব্যাপারটা মানে আমি তখনও ঘরের মধ্যেই ছিলাম, আমি যখন ওকে বাসায় নিয়ে আসলাম আমার আপুরা ছিল তখন অলরেডি সবার মধ্যে একটা যে না আমার বাবা স্পেশালি আমার বাবা অনেক মানে মজা করে গল্প টল্প করে, তো ওকে পেজেরে বললো যে না আমাদের একটা মেয়ে এসেছে বাসায়, আমার মা ওকে যেভাবে ইয়ে করলো আর ও সত্যি কথা বলতে গিয়ে আমার মা এবং বাবাকে ও যেভাবে নিজের বাবা মার মতো করে দেখা স্টার্ট করলো, আমাদের বাসায় যেটা হয় যে না ওই কাজের কাজ করতে বোঝা না ওরকম বিষয়টা না যে ওকে এটা করতে ওর মতো করে ওর মতো করে
পর্যন্ত আমার মাদার আমাকে কখনো বলেনি আমাকে কুক করে খাও স্টিল
বরঞ্চ ও নিজে থেকে অনেক কিছু অনেক সময় পুডিং টুডিং করে করে খাওয়া দেয় এবং ওর একটা সুনাম আছে বাসায় আসলে মানে ওকে খুব লাভ করে আমাদের সময় দেখা গেলো আমার চেয়ে বেশি ওর মানে প্রেফারেন্স অনেক বেশি থাকে সবসময় বা ভুল করলে ভুল করলে আমার এসে দোষ পড়ে মা বলো যে তুই ওর সাথে কেন এরকম, সবকিছু মিলে আমরা উই আর ভেরি হ্যাপি আসলে বিষয়টা এরকম।
ওকে এবং তারপর বিয়ের পর তো একটা লম্বা সময় করা এবং যে ইমন একেবারেই ব্যাপারটা ইমন শুধু না ভাবির কথা বলবো যেটা ঘরের মাঝখান থেকে বিয়ে হয়ে যাওয়া এবং তারপর বিয়ে মানেই হচ্ছে ধীরে ধীরে রেসপন্সিবিলিটিস আসা, যতই আমরা যাদের কাছেই থাকি না কেন নিজের একটা লাইফ নিজের একটা সংসার এবং আরো অনেক ভাবনার বিষয় অনেক কিছু আছে সেগুলো ধীরে 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 নিশ্চয়ই আসতে শুরু করলো মাথার ভিতরে।
আমাদের মধ্যে হয়েছে কি বিয়ের পরপরই কিছুদিন যেতে না যেতেই না ও ম্যাচিউরড হয়ে গেলাম আমি ম্যাচিউরড হয়ে গেলাম খুব ফ্যামিলি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম না ফ্যামিলিকে কি করে গুছানো যায় এটা আমাদের হঠাৎ করে চলে আসে না মানুষের দোয়াই কিনা বাবা মা দোয়াতে হয়তো এরকম হয়েছে ও খুব দায়িত্ববান হয়ে গেল না আমার কাজের উপর সচেতন হতে হবে এটা করতে হবে ওটা করতে হবে আমাকে প্ল্যান করতে পারি।
আচ্ছা সেই বিষয়টা কেমন ছিল ইমন ভাই মানে ম্যাচিউরিটি
ম্যাচিউরিটি মানে বিষয়টা এরকম যে আমাদের তো বিয়ে হয়ে গেল এরপর দেখা গেল শুটিং থেকে আমি আসছি শুটিং থেকে আসার পর তাড়াতাড়ি ব্যাক করলাম বাসায় বা একসাথে টাইম কাটানো এক আছে কিনা দেখা গেলো জালোর মধ্যে ওয়েট করছে ওই মিস করাটা বরং আরো বেরিয়ে গেল আসলে যে বাসায় কখন আসবো এরকম এবং রেসপন্সিবল ব্যাপার যে ও ঠিক মতো থাকতে পারছে কিনা বা আমি ঠিক মতো সবকিছু ওকে আছে কিনা এইরকম রেসপন্সিবিলিটি আরো বেড়ে গেল আর বাড়তে বাড়তে একটা পর্যায়ে দেখা গেলো যে কিছু প্ল্যান হয়ে গেল যে আমরা কিভাবে আসলে আগাবো বা কিভাবে প্ল্যান করবো প্ল্যানগুলো মাথায় আসা স্টার্ট করলো আসলে আস্তে আস্তে যে কিভাবে কি করা যায় ফিউচার
লাইফ স্টাইল তো একটা চেঞ্জ
করে জীবনে কখনো বাসা সাজাই নাই বিয়ের পর আমাদের মধ্যে কথা শুরু হলো হ্যাঁ কি করে এটা গোছানো যাবে আর কি করে গোছাবো মানে খুব বড় বড় ভাব ওদিকে সবদিকে হাসাহাসি শুরু করেছে ইনভাইটে গেলে বলি আসছে পিচি জুটি আসছে আর আমাদের হয়েছে কি মানে ফ্যামিলি যে মেনটেন বলে আত্মীয়স্বজনে বিয়ে প্রোগ্রাম সব দিকে আমি অ্যাটেন্ড করতাম।
আর আমি আসলে এখনো যদি বলি যে আমি অতটা দায়িত্ববান হয়েছি ওরকম পারি না বাট তারপর বলবো যে না ও আমাকে অনেক রেসপন্সিবল বানিয়েছে আসলে।
আচ্ছা মানে এই যে সেই সুন্দর সময়গুলোর কথা আমরা আসলে আরো শুনতে চাই এবং শুনবো ডেফিনেটলি। আমরা এই মুহূর্তে আরেকটি সুন্দর সময় ক্রিয়েট করতে চাই
প্লিজ,
সেটা হচ্ছে আমাদের একজন শ্রোতাকে আমরা ফোনে নিতে চাই যিনি আমাদেরকে ফোন করেছেন সোমা মানে আমরাই ফোন করেছি আর তার নাম্বার পেয়ে তার সাথে একটু কথা বলতে চাই এবং তাকে একটু ফোনে লাইনে নিয়ে নিতে চাই। হ্যালো
হ্যালো ভাই আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আপনি আমাদের আজকের অনুষ্ঠানটা শুরু থেকেই শুনছেন?
হ্যাঁ শুরু থেকে শুনছি।
কেমন লাগছে?
অনেক ভালো
লাগছে। আর কয়েক সেকেন্ডের ভিতরে আপনি ইমন ভাই এবং ভাবি তাদের সাথে কথা বলতে পারবেন আপনার কেমন লাগছে?
ওকে
ওকে আমরা ফোন দিয়ে দিতে চাই। ইমন ভাই শুনতে পাচ্ছেন এবং ভাবিও আছেন। হ্যালো
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 হ্যাঁ কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
ভাই আমি অনেক বড় ফ্যান।
থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ।
হ্যাঁ সোমা, সোমা শুনতে পাচ্ছেন, আপনি বলুন, কথা বলুন।
হ্যাঁ বলেন, আপনি কেমন আছেন?
অনেক ভালো।
দ্যাট ভেরি গুড।
আমি শুরু থেকে আপনার ক্লাস ভাবিকে শুনতেছি, অনেক ভালো লাগছে।
আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো যে আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন।
আচ্ছা সোমা, আপনি কিন্তু ভাবির সাথে কথা বলতে পারেন? সোমা অনেক বেশি এক্সাইটেড, ভাষা হারিয়ে ফেলছে, আপনি নার্ভাস?
ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ তোমাদের দয়ে ভালো আছি।
ম্যাক্সিমাম ট্রাই করতেছি যতজনকে আমাদের ফোনে নেওয়া সম্ভব নেয়ার। এবং একটা জিনিস বলতে চাই, যে একটা জিনিস বলতে চাই, আপনারা যারা আমাদেরকে শুনছেন ঢাকা এফএম শুনছেন, তাদের জন্য বলতে চাই যে অন্ধকারের গল্প চলছে সেই একেবারে গতকাল, গতকাল রাত,
গতকাল রাত থেকে একদিন ধরে করছি আমরা,
হ্যাঁ নতুন দিনে চলে এসেছি এবং আপনারা শুনছেন। এবং পাশাপাশি বলতে চাই যে আজ আমাদের অতিথি হয়ে এসেছেন চিত্রনায়ক ইমন এবং তার সহধর্মিনী আয়েশা ইসলাম। প্রথম পরিচয়, প্রেম, ভালোবাসা, বিয়ে ও সংসার নিয়ে অনেক না বলা কথা তারা অলরেডি শুনিয়ে ফেলেছেন এবং তাদের পাশাপাশি আপনাদের সাথে সরাসরি কথাও বলছেন। আমরা ফোনে একজনকে নেওয়ার চেষ্টা করছি, এর মাঝে বলি যে আপনারা কিন্তু আমাদের আজকের অতিথিদের দেখতে পারেন ফেসবুকের ফ্যান পেজে এসে আমাদের স্টুডিওতে বসা দারুণ দুটি মুহূর্তের ছবি। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এবং বন্ধুরা আপনারা চাইলে কিন্তু SMS করতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, এবং চাইলেই আপনারা কিন্তু খুব সহজে আমাদের সাথে কমেন্ট করে SMS করে অনেক কিছু শেয়ার করতে পারেন। ওকে, ফোনে আছেন আমাদের সাথে একজন, এন্ড আমরা আসলে চেষ্টা করছি আবার ইমন ভাই, আমরা যে জায়গাটা ছিলাম সেই রেসপন্সিবিলিটিতে আসা, নিজের সংসারের জন্য প্রথম কিছু করা, সেরকম ঘটনাগুলো কি মনে আছে? মানে আমরা একটু অল অ্যাবাউট আপনার সংসার নিয়ে এখন শুনতে চাই।
দেখা গেল যে আমি মানে অ্যাফেয়ার করার সময় ওকে জামা দিয়েছিলাম, তো বিয়ে মানে শাড়ির সাথে একটা ব্যাপার, সেটা জড়িত থাকে। আমার মনে আছে বিয়ের পর কয়েকদিন পর আমি ওকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, আমি জানি না সেটা পছন্দ হয়েছে কিনা, বাট আমি ট্রাই করেছিলাম। এবং যদিও সেই শাড়িটা অনেক পচা ছিল, বাট ওর যে হাসি মুখটা ছিল সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সে বললো না তুমি যদিও শপিং টপিং কিছু বুঝো না, মানে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে, বাট সে হ্যাপি ছিল যে তুমি যদিও বুঝো না মেয়েদের কাপড় চোপ ঠিক মতো, বাট আমি আসলে এখনো বুঝি না।
এখন কি অবস্থা?
এখন খুব বাজে অবস্থা, একসময় ফোন দিতে হয়,
বাইরে গেলে ফোন দেয়,
একটা জিনিস কিনলে 10 বার আমি কনফিউজ হয়ে যাই। আমি এখনো আমি শপিং আসলে বুঝি না সত্যি কথা। ও অনেক ভালো পারে, ও আমার একটা টি শার্ট আনলে আমি এক দেখায় পছন্দ করে ফেলি, বাট আমি অনেক বেশি জ্বালাই, আমি পারি না আসলে বিষয়গুলো ঠিক মতো।
আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে লিসনারদের জন্য বলতে চাই যে যে ছবিগুলো আপনারা দেখতে পারেন, এবং ইমন ভাই দারুণ একটি হোয়াইট শার্ট রাইট এবং ব্লু জিন্স এরকম একটি, আর তারা ফোনে কিছু একটা দেখছেন এরকম একটি দারুণ মুহূর্ত আছে। এবং ভাবি এটা কি ঠিক এক্স্যাক্টলি কি কালার বলে?
অরেঞ্জ কালার বলে,
অরেঞ্জ কালার বলে,
অরেঞ্জ এন্ড ব্লু,
হ্যাঁ
ব্লু কম্বিনেশন রাইট। এবং আপনারা কিন্তু দেখতে পারেন চাইলে এসে দুটি ছবি, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আমরা
আরেকটা তথ্য দিতে চাই, এই এই ড্রেসটা কিন্তু ওর নিজে ডিজাইন করা।
ওয়াও! এবং আমি আরেকটা তথ্য ফাঁকি দিয়ে দিতে চাই, ভাবি কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার। সো এরকম তথ্যে ভরপুর আমাদের অনুষ্ঠান এবং আমাদের শ্রোতাদের সাথে আমাদের ইন্টারেকশনও ভরপুর। এই মুহূর্তে ফোনে আছেন ইমরান, ইমরানের সাথে একটু কথা বলে ফেলতে চাই। হ্যালো ইমরান ভাই।
কুমিল্লা
থেকে আমাদেরকে আপনি শুনতে পাচ্ছেন? অনেক অনেক ধন্যবাদ। কোন গ্রাম থেকে? কেমন লাগছে অন্ধকারের গল্প? আচ্ছা ইমন ভাই ফাঁকে কয়েকবার আপনার সাথে কথা বলে ফেলেছেন, এটা বোনাস ছিল, এবার সরাসরি কথা বলেন। ইমন ভাই শুনতে পাচ্ছেন এবং ভাবিও আছেন?
ওয়ালাইকুম সালাম, আপনি ভালো আছেন ভাইয়া?
আলহামদুলিল্লাহ।
কি অবস্থা বলেন?
এইতো ভালো ভাইয়া, আপনার ছবি খুব ভালো লাগে আমার।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার আমার ছবি দেখেন সবগুলো? গানগুলো অনেক সুন্দর ছিল, তো আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ যে সবাই বাংলা ছবি দেখবেন হলে যে প্লিজ। হ্যাঁ
শুভকামনা
আমি চাই আমার মতো সবাই সবাই
মিটে পাঠাই দেবেন,
ভালোবাসা মানুষগুলোকে জয় করে নিন,
দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো
ইমরান ভাই আপনার সাথে
ভালোবাসা একটু কথা বলতে চাই।
হ্যাঁ হ্যাঁ ভাবি শুনতে পাচ্ছি,
বলুন। হ্যালো,
আসসালামু আলাইকুম ভাবি।
ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন?
এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
জি ভালো আছি।
আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগতেছে,
তাই থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমাদের জন্য।
অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই, আপনার সেই প্রিয় মানুষটির নামটা একটু আমাদেরকে বলা যায়?
জি জি জি, আমার প্রিয় মানুষটির নাম হচ্ছে শিলা।
আপনি খুব লজ্জাজনক,
শিলা কি জওয়ানিয়া,
শিলা কি জওয়ানিয়া, আপনি খুব লজ্জা পেয়ে হাসছেন কেন ভাই, এত লজ্জা লজ্জা হাসি, যাক ভালোই। আপনি
তাকে বিয়ে হলে আমাদেরকে দাওয়াত দিন, আমরা আসবো।
হ্যাঁ, আপনি ইমন ভাই আপনার পছন্দের মানুষ ভাবিও আছেন, আপনি বলেন যে তাকে জয় করার পর আপনি তাকে অনেক বেশি সুখে রাখবেন, হাসি খুশি রাখবেন,
এটা ইম্পর্টেন্ট, রাইট?
জি জি অবশ্যই, সেটা অবশ্যই।
অনেক ধন্যবাদ ইমন ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, এবং অনেক দূর থেকে আপনি আসলে ফোন দিয়েছেন, আমাদেরকে শুনছেন কুমিল্লা থেকে, ফোন আসলে আমরাই দিচ্ছি। আমরা ফোনে আবার যাব ফাঁকে ফাঁকে একটু, ফোন আসলে ইমন ভাই আমরা একটু বেশি করে ফোন নেই, কারণ আমাদেরকে শুনছেন অনেক বেশি মানুষের রেসপন্স পাচ্ছি।
হ্যাঁ,
এবং এই যে ভালোবাসার জায়গা, আমি একটু শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই, এ কারণে যে সবাইকে বোধহয় ফোন দেয়া আমাদের পক্ষে সম্ভব না, এবং রাতও অনেক বেশি হয়ে গেছে, আমাদেরকে নিয়ম অনুসারে অনুষ্ঠান থেকে একসময় বিদায়ও নিতে হবে। এর মাঝখানে আমরা ম্যাক্সিমাম নাম্বার গুলো নেওয়ার চেষ্টা করছি, এবং ফ্রেন্ডস আপনাদেরকে বলতে চাই যে ফোন আমরা ফোনে কিভাবে আপনাকে আমি নিব, মানে আপনি যদি চান যে আপনাকে ফোনে নিব, আপনাকে একটা কাজ করতে হবে, আপনি SMS করতে পারেন আমাদেরকে, মানে জানাতে চান আপনি কথা বলতে চান, তাহলে মেসেজ অপশনে গিয়ে আপনার নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে আপনি আপনার সেল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, রাইট? এবং ফেসবুকে আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে এসে আপনি কিন্তু ইমন ভাই এবং ভাবির ছবিও দেখতে পারেন, দুটি ছবি আমরা দারুণভাবে পোস্ট করে দিয়েছি। ওকে, আর আরো একটি ফোন আমরা নিব এই মুহূর্তে, দেখতে চাই কে আছেন, কোত্থেকে আছেন, তার কাছ থেকে একটু শুনিয়ে নিতে চাই। ইমন ভাই একটা ফোন নিয়ে ফেলি।
হ্যাঁ প্লিজ।
হ্যালো,
হ্যালো,
কে বলছেন?
ভাই কেমন আছেন?
এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, খুব ভালো আছি। কে বলছেন এবং কোত্থেকে বলছেন আমাকে একটু বলেন।
শাহাবুদ্দিন ইসলাম সুমন, ফরিদপুর থেকে।
ফরিদপুর থেকে শুনছেন আপনি সুমন ভাই?
হ্যাঁ।
আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে শুনি না মনটা অনেক বেশি ভালো হয়ে গেল, মানে সত্যি কথা। সুমন ভাই আপনি নিশ্চয়ই কথা বলতে চাইবেন, আমি আর মাঝখানে বেশি সময় না নেই, ইমন ভাই এবং ভাবি দুজনেই শুনতে পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলুন।
হ্যালো ভাই, কেমন আছেন?
এই তো ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
হ্যাঁ আপনাদের দোয়ায় উপর আল্লাহর দোয়া, খুব ভালো আছি
আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের খুব ভক্ত, বুঝছেন
ভাই?
ভক্ত আপনার অনেকগুলো ছবি আমি দেখছি, খুব ভালো লাগে, অনুষ্ঠানটা শুরু থেকে শুনছিলাম, খুব ভালো লাগলো। আমি কখনো ভাবতে পারিনি যে আপনার সাথে আমি ফোনে কথা বলবো, ঠিক আছে?
না না, থ্যাংক ইউ দেন, ওই যে রেডিও 90.4 FM কে, যে তারা এই সুযোগটা আসলে আপনাদের সাথে করে দিয়েছে। আমার আমার যারা ফ্যান আছে, যারা আমাকে ভালোবাসেন, আমারও কিন্তু তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে অনেক, কিন্তু সেই সুযোগটা আসলে আমরা পাই না, তো এরকম প্রোগ্রামের মাধ্যমে হয়তো সুযোগটা আসে, তো আমার খুব ভালো লাগছে আজকে আপনার সাথে কথা বলতে পেরে।
ওকে ভাইয়া, তো ভাবির কাছে দেন।
হ্যাঁ ভাবি, ভাবি শুনতে পাচ্ছেন?
হ্যালো, হ্যাঁ বলেন ভাইয়া,
কেমন আছেন ভাবি?
জি ভালো আছি, আপনি ভালো আছেন?
এই তো আলহামদুলিল্লাহ।
সুমন ভাই
খুব সুখী আজকে আমি, ঠিক আছে?
হ্যাঁ,
আপনাদের সাথে কথা বলতে পারে,
আমরাও খুব খুশি আপনাদের সাথে, আপনার সাথে কথা বলে।
ওকে সুমন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা ফোনে ছিলাম সুমন ভাইয়ের সাথে ফরিদপুর থেকে, আমরা হয়তো আবার খানিকক্ষণ পরে এসে কিছু ফোন নিতে চাই, ফাঁকে আমরা কিছু কিছু SMS পড়িনি আসলে, এর মধ্যে কিছু নাম অ্যাটলি যদি পড়ি তাহলেও হয়তো আপনাদের ভালো লাগবে। আসলে এত বেশি রেসপন্স দেখে আমাদের মনে হয় যে এই সারা সপ্তাহ জুড়ে অন্ধকারের গল্পের টিম যে কষ্টটা করে, ডেফিনেটলি সেটা কষ্ট, এবং সেটা আপনাদের মুখের দিকে তাকিয়েই আমরা করি। যখন আপনাদের কাছ থেকে এরকম রেসপন্সটা আমরা পাই, তখন বিশ্বাস করেন কষ্টটা একদম থাকে না, অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়, এবং এই রাতটা পার হয়ে যখন সকাল হয়ে যায় সোমবারের সকাল, তারপর থেকে পরবর্তী রোববারের আগ পর্যন্ত সেই টিম অফুরন্ত গতিতে এবং আপনাদের ভালোবাসা নিয়ে ছুটে চলে। এবং আজ আমাদের আসলে স্টুডিওতে কি বলবো, অন্ধকারের গল্প আলোকিত করে ফেলেছেন ইমন ভাই এবং ভাবি, তাদের দুজনকে শুধুমাত্র ধন্যবাদ কিংবা যে কথাগুলো সবসময় বলা হয় সেগুলো বলেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই না, মন থেকেই আসলে তাদের প্রতি শুভকামনা বা ভালো লাগা।
থ্যাংক ইউ সো মাচ।
আমরা সেই আপনাদের যে সংসারের জায়গায় ছিলাম দীর্ঘকাল সংসার করা, সেই সংসারের মিষ্টি মধুর তিক্ততা বা ভালো লাগা সেগুলো নিয়ে একটু শুনতে চাই এই মুহূর্তে।
আসলে যে কোনো ভালোবাসাতেই কিন্তু একটু মানে ঝগড়াটা খুব ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় ঝগড়া না থাকলে হয় না। আমাদের আসলে ঝগড়াটা খুব কমই মানে হয়েছে, আসলে ঝগড়া ওরকম হয়নি আমাদের লাইফে, বাট তারপরে হয় না অভিমানটা হয়েছে যে দেখা গেল এটা ওর মতো করে করতে পারিনি এই জন্য ও অভিমান করলো, বা আমার মতো করে ও করতে পারেনি এই জন্য আমিও অভিমান করেছি। তো অভিমানের জায়গা থেকে হার্ডলি একদিন কথা বলিনি, পরের দিন আর থাকতে পারিনি, আবার আমরা একসাথে হয়ে গেছি।
আমি অল্পত্তির অভিমান করি বসে বেশি, ও দেখা যাচ্ছে অভিমান করি না করি না, কোন কোন সময় সিলি একটা বিষয় নিয়ে অভিমান করে বসলো, যেটা দেখা যাচ্ছে মানে রাগ কথা বলে না চুপচাপ থাকে, আর পরদিন ওকে হয়ে যায় এরকম অবস্থা। আমাদের মধ্যে কথাবার্তা আমার ঝগড়া লাগলে মানে রাগ অভিমান হলে একদিন কথা বন্ধ রাখি, আমার দোষ থাকলে আমি ভাঙাই, ওর দোষ থাকলে ও ভাঙায়।
তবে আমি খুব লাকি যে আসলে আমি চিল্লাচিল্লি করি না, আমি রাগ করলে চিল্লাচিল্লি করি না, আমি যেটা হয়ে হয়ে যায় যে আমি একটু অভিমান করে বসি যে না আমি কথা বলবো না, আমি চুপচাপ থাকবো, দেখা গেল যে ও আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমি ওর পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি, না কথা বলবো না, এরকম বিষয় ঘটে। তারপর ও কিছুক্ষণ সহ্য করে, ঘন্টা দুই এক তিন এক চার এক বার করতে, একটা সময় রাতে এসে বা দেখা গেল যে ওই দিন রাতে কথা বলো না, পরের দিন সকালবেলা এসে বললো যে আসো নাস্তা খাও বা এটা করো ব্রেকফাস্ট করো, আস্তে আস্তে পরে
সেটাও খুব একটা মানে মনে হয় একটু কথা
আছে না, পরে আমি আবার ধরি যে তুমি তাহলে আমার সাথে এরকম করলা কেন,
দীর্ঘ পরিক্রমা চলতে গিয়ে আমরা কিন্তু জানি যে আপনাদের ঘর আলো করে দুটি সন্তান এসেছে, তাদের কথা আমরা একটু শুনতে
চাই। মানে আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এরকম একটা ব্যাপার ঘটেছে আমাদের জীবনে, আলোকিত করে এসেছে, এবং ওরা আসলে সত্যিটা অনেক পিচ্ছি, এবং এটাও এটা যেটা হয়েছে ওটাও আমাদের কোনো প্ল্যানিং এর মধ্যে ছিল না, এবং সবকিছু আল্লাহর রহমতের মাধ্যমে হয়েছে,
সামিন শায়ান,
সামিন এবং শায়ান। তো এখন আমরা আরো বেশি মানে রেসপন্সিবল ওদের জন্য, ওরা আমাদেরকে বাধ্য করেছে রেসপন্সিবল করতে, এবং আমি যেটা ফিল করি যে সারাদিনে শুটিং থেকে আসার পর যত কষ্ট যত অভিমান সব ওদেরকে দেখলে আমি সব ভুলে যাই এবং খুব এনজয় করি, এবং আমি মনে করি যে আমার দুটো ফ্রেন্ড হয়েছে। হ্যাঁ, আমার ফ্রেন্ডরা যারা আছে আমি ওদের সাথে আমি অনেক কথা শেয়ার করি ওদের সাথে, যদিও কিছুই বুঝে না অনেক পিচ্ছি, সো তারপরে ওরা আমার ফ্রেন্ড, এবং ওরা খুব এনজয় করে এবং ওরা মিস করে আমাকে আমি যখন বাইরে চলে
যাই।
আচ্ছা, ওদের কথা না এত অল্প সময় আমরা শুনতে চাই, মানে আমাদের ভালো লাগবে আরো ডিটেইলস আমরা শুনতে চাই, তবে একজন মানুষের কথা আমরা একটু শুনতে চাই যিনি ফোনে আছেন অনেকক্ষণ ধরে, তিনি আসলে আমাদের টেক্সট করেছেন এবং ইমন ভাইয়ের আবারও নিঃসন্দেহে অনেক বড় একজন ফ্যান, তিনি হচ্ছেন পুষ্প, ডিএমসি, আমি একটু দেখতে চাই এটা ঢাকা মেডিকেল কলেজ কিনা। হ্যালো, পুষ্প আপনি কোথেকে বলছেন? শুনতে পাচ্ছেন, আপনি কথা বলুন, ভাবিও আছেন।
ভালোবাসার গল্প শুনে মনে হয়েছে যে আসলে আপনি অনেক কি বলবো উচ্ছল, অনেক ফ্রেশ,
থ্যাংক ইউ,
অনেক ভালো,
থ্যাংক ইউ আপু।
আর আসলে মিডিয়ার ছেলেদের সম্পর্কে আমার ধারণা ওরকম বেশি নেই, বাট আমি এই লাইনটাই পছন্দ করি না, কিন্তু আমার আজকে এটা খুব অবাক হয়েছে, মানে অবাক লাগছে যে ভাইয়াও অনেক ফ্রেশ, আপনার কাছে অনেক অনেক।
হ্যাঁ হ্যাঁ, অনেক ছিল বলেও তো আমাদের আমার একসাথে আছি।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমাদের। ওকে, আমরা এরকম আসলে কথা বলতে চাই, আমরা যে জায়গাটাতে ছিলাম যে অল্প না অনেক বেশি কথাই শুনবো, আমরা সেই কথাটা নিশ্চয়ই শুনতে চাই। অনেক হাজারো লিসনার তাদের কথা শুনতে চান, সামিন শায়ান, ওদের সম্পর্ক, ওদের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, ওদের যেমনটা ভাবি বলছিলেন ওরা আসলে পিচ্ছি না, ওরা অনেক ম্যাচিউর, সেই বিষয়গুলো নিয়ে ওদের সাথে সময়গুলো একটু।
আমার ছেলেগুলো অনেক লক্ষ্মী মাশাল্লাহ, মানে বয়স তো খুবই কম, বাট মানে বুঝে ভালো,
দুজন
একজন টু একজন ফোর,
আচ্ছা
মানে দুজনে ছোট বাট কথা বলতে পারে, ছোটটা তাই ভালো কথা বলতে পারে। দুদিন বাপ পাগল, পাপা পাগল, পাপা পাপা সারাক্ষণ করে, আর পাপাও ছেলে পাগল, দেখা যাচ্ছে শুটিং করে এসে আমার সাথে না কথা বলে আগে ছেলেদের নিয়ে বসে পড়ে, আর ছেলেরাও ভাগ করে থাকবে, পাপা পাপার জন্য এটা করবা, পাপার জন্য এটা করবা, মানে দেখা যায় এত বেশি ম্যাচিউর, মানে ওর কাজিনদি থেকে ম্যাচিউর ভাব দেখায়। তো সামটাইম আমি বলে থাকি, এই তুমি এত বেশি কথা বলো কেন, বলে মাম্মি তুমি পাপার সঙ্গে কিচ্ছু বলবা না, এরকমই আমার ছেলেরা মাশাল্লাহ, মানে একদিকে বলো ডিসেন্ট, একদিকে ম্যাচিউর।
এবং এই যে সময় কাটানো, একজন বাবা হিসেবে সন্তানদের সাথে সময় কাটানো, সারাদিনের কর্মব্যস্ততা বলেন, আরো অনেক কিছু থাকে, সেসব কিছু নিয়ে সেইখানটা নিশ্চয়ই একটা রিফ্রেশমেন্ট কাজ।
ডেফিনেটলি, এটা আসলে মানে সারাদিনের পরে ক্লান্তিটা চলে যায়। আমার মনে হয় যে আমার মনে হয় যে আমি কিছুই বুঝতাম না, আমার মনে বুঝতে পেরেছি বলেই আজকে এত ওপেন হয়ে গেছি যে আমি ওদেরকে কোনো দিক দিয়ে মিস করাতে চাই না আর। ঠিক আছে,
ভাবি একজন বাবা হিসেবে ইমন কেমন?
কারণ একটা মিডিয়ার পার্সন হিসেবে এত আশা করা যায় না, যতটা ও করে থাকে অনেস্টলি স্পিকিং। দেখা যাচ্ছে ও বাইরে যখন শুটিং করে যাওয়ার দূরে শুটিং করতে যায়, যখন তখন ফোন করে খোঁজ নেবে, ছেলের খোঁজ নেবে, ছেলে ফোনে ফোন দেবে, কি খবর পাপা, কি করছিস, অমুক তমুক, কি চাচ্ছি, আর ছেলে যেটা চাচ্ছে অ্যাট এনি কস্ট সেটা কিনে দিবে। আমার কাছে যখন যেটা চাই তখন সেটা আমি দিতে চাই না, না এটা পাবা না, সামটাই আমাকে হেট করবে, না মামি তুমি ভালো মাম্মি না, পাপা ভালো, পাপা আমাকে সব দেয়, আর সবচেয়ে লাইকার কিনডা জয়,
আচ্ছা
সারাক্ষণ কিন্ডা জয় করে, আর সারাক্ষণ পাপা পাপা করে, মানে আমাকে ডিসলাইক করে মনে হয় যা।
ওকে, আর ইমন ভাই এক্ষেত্রে কি হয়, মানে কখনোই যে রাগ হওয়া বা বকা দেয়া এই বিষয়গুলো আপনার ভিতর থেকে আসে না, এটা বোঝাই যাচ্ছে, কিন্তু এই যে মা তাদেরকে বকা দিচ্ছে বা রাগ হচ্ছে তখন মাঝে মাঝে কেমন লাগে?
তখন আমি ওদের পক্ষে চলে আসি আর ওর বিপক্ষে চলে আসি, সো ওরা আমার মনে হয় যে বিভিন্ন কারণে আমাকে লাইক করে, স্বাভাবিক
পক্ষে,
আর আমি ওদের পক্ষে থাকি অলওয়েজ, যে ঠিক আছে তোমাদেরকে কেউ বকেছে ওকে।
যখন দেখা যাচ্ছে ওকে আমি কমপ্লেন করছি, দেখো তো স্বামী আমার কথা শুনতিস না, ঠিকই তো বলতে ছেলে আমার, দেখছো পাপা কত ভালো, তুমি খারাপ,
মানে আমি সারা পক্ষে চলে গেল,
আর বাবা কিছু বলে না, মানে দোষ থাকলেও ছেলে ভালো।
হ্যাঁ, দুই ভাইয়ের রিলেশন কেমন, দুজন
ওরা কিছুটা তো খুব পিচি, সারা খাসিতে থাকে, খেলে, ফ্রেন্ড, ও বলো আমার ফ্রেন্ড, ও বলো আমার ফ্রেন্ড, আর কিছু কাজিন আছে, ওর কাজিন আছে, আমার ননাশের বেবি, এই কজন সারাক্ষণ একসাথে থাকে,
সোদার একটা টিম আছে,
ওই একদম মানে দুজনের মতো করে সেই কাজিন দিন নিয়ে আবার,
ওরা হচ্ছে বয়স বড়, ওখানে 5 6 ইয়ার্স,
ওদের একটা টিম আছে, আমার আমার বোনের ছেলে শরীফ, মাদিন, মালিল, সো ওদের একটা টিম আছে, আসলে ওই টিমে ওরা থাকে, ওই টিমের সর্তাকর্তা, আর দুজনের মধ্যে ছোটটা বড়টার জন্য বেশি পাগল আর কি। যে আমি যদি জিজ্ঞেস করি তোমার সবচেয়ে প্রিয় মানুষকে, ছোটা বলে যে আমার ফেভারিট মানুষ আমার ভাইয়া সমীর,
মানে
সো এরকম মিলে ওদের একটা টিম আছে, আসলে ওদের টিমে আবার আমরা হানা দিই না,
ওকে, ওখানে ডিস্টার্ব করা যাবে না,
ডিস্টার্ব করা যাবে।
ওকে, আরেকটা বিষয় যেটা হয় যে এই যে কোনো কারণেই হোক ইমন ভাই, কিন্তু মাঝে মাঝে অনেক লম্বা সময় ধরে ব্যস্ত থাকতে হয়, ওই সময়টা তো সন্তানদের মিস করার একটা ব্যাপার থাকে, সেই সময়টা কিভাবে ওভারকাম করে?
ভাইবার আছে না, তখন বলে দেয় পিকচার করে পাঠিয়ে দাও, তুলে পাঠিয়ে দাও, কি অবস্থা
আছে। বড় কথা যেটা হয় যে ওদের বাইরে গেলে ডেফিনেটলি খুব মিস করি, পুরো ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে মিস করি, ওদেরকে স্পেশালি মিস করি। তো যেটা করি যে ট্যাঙ্গো বা কোনো কিছুতে ভিডিও ভিডিও চ্যাট গুলো করি, ভিডিওতে দেখে নেই, মানে দুধের সব গোলে মেটানো যে
আপনি নিশ্চয়ই আমার সাথে না ইমন ভাইয়ের সাথে কথা বলতে চাইবেন এবং ভাবির সাথে কথা বলতে চাইবেন, বলেন ভাই।
হ্যাঁ
ভাইয়া শুনছেন,
হ্যাঁ ভাইয়া কেমন আছেন আপনি?
সুলতানপুর
আমার গ্রামের বাড়ি। That's great. আপনি তাহলে আমার গ্রামের বাড়িটা চিনেন ডেফিনেটলি।
আশাফুল ভাই আপনি দাওয়াত করে দেন এরপর।
আমি
বাদ পড়ে গেলাম, আমরা দাওয়াত দিলাম,
সবাই পুরো টিম নিয়ে আমরা আসবো।
কেউ বাদ পড়েন নাই, সবাইকে নিমন্ত্রণ করলাম।
আজকে আমি সাহেব ভাইকে বলবো, ভাই চলেন কবে যাবো?
না আমরা ডেফিনেটলি আমরা আপনি আসবেন, আমি কখনো বাড়িতে গেলে অবশ্যই দেখা হবে।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
তাকে নিয়ে গিয়েছিলাম দেখাতে আর কি।
একদিন আপনাকে আমাদের চেয়ারম্যান স্যারের বাসায় দেখছিলাম।
হ্যাঁ হতে পারে মেবি।
আচ্ছা আসলে ভাই অনেক ধন্যবাদ,
এখান থেকে বার হয়ে মোটর সাইকেলের তেলের জন্য আসছিলেন আর কি।
আশাফুল ভাইয়ের সাথে কথা বলছিলাম আমরা, অনেক ধন্যবাদ আশাফুল ভাই। এবং এই যে ভালো লাগা নিজের গা থেকে, এবং পুরো বাংলাদেশ থেকে কিন্তু শুনছেন, শুধু বাংলাদেশ না বাংলা ভাষাভাষী যারা পৃথিবীতে তারাও অনেকে শুনছেন। আমরা অনেকে অনেককেই ফোন দেওয়ার চেষ্টা করছি এবং অনেককে আরো ফোন দিব। যেটা বলতে চাই যে আমরা ছিলাম যে একজন ইমন একজন বাবার ভূমিকায় যখন থাকেন, এই যে টেকনোলজির মাধ্যমে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং বলেন যা কিছুই বলেন, সেই সময়টা ভাবি আপনার ওদেরকে সামনে নিতে একটু কষ্ট হয় না?
না ওর বাবা থাকলে ওরা হয়তো বেশি দুষ্টুমি করে।
ওকে আচ্ছা।
হ্যাঁ বাবা যখন বাইরে চলে যায় তখন দেখা যায় ওরা খুব রিজার্ভ হয়ে যায়। খুব আমার খুব মানে মানে ম্যানেজ করতে খুব সুবিধা হয়ে যায়, যখন যা বলি তখন তাই করে বসে।
এটা কি ভয়ে যে মা বকা দিবে এরকম?
হ্যাঁ আমাকে একটু ভয় পায় ওরা।
আচ্ছা
একজন
স্ত্রী হিসেবে আপনার কোন অভিযোগের জায়গা থাকে না যে এত বেশি? এখন তো ইমন ভাই অনেক বেশি ব্যস্ত, সেই ব্যস্ততা
তখন থেকে ম্যানেজ করতে করে এমন অবস্থায় এসে পৌঁছেছে যে এখন ব্যাপারই মনে হয় না। দেখা যাচ্ছে ও যখন বলে হ্যাঁ আমি আজকে ফ্রান্সে যাবো মানে এই দেশের জন্য, ওকে ফাইন যাও ঠিক আছে। আরো একটা কি যে অনেকে আছে না যে ফোন ঠিক মতো দেয় না, এই জিনিসটা খুব ভালো মেনটেন করে, মানে যেখানে যে কান্ট্রিতে যাচ্ছে না কেন লাইক ফোনটা সে কন্টিনিউ করতেছে টাইম মতো,
রাইট?
আমি করতেছি, আমার টেনশন
ইভেন আমি ট্রানজিটে থাকলেও লাইক দুবাইতে কোন ট্রানজিট হয় সেটা আমি ট্রাই করি যে কল করা যায়, আমি এখন দুবাইতে আছি ট্রানজিটে, চেষ্টা করি। আমি জানি না যে কতটুকু হ্যাপি করতে পারবে, কারণ একটা ওদেরকে মানে স্পেশালি আয়েশাকে থ্যাঙ্কস যে আসলে আমাদের শুটিং যে লাইফ লিড করা, যে দেশের বাইরে গেলাম এক মাসের জন্য চলে গেলাম, বা এই কিছুদিন আগে আমি পদ্মপাতার জলে শুটিং এ প্রায় 15-20 দিন বাইরে ছিলাম। হ্যাঁ ডেফিনেটলি আমার খুব পছন্দের একটা ছবি। তো এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস না করতে পারলে কিন্তু আমি ভালো কাজ করতে পারবো না। সো ওর যে স্যাক্রিফাইস, এই জন্য আমি ওকে মানে একদম স্পেশালি সবার সামনেই থ্যাংকস দিতে চাই যে ও এটা করে এসেছে এবং দেখিয়েছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া আসলে,
এটা নিঃসন্দেহে অনেক বড় পাওয়া। এবং আরেকটা যে বিষয়গুলো থাকে যে প্রত্যেকটা রিলেশনশিপের বা এত বছর সংসার করে আসার পর ছোট 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 কিছু দায়িত্ব তৈরি হয়ে যায়, যখন আপনার একটা অ্যাবসেন্স তৈরি হয় সেই দায়িত্বগুলো কিন্তু ভাবির কাছে চলে যায়, তার উপর বর্তায়, সেগুলোকেও নিজের মতো করে তৈরি করা, সেগুলোকে নিজের মতো পালন করা, এরকম বিষয়গুলো থাকে। বাট এটা হয় না যে দুজনের মাঝখানে এত বছর সংসার করার পর এসেও নিজেদের মতো করে কিছু সময় নিজেদের মতো কিছু ভালো লাগা বা নিজেদের মতো একটু বাইরে যাওয়া বা একটু সময় পেলাম কোথাও ঘুরে আসা, সেই বিষয়গুলো এখন
আমি কমপ্লেন দেওয়ার আগে আগে বলে ফেলেন যে আসলে এটার জন্য আমার মনে হয় যে আমরা মিডিয়াতে যারা কাজ করি সবার অলমোস্ট যারা বিজি আছে সবার একই প্রবলেম মনে হয়। বাট আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা জানি যে আমরা দুজন দুজনের সাথেই থাকবো সারা জীবন, এই বিশ্বাসের জায়গাটা আমাদের খুব স্ট্রংলি আমরা বিলিভ করি। আমার দিক থেকেই প্রবলেম আসলে বাইরে ঘুরতে যাওয়া প্লাস কোথাও খেতে যাওয়া এটা কম হয়ে যায়। বাট আমরা ট্রাই করি যে দশ দিন পরে এসেও আমি দুই দিনের জন্য হলেও যে আমি বেরোই যে রাতে খাবো বা ঘুরবো এটা করি, বাট অনেক বেশি করা হয় না অথবা আমি ঢাকা আসলাম ঢাকা ব্যাক করি ফার্স্ট যেটা কাজ করি যে ওই দিন রাতে হলেও রাত 10:11 বাজলে আমি বেরোই আমরা সবাই মিলে এবং যাই হোয়াটএভার ইট ইজ, খাওয়াটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে একসাথে ঘোরাটা বা মুভ করাটা হচ্ছে
ঠিক হয়ে গেছে, কালো হয়ে গেছে মানে উঠতে পারতেছে না, তবুও সে দেখা যাচ্ছে না আমার বেরোতে হবে, 9:00 বাজলেও তখন দেখা যাচ্ছে আমার এক গেট টুগেদারে গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি, ওই কাজিনের কাছে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। সো এটা ওরকম মনে হয় না আমার কাছে, টাইম যে দেয় না।
ওকে, টাইম সেই আমি একজনকে একটু টাইম এখন দিতে চাই, আমাদের সাথে ফোনে আছেন, আমরা একটু ফোন নিতে চাই। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন আপনি এবং কোথা থেকে বলছেন দুটো ইনফরমেশন আমাকে একটু দিয়ে দেন।
আমার নাম কনা, আমি জয়েন থেকে বলছি।
কেমন আছেন কনা আপনি? কেমন আছেন? শুনতে পাচ্ছে কনা, আপনি কিছু জিজ্ঞেস করবেন, কোনো কথা বলবেন?
হ্যাঁ,
ভাবির সাথে কথা বলবো। হ্যাঁ
ভাবি, শুনতে পাচ্ছি, বলুন। জি
বলুন। ভাবি আপনি খুব ভালো।
থ্যাংক ইউ।
এত লজ্জা লজ্জা পেয়ে গেলাম।
আচ্ছা ভাবি, আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের রিলেশন আরো ভালো থাক
ইনশাআল্লাহ।
আমি এবারে
এসএসসি পরীক্ষা
দিতে আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ পাস করব। মানে খালি দোয়া করলে হবে না,
আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে?
ঠিক আছে।
ভালোবাসার জায়গায় ছিলাম 2009 বিয়ে, আগের দু বছর থেকে সম্পর্ক, 2007 থেকে এখন 2015, এত বছর সংসার সন্তান সবকিছুই হলো, একজন ইমন হলো, তার একটা পরিপূর্ণ সবকিছুই হলো, ভালোবাসাটা কি বদলে গেছে আগের থেকে?
আমার অনেকে আছে না, অনেকে অনেকে হয়তো অনেক কিছু মনে করে, আর আমার ওই বেড়ে উঠে তো আমার সামনেই, মিডিয়ার কেরিয়ার আমার সামনে স্টার্ট হয়েছে, এখন আজকে ইমন সুপারস্টার ইমন ওভার এভার কি সুপারস্টার ইমনই বলি, এরপরও এখন পর্যন্ত সে যেভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করে, যেভাবে টাইম দেওয়ার চেষ্টা করে, সো এটার জন্য ওকে থ্যাংকস বলতেছি।
থ্যাংক ইউ সো মাচ,
মোস্ট ওয়েলকাম।
আমার কাছে যেটা মনে হয় যে আসলে এতগুলো সময় চলে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে চলে যায়নি, অনেকগুলো সুন্দর সময়ের সাথে আমরা ছিলাম, যদি এভাবে বলি তাহলে আরো বেশি ভালো লাগবে। আর আমার তো আসলে এখন যেটা মনে হচ্ছে যে একদম নতুন সবকিছু, মানে আমার মনে হয় যে প্রতিদিনই ওকে আমার মনে হয় যে আরো সুন্দর লাগছে, আমি খুব ফিল করি। এবং আমাদের রিলেশনশিপটা এরকম যে হ্যাঁ দেখা গেল আজকে কিন্তু যে একটু ঝগড়া হয়েছে 10 মিনিটের জন্য, হ্যাঁ হঠাৎ করে বললো যে আমি যাবো না, আমি বলছি তুমি যাবো না, আচ্ছা তাহলে আমিও যাবো না, যাও কি আছে জীবনে, ওকে ওই বলছে যে না 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 আমরা কিন্তু কমিটেড যেতে হবে, আমি ওকে তাহলে আমিও যাবো না, মানে বিষয়টা এরকম যে না আমরা দুজন দুজন খুব ভালো বুঝি, আমি জানি ও আমাকে কখনো কোনো কিছুতে ইয়ে করবে না, আবার এটা ও জানে যে ও কোনো কিছু করবে না। সো প্রতিদিন যেটা হচ্ছে যে যতই সামনে দিন যাচ্ছে ভালোবাসা কিন্তু বাড়ছে, বেড়েই চলেছে।
কোনো গোপন রহস্য আছে?
গোপন রহস্য আমার মনে হয় আছে কিছু একটা, হ্যাঁ এটা আমি জানি না, ও জানে মেবি,
শ্রোতারা শুনতে পাচ্ছে সবাই সেই গোপন রহস্যের সন্ধান করছেন,
আমাদের কেয়ারিং হওয়ায় হতে পারে মেবি,
আমার কাছে কেয়ারিং এর চেয়ে অনেক বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ওর ভিতরে যেটা আছে সেটা ফেক না, ওর যে ভালোবাসাটা আছে সেটা আমার কাছে, ও হাজারো ঝগড়ার মধ্যেও যেটা আমি জানি আমার সাথে যতই ঝগড়া করুক বা যাই করুক, আমি দিন শেষে এটা বিলিভ করি যে আমরা দুজন জানি যে পৃথিবীতে যত ঝড় আসুক যত কিছু আসুক আমরা দুজন একসাথেই থাকবো। এটা যদি কেউ বিলিভ করে ফেলে তাহলে তার জীবনে ভালোবাসা বাড়তে থাকবে, সুখে থাকবে সে, এবং এটা ও বিলিভ করেছে এবং আমিও বিলিভ করি যে আমার জীবনে যাই আসুক যত প্রবলেম আসুক এবং যে কেউ আসুক আমাদের মাঝখানে কেউ দেয়াল হয়ে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ, আমরা আমাদের মতোই ভালো থাকবো।
এটাই হচ্ছে সেই বিশ্বাস, সেই আস্থা, এটার জায়গা হচ্ছে সেই ভালোবাসা, এটাই হচ্ছে সেই গোপন রহস্য। গোপন শব্দটা আসাতে আমার একটি বিষয় তুলে আনতে হবে, এরকম চমৎকার একটি রিলেশন, এরকম চমৎকার একটি পরিবারের গল্প, এরকম চমৎকার একটি ভালোবাসার গল্প এত দিন ধরে আসলে কেন গোপন ছিল? হাজারো লক্ষ মানুষের জানতে চাওয়া, সেটা একটু দুজনের কাছ থেকে আমরা মন খুলে শুনতে চাই।
একটা গান আছে না যে একটা গোপন কথা ছিল বলবার, সো মানে গানটা তো পুবের গানটা আমার খুব ফেভারিট, একটা গোপন কথা ছিল বলবার। সো আমার আর ওর ভালোবাসা, ভালোবাসার মানে ভালোবাসার থ্রুতেই কিন্তু বিয়েটা, এমনি এমনি হুট করে বিয়ে না, এবং প্রত্যেকটা জায়গায় আমরা খুব দুজনই খুব ফেয়ার ছিলাম, ফ্যামিলিগত ভাবে সবকিছু ভাবে আমাদের কোনো ঝামেলা ছিল না। আমরা যেটা ফিল করেছি যে আসলে এটা তো আমার আর ওর ভালোবাসা, আমার আর ওর প্রাইভেসি, এটা মানে সব জায়গায় বলে বেড়াবো, আমি আমার কাজের জায়গাটা গুছাই আস্তে আস্তে, আমার ভালোবাসা মানুষটাকে তো পেলাম এবার।
This track was downloaded from fusionbd.com.
এতদিন ছিল সাধারণ, তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে, আধারে সে দেখো
গানটা শুনে আমারও খুব ভালো লাগলো আসলে, গোপন কথাটা মানে এতদিন ধরে কেন বলিনি। আমরা আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমার ভালোবাসার মানুষটাকে সবাইকে জানাবো, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আমার ভালোবাসার মানুষটার সাথে আমি সারা জীবন ভালো থাকতে চাই, আমার কাছে সেটাই একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। তারপর যেটা হচ্ছে ওকে পাওয়ার মিশন, আমি সবসময় একটা মিশন নিয়ে আমি থাকি, লাইক যে আমি এটা করবো, এটা প্রপার ভাবে করবো, যেটাই করে আমি প্রপার ভাবে করবো। আমার কাছে মনে হচ্ছে ওকে আমি যতটুকু ভালোবেসেছি এবং যাকে ভালোবেসেছি আমি কমিটেড তার সাথে, তাকেই বিয়ে করেছি, হ্যাঁ আমার কোনো লুকোচুরি ছিল না। সো ওকে যখন বিয়ে করেছি তখন আমার মনে হয়েছে যে আমি আমার যেহেতু একদম স্টার্টিং এ বিয়ে করে ফেলেছি, আমার মনে হচ্ছে যে আমার ক্যারিয়ারটাকে এবার একটু গুছাবো সুন্দর করে। তো এই সুন্দর করে গোছানোর মূলে যে দায়িত্ব পালন করেছে আয়েশা, আমি ওকে আসলে মানে আমার মন থেকে আমি ওকে থ্যাঙ্কস দিচ্ছি যে ও আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে। সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে আমি এখন ক্যারিয়ার দিকে একটু নজর দিই, গোছাই সুন্দর করে, সেখানে সে আমার সাপোর্ট দিচ্ছে। এই জন্য না মানে প্রয়োজনই মনে করিনি যে কখন জানাবো বা কি হবে না হবে, যেহেতু প্রথম থেকে বা অনেকেই হয়তো ভাবতে পারে যে অন্য কোন রিজন ছিল কিনা বা আমরা অসুখী ছিলাম কিনা, সেই কারণে ওরকম কিছু না।
যেমন আপনি খুব সরল স্বীকারোক্তির কথাই বলি যে অনেকেই অনেকে জানতে চাও যে এটা কি কেরিয়ারে এটা জানলে কোনো হ্যাম্পার হতো কিনা কাজের প্রয়োজনে।
আমি যেহেতু একদমই নিউকামার ছিলাম, আমি এটা ভেবেছি হয়তো আমার ধারণাটা টোটালি ভুল ছিল, বাট এরকম একটা মাথা ঢুকে গেছে যে আমি
এই ভাবনাটা কি এমনটা হতে পারে যে সারাউন্ডিংস আপনার মাথায়।
এক্স্যাক্টলি দেখেন বিষয়টা, এখনো আমি মানুষের কথায় বায়াসড হয়ে যাই, এখনো স্টিল নাও, তো তখন তো বায়াসড হওয়াটাই স্বাভাবিক। সো আমার মনে হয়েছে যে আমাদের রিলেশন সবসময় ঠিক ছিল, কোনোদিন একদিনের জন্য হয়নি যে আমরা খারাপ ছিলাম আল্লাহর রহমতে। তো যেটা হচ্ছে আমি হয়তো বায়াসড হয়ে গিয়েছিলাম যে না এটা আসলে একটা জায়গায় না জানাই, আমি কাউকে কখনো মিথ্যা বলিনি বাট আমি অস্বীকার করেছি যে না অ্যাভয়েড করে গেছি। কেউ বলছে দেখালাম এখানে উঠে গেছি বা কেউ বলছে আমি হাসছি, ওই হাসাটার মিনিং হতবা হতে পারে যে হ্যাঁ ইয়েস। অনেক টেলিভিশন প্রোগ্রামে গিয়েছি যখন আমাকে বলেছে আপনি কবে বিয়ে করবেন, আমি বিব্রত বোধ করেছি, বাট আনফরচুনেটলি
এটা আসলে মানে এই প্রসঙ্গগুলো আজকে বলার যেহেতু সুযোগ হয়েছে,
আমি বিব্রত বোধ করেছি যে আমি আমি আসলে যে মানুষটাকে লাভ করি, আমি জানি যে সে আমার সাথেই থাকবে সারা জীবন, বাট আমি বিব্রত বোধ করেছি যে আমি কেন বলতে পারছি না। এটা আমার জন্য এক ধরনের চাপ হয়ে আসছিল। তারপরও যদি আর আরো কিছু কথা বলি যে হ্যাঁ মিডিয়ার অনেকেই জানতো বিষয়টা, অনেক জানতো, বাট কেউ আসলে মানে এখনো বিলিভ করে না যে আমি জাস্ট বিয়ে করে ফেলেছি, এত কিছু এত হুটহাট বা তাড়াতাড়ি করে হয়ে গেছে। তারপরে ফাইনালি যেটা আমার কাছে মনে হয়েছে যে না, আমার আমি এই চাপটা নিতে পারছি না, আমার কাছে ভালো লাগছে না। তারপর আরেকটা বিষয়, অনেকে হয়তো ভাবতে পারে যে ওর সাইড থেকেও অনেকে হয়তো বা
একটু
শেষ করবে, ফেসবুকে হয়তো অনেকে বলে যে ইমন ভাইয়া কি মানে অন্য কোন প্ল্যানিং আছে কিনা, যে ইমন ভাইয়া মানে বিয়ে করেছে সেটা লুকিয়ে অন্য কোন রিলেশনশিপে যাচ্ছে কিনা বা হোয়াট এভার ইট ইজ। আমার আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এরকম যে আমরা কখনো আমার জীবনে একবারই সবকিছু দেখে ইউজ টু, সেকেন্ড বার কোনো প্ল্যানিং করি না। তো আমার কাছে মনে হয়েছে এইখানে এসে আমার একটু জাস্ট আমার আমার পেইনটা বেশি বেড়ে গেছে যে আমি আমার না, আমি যাকে লাভ করি তাকে নিয়ে বা এটা এই কথাটা আমার কাছে ভালো লাগেনি। তারপরে আমি প্ল্যানিং করছি না, যাই হোক ক্যারিয়ার হোক ক্যারিয়ারের জায়গায় ওয়ার্ভেস আমার ভালোবাসার মানুষকে আমি সামনে আনতে চাই। তো এই জায়গা থেকে এসে না আমি আমার কে আর কন্ট্রোল করতে পারিনি।
আমি ভাবি ভাবি অনেকক্ষণ ধরে আসলে বলতে চাইছিলাম, আমরা কথা শুনতে চাই
না। আমার একটা বলারই কথা যে ওর ব্যাপারটা আমি যখন অ্যাফেয়ার ছিল ওর সাথে আমার, তখন ওই ব্যাপারটা আমি তোকে জানাই নাই। ইভেন আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে, যারা এখন ইউকেতে আছে, একদম শুয়ে বসে থাকে ওদের সাথে আমার রিলেশনশিপ,
এটা আসলে কেন ভাবি
আই ডোন্ট নো। আমার মনে হতো কি ব্যাপারটা জানালে মনে কি আমাদের লাইফে কেউ
নাজানা লাগ যায়,
এক্স্যাক্টলি তাই নাজার লেগে যাবে, এরকম কিছু ছিল। দেখা যেত ও আমার বাসায় আসতো, আমার হ্যাং আউট করতাম, বাট আমি কাউকে না বলে চুপি সেরে বের হয়ে যেতাম। ইভেন কোন ফ্রেন্ড সার্কেল যে জীবন জানতেও পারে নেই যে ওর সময় অ্যাফেয়ার চলতেছে। তো পরে যখন মিডিয়ার কাজ শুরু করলো, ও ফার্স্ট মুভি ছিল এক বুক ভালোবাসা, রাইট?
দারুচিনি
দ্বীপ, তখন ওকে আমি হেল্প করেছি, ওকে আমি সাপোর্ট করেছি। তো আমি জিজ্ঞেস করেছি তোমার কি, ওকে না আমি এই ফিল্মে করবো, কোনো ফিল্মে যাবো না আমি। ইভেন ওর এক তখন ও এক বুক ভালোবাসা করেছে আমাকে জানায় নাই, ও আমার তখন বলেছেন আমি সিনেমায় কাজ করবো না। তো যাই হোক ব্যাপারটা পরে আমি বললো কি থাকো, সিনেমায় হিরো হতে চায়, এই ব্যাপারকে বাধা দিও না, হোক হিরো হোক, আমি ঠিক আছে হিরো হোক। কিন্তু যখন বলে আসা মিডিয়াতে অনেকে বলে বেড়াচ্ছে যে বিয়ে খবর জানলেন নাকি কেরিয়ারের উপর চাপ পড়ে যাবে, এরকম সামথিং কিছু বলেছিল না, আমি এরকম ব্যাপারই না। তো আমরা হ্যাপি থেকে বড় কথা, মানুষ কে কে বলে সেটা আমাদের বড় কথা না, উই আর হ্যাপি পার্সন। তো এখন স্টিল নাও আমার কোন প্রবলেম হইতেছে না, মিডিয়ায় কাজ করতেছে না কি করতেছে আই ডোন্ট নো, বাট আমাদের মধ্যে লাভ আগের মতো এখন আছে, এখনো আছে।
আচ্ছা এই যে ভাবি আপনার আপনার কাছে আমি যেটা জানতে চাও, একদম যদি একটু খোলামেলা করে বলি যে মিডিয়া মানে একটা নাকছিটকানো ব্যাপার থাকে সবার মধ্যে, বাংলা সিনেমার চরিত্রটা এখন পাল্টেছে, তারপরও সেই নিয়ে অনেক ধরনের কথা থাকে।
বাংলা সিনেমা ভালো অবস্থায় আসছে, বাট তখনকার সময় কি 6 ইয়ার্স না 5 ইয়ার্স আগে তখন
হ্যাঁ
ছিল না,
অ্যালার্মিং ছিল
ব্যাপারটা, যখন ও আমাকে বলার সাহস পায় না যে আমি সিনেমা করতেছি।
তো এই যে যাকে এতবেশি ভালোবাসেন সে না বলি একটা সিনেমা করে ফেললে এবং কন্টিনিউয়াসলি সেই বিষয়টা, বা আপনি কি আদৌ চাইতেন যে সে
মানাচ্ছিল মুভিতে গান দেখলাম এক ভালোবাসা আমি থাকি হিরো হোক, এই তো।
হ্যাঁ আসলে যেটা হলো যে আমাদের রিলেশনশিপে যখন হলো দারুচিনি দ্বীপে সময়,
ও একটা কথা বলি আমার তখন স্টাডি গোয়িং ছিলাম,
আচ্ছা স্টাডি করছি মাত্র
তখন আমি ওই জন্য বলি দরকার নেই হাইড
করে, আমার 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 ও যেহেতু মানে স্টুডেন্ট ছিল ওর পক্ষ থেকেও বললো যে তখন অলরেডি আমি বাংলা লিঙ্ক করে ফেলেছিলাম, তখন ও যেটা বললো যে ইমন দেখো যে যখন এটা আমি খবরে প্রকাশ টকাশ করবো whatever, আমার স্টাডিতেও একটা গ্যাপ মানে একটা ডিস্টার্বিং আসতে পারে, লাইক এখন এই যে এত বছর পর জানালাম এখন কিন্তু আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম আমার মনে হয় এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পারছি। তো এখন বিষয়গুলো আর লুকাছাপা থাকে না আসলে ফাইনাল দিনের শেষে। তো আমার যেটা মনে হচ্ছে ও বললো যে ওর স্টাডিটাও প্রপারলি করতে চায়, ও ফ্যাশন ডিজাইনিং এ পড়তে চায়, তো সবকিছু মিলে আমি ওকে বলেছি যে আচ্ছা ঠিক আছে, এটা তো তুমি যদি তুমি তুমি যদি বলো তাহলে আমার জন্য আর একটু বেশি সুবিধা হয়, যে আমি নিজেও চাচ্ছিলাম এরকম একটা যে থাকা পাওয়া তো একটু অফ থাকুক সবকিছু জানানো। আর আমরা এমন না যে বিয়েটা মানে লুকোচুরি করেছে, প্রপার মানে অনুষ্ঠান করেই হয়েছে,
যেভাবেই হোক পরিস্থিতি বলেন বা আমাদের ওই যে বললাম যে সারাউন্ডিং
সবকিছু মিলে একটা গ্যাপ।
এই 5-6 ইয়ার্স হয়তো অনেকে মনে কথা জেগে গেছে যে কেন হাইড করে রেখেছে, আমি সবকিছু জানাতে চাই, এটা আমার জন্য কোনো পয়েন্ট ছিল না, কোনো ইচ্ছে ছিল না,
সিদ্ধান্তটা আসলে মূলত কার ছিল
জানালে কোনো ব্যাপার না, কিছু মানুষ বলে না না তোমার এটা শেষ হয়ে যাবে, এত স্যাক্রিফাইস করছি, তখন ওই বললো
যে আমাকে একটু এটা বলেন যে যারা হয়তো এখন অনেকেই কাজ শুরু করতে চাচ্ছে, তাদের হয়তো একটা ভালো ফিউচার আছে, তাদের ক্ষেত্রে প্রতিটা মানুষের কিন্তু একটা রিলেশনশিপ বা একটা ভালো লাগার জায়গা থাকতে পারে, এটা এখন এসে আপনার কি মনে হচ্ছে আসলে এটা খুব হ্যাম্পার করে?
না না না, আমি আমি বলবো যে আমি একটা জায়গায় আমার আমার মনে হয় আমি একটু ভুল করে ফেলেছি, এটা আমি আরো আগেই এটা করলে আমি মেন্টালি অনেক বেশি ভালো, এখন আমি যেইভাবে মানে হাওয়ায় উঠছি এটা আমার মনে হয় আরো আগে জানলে আরো ভালো হতো। তো এখন যারা এরকম যারা প্ল্যানিং আছে যে হয়তো বিয়ে করে ফেলছে, ক্যারিয়ার, ইট ডাজন্ট ম্যাটার, আমার মনে হয় যে ফ্যামিলিকে নিয়ে চলাটা অনেক বেশি ভালো আমার মনে হয়। আমার মনে হয় যে আমি ভুল করে ফেলছিলাম, যদিও ও আমাকে বলেছে যে ঠিক আছে তোমার যদি এরকম হয় তুমি ইয়ে করো, আমার কিন্তু কোনো আপত্তি নেই, আমরা হ্যাপি আছে, এর জন্য আমাকে থ্যাঙ্কস দিচ্ছি, অনেক স্যাক্রিফাইস করেছো, বাট আমার মনে হয় যারা নতুন আসবে একদম নিউ কামার, ওরা যদি বিয়ে কাউকে লাভ করে অবশ্যই বিয়ে করে থাকে, এবং আমার মনে হয় যেটা ভালো জিনিস, জানা ফেলে কিচ্ছু হয় না।
আমার কাছে মনে হয় যে ইমন ভাই আপনার কথা শুনতে শুনতে আমি হাজারো শ্রোতারা যা মনের ভেতর থেকে ভাবছেন যে একজন অভিনেতা একজন সৃষ্টিশীল মানুষ হয়ে উঠবার আগে একজন ভালো মানুষ হতে হয়, এবং সেই ভালো মানুষ যখন নিজের যে কোনো কিছু একদম চমৎকার ভাবে স্বীকার করে ফেলেন সেই নিঃসন্দেহে ভালো মানুষ। ইমন হয়তো আজকে সেই জায়গাটায় দাঁড়িয়ে আছেন, আমাদের সবার প্রিয় ইমন।
আরেকটা কথা আমি শেয়ার করতে চাই, এরকম হয়তো অনেকে মানে বলছে যে এতদিন কেন সে লুকিয়ে রেখেছে, অনেক অনেক তাড়িয়ে ছিল হয়তোবা, আমার আল্লাহর রহমতে আমার কোন মানে কোন এত কিছু জানানো জানে না, তারপরে আমার কোন রিউমার ছিল না আল্লাহর রহমতে, আমি চেষ্টা করিনি যে ওদিকে যেতে, এটা সাংবাদিক ভাই ভাই যারা আছে সবাই জানে বেটার, বাট অনেকে তারপরও তো কোশ্চেন জাগে সে বিয়েটা করে কেন লুকিয়েছে। তো আমি সবাই জ্ঞাতার্থে এটাই বলতে চাই যে আসলে আমি খুব ডেডিকেটেড ছেলে, আমি যে কাজটা করি, আমি যদি কাউকে খুনও করতে চাই সব ডেডিকেশন নিয়ে যাব, আই লাভ টু অ্যাক্ট, আমি অ্যাক্টিংটাকে একটা পবিত্র জায়গায় রেখে, এবং ওটার প্রতি ও নিজেও জানে যে আমি বাসায় বিশাল আয়না ফিট করে ইভেন মাঝে মাঝে ওর সাথে আমি অ্যাক্টিং করি, হ্যাঁ যে আমি এটা করছি, ও আমাকে যদিও সাপোর্ট দেয় না তারপর দাঁড়িয়ে থাকে,
আমরা সবসময় দেখি আজকে শেষে কিছু অ্যাক্টিং শুনবো।
তো আমার কাছে মনে হয়েছে যে আমি জানানি কেন, আমি আমার ক্যারিয়ারের জন্য বলবো না, আমি বলবো যে আমি অ্যাক্টিং ট্যাক্টিং আমি ভুলে গিয়েছিলাম, সবকিছু ভুলে যাই অলওয়েজ কাজ করতে গেলে। তো অনেকে তো ভাবতে পারে যে আমি আর অন্য কোনো উদ্দেশ্য কিনা, তো অন্য উদ্দেশ্য থাকলে এত বছর পর ডেফিনেটলি আমি একটা বিয়ে করতাম আমি জানাতাম না, আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চাই, এবং খুব ভালোভাবে থাকবো ইনশাল্লাহ, আই বিলিভ ইট,
ইনশাল্লাহ আমরাও সেটাই চাইছি। এবং আরো কিছু কথা আছে, যেমন ভাবি আপনার জায়গা থেকে বলি যে আপনি যেহেতু মিডিয়ার বাইরেই বলবো আমি, আপনার ভালোবাসার মানুষ ইমন ভাই তিনি পুরোপুরি এখন কিন্তু মিডিয়াতে কাজ করছেন, এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কাজ করছেন, যেটা হয় যে আপনার সবসময় সাপোর্ট দেওয়ার মাঝখানে মাঝে মাঝে তো একটা ক্লান্তি মানুষ হিসেবে আসতে পারে, যেমন আপনাকে না বলে ফিল্ম করা, ফিল্মে এত বেশি জড়িয়ে যাওয়া, এবং ফিল্ম মানে নানান ধরনের কথা হয়, নানান ধরনের স্ক্যান্ডাল হয়, অনেক বেশি নায়িকাদের সাথে ক্লোজ অনেক ধরনের কাজ করতে হয়, এগুলো আপনার ভিতরে কখনো কোনো ধরনের
মানে ওর সাথে আল্লাহ আমার জুটি উনিভাবে তৈরি করেছে যে ডাউটটা আমার হতো না, এক নম্বর কথা, অনেক অনেক কিছু বলতো, হ্যাঁ কিন্তু এটা আমি কখনো ভাবি নাই, এটা ট্রু হতে পারে, কারণ আমি জানি ও আমি ছাড়া চলতে পারবে কিনা এটা আমার সন্দেহ, ডাউট আছে, হ্যাঁ এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে মানুষ অনেক কিছু বলতো অনেক সময় যে না এটা ওইটা ওদিকে লাইন আছে, না এটা আছে, এটা তো মুখ টাঙ্কি মারতেছে হতে পারে, বাট আমার আমি ড্যাম শিওর ওই কাজ করতেই পারে না, একটা এরকম করা ছেলে কখনো ফ্যামিলির উপর এত দায়িত্ববান হতে পারে না, এভেন এমন ভাবে দায়িত্ববান যেটা নর্মাল একটা বিজনেস ম্যান করতে পারবে না, যেটা ফ্যামিলি মেম বাচ্চাদের উপর বা একটা ওয়াইফের উপর ইভেন বাবা মার উপর যে দায়িত্ববান মানে দায়িত্ব কি বলি দায়িত্ববোধ দেখায়ও, কোথায় কি খেয়েছে, কখন কার ওষুধ লাগবে, কি ব্যাপার ওটা ওটা, এটা ইম্পসিবল নায়কের পক্ষে।
আচ্ছা ওকে, এবং আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এত দিন পরে এটাকে প্রকাশ করা, সেই প্রকাশ করার সিদ্ধান্তটাই বা কিভাবে এলো, অনেকে অলরেডি উত্তর আমরা মনে হয় পেয়ে গেছি, বাট আমরা সরাসরি একটু মনে হয় ভাবি দুজনের কাছ থেকে
শুনতে চাই। আমি ওকে একবার বলেছিলাম যে এবার আমরা এর আগে যে যতবার আমি ঢাকায় ছিলাম আমার কাজ ছিল না, যখন ঢাকায় কাজ থাকলে কাজের পরও যেটা হয় যে রাতের বেলা অ্যাটলিস্ট একটা কেক নিয়ে আসি, সবাই মিলে একসাথে কাটি, এবং পরের দিন রাত হলেও আমরা রেস্টুরেন্টে খেতে যাই, এটা আমাদের রেগুলার একটা ইস্যু। বাট এবার আনফরচুনেটলি যেটা হয়েছে যে আমি মানে বান্দরবান চলে যাই, এবং সবচেয়ে বড় প্রবলেম ছিল নেটওয়ার্ক ছিল না, আমি 15 দিন বান্দরবান ছিলাম, তো এইটাকে আমি কিভাবে বলবো, সেই ভয় ছিলাম আসলে। তো এবার তারপর আমরা প্ল্যানিং নিয়েছি, আমি ওকে আগে থেকে বলে রেখেছিলাম জানুয়ারিতে যে এবার আমরা হয় নেপাল অথবা ব্যাংককে যাব, এবার মানে 15 February আমরা আগে চলে যাবো, আমরা কাটাবো, ওইভাবে প্ল্যান, বাট হুট করে স্ক্যাজুয়ালটা এরকম পড়ে গেছে যে আমার কোনো ভাত তো আমি বলিনি লুকিয়ে টুকে, তখন থেকে তার মুড অফ। ইভেন 14th February আমি তো এর আগেই চলে যাই, 9-10 তারিখ দিকে চলে যাই বান্দরবান, তখন থেকে ওর মন খুব খারাপ। তারপর যেটা হয় যে
আমি বলি, হ্যাঁ যেটা তো ওর হচ্ছে কি, যতই বিজি থাকুক অ্যানিভার্সারি বার্থডে ওটা খুব সেলিব্রেট করবি, মাস্ট ও সেলিব্রেট করবি, যত রাতে হোক বা আর শুটিং না থাকলে তো বাসায় পার্টি আয়োজন করে। তো এবার ফার্স্ট টাইম ও আমাকে কিছুই বলে নাই, সে ফার্স্টে আমাকে বলছে ফ্রেন্ড রুমান ভাইয়া, খায়রুল টায়রুল, খায়রুল ভাইয়া, সবাই বলতেছিল যে ভাবি আমরা
রুমান রশিদ খান, ওই যে আমাদের ফ্রেন্ড এবং আমার খুবই ক্লোজ ফ্রেন্ড আর রুমান রশিদ পূর্ণদৈর্ঘ্য কাহিনীর
অসাধারণ লেখক তিনি,
ও হচ্ছে আমার লাইফের সবকিছু জানে।
তো অনেকে জানতো, তো বলতো না, যাই হোক এখন তো ওরা বলতেছে, খায়রুল ভাই বলতেছে ভাবি এবারে অ্যানিভার্সারি স্পেশাল হবে, আমরা বাইরে ঘুরতে যাব, ওয়াও তাও তো হেভি মজা হবে। তো হঠাৎ করে আমার সেই দুদিন আগে বলে কি আমি রাঙ্গামাটি যাবো শুটিং করতে বান্দরবনে, আল্লাহ আমার তো মুড, আমি প্রচন্ড মাইন্ড করছি আমি কি ব্যাপার, তুমি আমি স্পেশাল 14th February এন্ড 15 দুটো দিনই তুমি বাইরে থাকবা, এ নরবার রবিমান ছিল কিন্তু যে কোনো কথা বলে নেই, ইভেন ওর ফোন আমি দিই নি। ওই সময় ওর ফ্রেন্ড করেছে কি রহমান ভাইয়া আমাকে ইনবক্সে মেসেজ পাঠাইছে, ভাবি 15 তারিখ মানে 14 তারিখে রাতে, কে ভাবি কি ব্যাপার আজকে প্ল্যান কি আপনাদের? আমি একটু মাইন্ড করে বলে কি যে ভাইয়া ইমনই তো নেব, কিসে পার্টি হবে, কোন পার্টি নাই। সকালবেলা দেখি ওখানে নিউজ ছাপাই দিচ্ছে, এটা আমার জন্য সারপ্রাইজ ছিল নাকি, আমার দাও ভোর 5টার সময় ঘুম থেকে এই ফেসবুক সিকিউর করতে গেছে, ও মাই গড এগুলো কি 3-4টা পিকচার, ও মাই গড আই গেটিং সিরিয়াসলি সারপ্রাইজ হইছি।
তুই হি আঁখিয়ों की ঠান্ডক, তুই হি দিল की है दस्तक, और कुछ ना जानूं मैं, बस इतना ही जानूं तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं सजदे सर झुकता है यारा, मैं क्या करूं रब दिखता है यारा, मैं क्या करूं।
আসলে জোর ছিল গান,
এখন সে আমাকে গান দিচ্ছে।
থ্যাংক ইউ ইভান ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনার গানের চয়েস আসলে অনেক ভালো।
আচ্ছা আমি তারপরের ভালো লাগা, তারপরের মুহূর্ত, তারপর একদম অন্যরকম,
আমি ইউজ টু হয়ে গেছি। তো আমি নিজেও আমার ফেসবুকে ইতে দেওয়া ছিল যে কি বলে সিঙ্গেল না কমপ্লিকেটেড দেওয়া ছিল, আমি নিজেকে ম্যাড বলতাম না কাউকে। তখন সকাল থেকে যারা আমার ফ্রেন্ড সার্কেল ছিল সবাই বলে কি তুই ম্যারিড, তুই ইমনকে বিয়ে করছিস, তুই এত ব্যাপারটা হাইড করে কে, আমি কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল ছেড়ে দিয়েছি ওকে বিয়ে করার কারণে, আমি দরকার নেই জানি, মানে কাউকে বলিও না যে ইমন আমার হাজবেন্ড বা সামথিং কিছু। যখন এই নিউজটা আমি দেখতে পাইছি তো আমি এমন শক খাইছি থাকা, ওর তখন ওর ফোন সুইচ অফ, ফোন দিয়ে ফোন সুইচ অফ, আমি কি করবো পরের দিন কে তো
বুকের ভিতর থেকে একটা পাথর নেমে যাওয়ার ব্যাপার, সেই বিষয়টা আরেকবার যদি আমাদের সাথে সবার সাথে শেয়ার করেন।
পাথর বলতে যে হয় না যে একটা মানুষকে আমি জাস্ট অনেকদিন ধরে জিনিসটা বলতে পারছি না, এটা ওর কোনো কমপ্লেন ছিল না আসলে, ওর কোনো কমপ্লেন থাকে বাট ওর প্রেশার থাকলে অ্যাটলিস্ট এতগুলো বছর গড়িয়ে যেত না ডেফিনেটলি, এটা সবাই খুব ভালো বুঝতে পারছে আমার মনে লিসনার্সরা। তো ওর দিক থেকে কোনো কমপ্লেন ছিল না, তুমি জানাচ্ছ না, উই আর হ্যাপি, সো এত কিছুর দরকার নেই। আমি আমার মধ্যে কোনো প্রবলেম বা খাপলা থাকলে তাহলে সেই প্রবলেমটা আসে। তো আমার কাছে মনে হচ্ছিল আসলে ফাইনাল দিনের শেষে যে মানুষজন বলে যে যারা জানে যে ও বিয়ে করে ফেলেছে যে ওর কি কোনো ঝামেলা এটা, বা আমি আসলে সবকিছু এত সুন্দর করে রেসপন্সিবল দিচ্ছি, আমার বাবা মা ইজ মানে অনেক হ্যাপি সবকিছু মিলে, আমার ফ্যামিলি হ্যাপি, আমার রিলেটিভসরা হ্যাপি, আমার ফ্যানরা হ্যাপি, আমার ওয়েল উইশার যারা আছেন, যারা সবার কাছে একটা স্বচ্ছ ধারণা নিয়ে যখন আমি আছি, তখন আমি আর চাইনি যে জিনিসটাকে আর অস্বচ্ছতে পরিণত করতে, যে হ্যাঁ, একটা সময় আমার একটা মনে হয়েছে যে আমার প্রাইভেসি আমি কেন মানুষকে জানাবো, এটা আমার প্রাইভেট জিনিস, আমার প্রাইভেট বিয়েটা আমার প্রাইভেট ব্যাপার, এটা আমার জানার দরকার নেই, এটাকে আমি এভাবে দেখেছি, হয়তো বা সেটা একটু জেদের কারণে হতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট তারপর মনে হলো যে আমার ভক্তরা তো আমার সাথে কোনো প্রতারণা করেনি, তারা আমাকে ভালোবেসেছে, সেই জায়গাটা। এবং আরেকটা যেটা মনে হয়েছে যে অনেকে হয়তো ভাবতে পারে যে ইমন কি বিয়ে করে লুকিয়ে রেখে অন্য কোনো প্ল্যানিং এ আছে নাকি, এই জিনিসটা এসে আমাকে
এক্স্যাক্টলি তাই না,
হ্যাঁ অনেক কিছু ভাবা, তো আমার কাছে এই ভাবনাটা জায়গা থেকে এসে আমার কাছে মনে হয় যে না, দিস ইজ টু মাচ, মানুষ এই জায়গাটা যেন না ভাবার স্কোপ পায়, আমি এমন ভাবে মানুষকে জানিয়ে দিতে চাই যে মানুষের সুযোগ আমি দেবো না কাউকে, আমি আমার জায়গাটাতে ক্লিয়ার থাকতে চাই, তখনই আসলে বিষয়টা।
আরেকটি কথা কিন্তু বহুল প্রচলিত, অনেকেই বলে থাকেন, আমরা যদি আজকে কথা বলবার সুযোগ পেয়েছি আমরা সব কথা একটু শুনতে চাই, সেটা হচ্ছে যে অনেকে বলেন যে নীরবের বিয়ের পরে এই আপনাদের আপনাদের এই বিয়ের খবরটা প্রকাশ করার একটা সাহস
এসেছে
না মনে হয়? না,
এবারে হয়েছে কি, এতদিন কখনো এত কথা উঠে নাই, রিসেন্টলি এই বছরের দিকেই হয়েছে কি, অনেকে অনেক বাজে কথা ছড়াচ্ছিল, হ্যাঁ ওটা এরকম এরকম, এই ব্যাপারটা মানতে পারতেছিল না, এটা কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না, হ্যাঁ কলিগ সাথে কথা বলতেছি, এটা একটা বিগ ডিল করার কি আছে, মানে আমাকে কেন বাজেতে ফোন আসতো, যেটা আমি নিতে পারতাম না, কারণ আমি হাজবেন্ড কে চিনি, ও কিরকম, ইজ এ গুড ফাদার, ইজ এ গুড হাজবেন্ড, তো কেন মানুষ বাজে কথা বলবে।
এই চাপটা যখন আসছিল ভিতর থেকে যে না আমি আমি স্বচ্ছতার পরিচয় দিয়েছি আগেও, এখনো দিব ভবিষ্যতে, আমি স্বচ্ছতার জায়গাটা থেকে আমি আমি কখনো কম্প্রোমাইজ করব না, তো এই বিষয়টা আসলে অনেকদিন ধরে আমি ওকে শেয়ার করছি যে দেখো যারা জানে, নীরব আমার কথা আরো পাঁচ বছর আগেই জানতো, নীরব জানতো, ইভেন মিডিয়ার অনেক কাছের মানুষরাই জানতো, তো নীরব বলতো যে আমি দোস্ত আমি আমি খুব শিগগির মনে হয় খুব সুন্দর প্রোগ্রাম টোগ্রাম করে আরো সুন্দর করে তোদেরকে জানাবো। নীরবের সাথে আমার নীরবের বিয়ের আগে কথা হতো, নীরবও কিন্তু বিয়ে করার আগে বা হোয়াট এভার যেরকম রিলেশনশিপ করার আগে নীরব সবসময় আমার শেয়ার করতো, আমরা দুজন খুব ভালো বন্ধুর জায়গা থেকে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতাম আমাদের পার্সোনাল লাইফ নিয়ে, এখনো করি সেটা, তো নীরব বিয়ে করবে বা কি করবে সেটা বলতো, কিন্তু দোস্ত আমি মিডিয়ার কাউকে বিয়ে করবো না এরকম প্ল্যান করছি, আমি বলছি ওকে ফাইন, আমি যেহেতু মিডিয়ার বাইরে করছি তুই কর ওরকম ভালো দেখে, যেটা তোর ভালো লাগবে, ফ্যামিলি থেকে মেনটেন করতে হবে, তো ওটা অনেকদিন ধরে। এবং আর যেটা বলছিল যে নীরবের বিয়েরও আগে আমি ওকে এসে বলতাম যে দেখো গুটি কয়েক মানুষ, 99% লোকই হয় না যে 1% খারাপ হলে জিনিসটা খারাপ হয়ে যায়, তো 99% লোকই আমার আমার স্বচ্ছতার সম্পর্কে জানতো, 1% লোক সবার আড্ডা তো মারবই, আমি যেহেতু মিডিয়া পার্সন রাতে তো আমার আড্ডা মারতে হবে, অনেক হয়তো ভাবতে পারে যে ইমন হয়তো অন্য কোন রিলেশনশিপে যাচ্ছে কিনা, আমি ওকে বলতাম যে আমাকে বলে, তো ও বলতো যেটা তো ওরা বললে আমরা তো জানি, তুমি কাজ শেষ করে তুমি যখন আড্ডা মারো কারোর সাথে তখন তো তুমি আমার ফোন রিসিভ করো,
হ্যাঁ আর কথা বলি
আমরা ক্লিয়ার দুজন
দুজন কথা হচ্ছে, ও আমাকে কখনো মিথ্যে বলে নাই, এটা আমি অনেকবার ট্রাই করেছি,
তো আমি আমার জায়গা থেকে যেহেতু ক্লিয়ার এবং আমি শেয়ার করতাম যে আমাকে কিছু লোক এরকম বলছে আমি কি করব, তখনও কিন্তু আমাকে প্রেসার দেয়নি যে তুমি জানিয়ে দাও, বা তখন বলছে তুমি টেনশন নিও না, তুমি তুমি টেনশন নিও, তুমি ফিল ফ্রি থাকো, তখন আমি বললাম যে না আমি তো আসলে এই চাপটা নিতে পারছি না, আমার তো ভালো লাগছে না, কেন বলবে, মানে তোমার আমার রিলেশনশিপ পবিত্রটা কেন অস্বচ্ছ দেখবে মানুষ, আমি সেই জিনিসটা না, আমি আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম ভীষণ যে এরা কেন বলবে, ইভেন কিছু মানুষ যারা আমার পরিচিত আমি তাদের মুখেও শুনেছি দূর থেকে যে এটা বলছে যে ও কেন এরকম করছে।
তারপর প্ল্যান করা হয়েছিল যে 15 তারিখে হয়তো জানাতে পারি বা পার্টি আয়োজন করবো বা থাইল্যান্ডে গিয়ে করবো,
এরপরে কিন্তু নীরব কিন্তু নীরবের বিয়েটা কিন্তু আমিও মানে একটু মানে অ্যাস্টোনিশ হয়ে গেছি, নীরব ফুট করে বিয়ে করে ফেলেছে, তো নীরব আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমার ফ্রেন্ডকেও আমি কংগ্রেস দিচ্ছি যে ও ভালো একটা ওয়াইফ পেয়েছে, শি ইজ ভেরি গুড, তো আনফরচুনেটলি হ্যাঁ কথা উঠতেই পারে যেহেতু ওর পরেই আমি জানিয়েছি, আর আমার 15th February ছাড়া
আপনাদের শুরুও কিন্তু এমন ভাবে যে এত বেশি কাছাকাছি দু বন্ধুর মানুষের
ভিতরে। আর আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই, আমি যদি এই ফেব্রুয়ারিতে না জানাতাম আমার কিন্তু এই বছর আর জানানোর প্ল্যান ছিল, আমি আবার নেক্সট ফেব্রুয়ারিতেই জানাতাম 15th February, সো আমি কোনোভাবেই আমার সবকিছু ফেব্রুয়ারির সাথে জড়িত, আমি ওইটাই করতাম, তো যেহেতু নীরবেরটা হুট করে এসে পড়েছে তো এটা আমার সবার ভাবাটাই স্বাভাবিক, বাট আজকে এনিওয়েজ আমি এই এই রেডিওর মাধ্যমে অথবা এই জিনিসটা এইভাবে না আসলে কোশ্চেনটা আমি শেয়ার করতে পারতাম না, সো এই 15th February আমার আগে থেকে প্ল্যানিং এ ছিল জানাবো, আর আমি চাপটা আসলে আমরা দুজন আমি নিচ্ছিলাম বেশি 3-4 মাস ধরে, ও নিচ্ছিল না, আমাকে নানাভাই বললো যে তুমি তো এরকম না, আমি আই নো এভরিথিং, তো তারপরেও হয়ে গেছে ইভেন এর পরে শুভও বিয়ে করে ফেললো, তো মানুষ ভাবলো যে আমি এগুলো দেখে সাহসী কিনা। মোটেই তা না, আমি একদম অকপটেই বলতে পারি যে আমাদের ও অ্যাটলিস্ট জানে যে আমাদের প্ল্যানিংটা অনেক আগে থেকে ছিল, যে আমি ফেব্রুয়ারিতে জানাবো, ওই চাপগুলো আর নিতে পারছিলাম না,
যখন কথা নিজেদের কাছে স্বচ্ছ থাকাটা
এক্স্যাক্টলি, তখন আমি ওর কাছে স্বচ্ছ এবং আমি আমি অকপটে সবকিছু স্বীকার করছি, এমন না যে আমার অন্য কোনো প্রাইভেসি আমি লুকিয়ে রেখেছি, সো আমি আমার জায়গা থেকে ক্লিয়ার 100%।
আমি কিছু নাম পড়ে আসি, আমরা অনুষ্ঠানের শেষ সময়টা পের হয়ে অনেক সময় পার করে ফেলেছি, আমি কিছু নাম পড়তে চাই। কিবরিয়া, তিনি আমাদের সাথে জয়েন করেছিলেন, আসলে সবার এসএমএস কিংবা ফোন কল আমরা সবার সাথে কথা বলতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, তবে কিছু নাম আমি পড়ি। রনি, আলাউদ্দিন আছেন, নীরব জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন ওবি, শীতল সরকার ওবি, আব্দুল আজী, আলিম কাজী তিনি জয়েন করেছেন, জয়েন করেছেন আমাদের সাথে মেহেদি হাসান খান, প্রিন্স ইমন আছেন, মুমিন হুসাইন, ইদ্রিস আলী, হাসান চৌধুরী, সোহাগ রানা, ইকবাল, মুমিন হুসাইনের কথা বলেছি আমি, এরকম আরো অসংখ্য বন্ধুরা আমাদের সাথে জয়েন করেছেন। এবং আমি একটু এসএমএস প্যানেল থেকেও কিছু নাম নিয়ে নিতে চাই, যারা যারা আমাদের সাথে অন্ধকারের গল্পের এই আয়োজনে এখনো শুনছেন। আবু সাইদ মুন্সিগঞ্জ থেকে শুনেছেন, আলমগীর শুনেছেন, শুনেছেন আচ্ছা ইমন ভাই এবং ভাবির সাথে কথা বলতে চাই, আমরা এখন আর ফোন আসলে নিচ্ছি না। রিমা শিবচর থেকে শুনেছেন, মৌসুমী আমরা খুব দুঃখিত বাট আপনার কথাটা পৌঁছে দিলাম যে আপনি ইমন ভাইকে অনেক বেশি পছন্দ করেন, আশা করছি অনুষ্ঠানের শেষে আপনার দারুণ একটা ঘুম হবে প্লিজ। ওকে, বাপ্পি পাটোয়ারি তিনি জয়েন করেছেন আমাদের সাথে, ইলিয়াস খান জয়েন করেছেন, জয়েন করেছেন রহিম, অ্যান্ড আছেন আমাদের সাথে ফরুক আহমেদ, শামীম জয়েন করেছেন, সুমি ফরিদপুর থেকে জয়েন করেছেন, জয়েন করেছেন আমাদের সাথে আরো অনেক বন্ধু, হামির হুসাইনকে দেখতে পাচ্ছি, এদিকে শাহরিয়ার আছেন আমাদের সাথে, আরো অনেকে, সাইফুলকে দেখতে পাচ্ছি, নাম আসলে পড়তে শুরু করলে তানিশাকে দেখতে পাচ্ছি, পড়তে শুরু করলে রাত পার হয়ে যাবে। এই ভালোবাসাগুলোর জন্য আমরা এগিয়ে চলতে চাই, এগিয়ে চলতে চলতে আমরা প্রায় মাঝ রাতে চলে এসেছি, আমরা অনুষ্ঠান আসলে শেষ করে দিতে চাই। তার আগে কিছু ব্যাপার আমরা অবশ্যই শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ভালোবাসার কথা শোনা হলো ইমন ভাইয়ের, এবং ভাবিকে আসলে ভাবি ধন্যবাদ দিব, সবাই তো দেয় ওটা আছে, ওটা আসলে মুখে না, অ্যাকচুয়ালি কতখানি ধন্যবাদ, কতখানি শুভকামনা, কতখানি ভালোবাসা আজ ভাবি জয় করে নিয়ে যাচ্ছে, এটাই আমাদের হয়তো আজকের প্রাপ্তি, এই অন্ধকারের গল্পের আলোর দিকে, এটাই যেটা আমাদের উদ্দেশ্য সব সময়ের। আর কিছু কথা তো আসলে না শুনলেই না, আমরা সবকিছুই শুনলাম, আমাদের জনপ্রিয় নায়ক ইমন তার বর্তমান সময়ের কাজ নিয়ে আমরা একটু শুনতে চাই।
ওয়েল, বর্তমানে আমি আসলে কয়েকটা ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি, এর মধ্যে আমার খুব ভালো লেগেছে যে কাজটি করে, না বললেই নয়, পদ্মপাতার জল ছবিটি তন্ময় তানসেন। আমি স্পেশালি থ্যাংকস দিতে যাচ্ছি আমাদের এই ক্যামেরাম্যান মাহফুজুর রহমান, যিনি 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইন করেছে, ইজ আ লিজেন্ডারি ক্যামেরাম্যান আমাদের দেশে, তার সাথে কাজ করতে পেরেছি। আর যেটা বলবো যে আমাদের তিনজন, আমাদের প্রডিউসার আসিফ ভাই, রাজীব ভাই, তারপর রাজু ভাই, আর স্পেশালি এইটা আমি আরো বেশি থ্যাংকস দিতে চাই শিবলি ভাইকে।
শিবলি ভাই, আমি একটু বলি যে লতিফুল ইসলাম শিবলি আমাদের প্রিয় গীতিকার, অসংখ্য জনপ্রিয় গানের তিনি লেখক, সেই
অসম্ভব ভালো মানুষ,
অসম্ভব ভালো মানুষ, রাইট।
সেই শিবলি ভাই লিখেছেন স্ক্রিপ্ট, এবং আমার যে ক্যারেক্টার আমার সাথে ছিল বিদ্যাসিনা মিম, তো এই ছবিটা আসলে আমার মনে হয় যে অনেক বাজেট ভালো ছিল এবং ধরে ধরে আমরা কাজ করতে পেরেছি, কাজের ক্ষুধাটা না কিছুটা মিটাতে পেরেছি, তা আমার মনে হয় যে ইনশাআল্লাহ দর্শক আশাহত হয়ে ফিরবেন না, অনেক জায়গায় অনেক ছবি নিয়ে বড় বড় কথা হয়েছে, বাট এই ছবিটা দেখলে চোখের একটা শান্তি জাগবে। আর একটা কথা বলতে চাই, এর আগে কাজ করেছিলাম স্বপন আহমেদের সাথে লালটিপ ছবিটিতে, তো আবারও একটা চমক নিয়ে আসছি আমরা দুজন একসাথে, এবারে ছবিটার নাম পরবাসিনী, বাংলাদেশের ইতিহাসে ফার্স্ট কোন সায়েন্স ফিকশন ফিল্ম, হ্যাঁ, তো এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ছবিটা আমরা বাইরে অনেকগুলো দেশে শুটিং করেছি, ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, জার্মানি, লুক্সেমবার্গ, তারপরে মুম্বাই, কলকাতা এবং ঢাকা, বাংলাদেশ, সব জায়গায় মিলে শুটিং করেছি। বেশ কিছু বড় চমক আছে এই ছবিটিতে, আইটেম আইটেম একটা পোর্শন আছে, আইটেম গার্ল, আইটেম সং, সেটা শুটিং করেছি আমরা মুম্বাইতে, এবং ইন্ডিয়ার একজন নাম করা একজন পপুলার আর্টিস্টকে দিয়ে আমরা কাজ করেছি, আমি নামটা যদিও আজকে বলবো না, বাট আমার অনেক ভালোবাসার জায়গা থেকে আমরা কাজ করেছি, এবং আই হোপ যে স্বপন আহমেদ তার মেধার সবটুকু দিয়েছে, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে। এছাড়া আরেকটা কথা বলতে চাই যে আপনারা সবাই জানেন যে শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলাম কিছুদিন আগে মারা গিয়েছেন, ওনার জীবনের শেষ দুটি ছবিতে আমি ওনার সাথে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, একটা চন্তরঙ্গ এবং ভুল যদি হয়, এই ছবি দুটিও সামনে আসছে, রিলিজের অপেক্ষা আছে, সামনে রিলিজের অপেক্ষা আছে অচেনা হৃদয়, শফিকুল ইসলাম খান মিঠু, অনেক ভালো একটা কাজ হয়েছে, এবং বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট সামনে কাজ করছি, এর মধ্যে বেশ কিছু ভালো বিজ্ঞাপন আছেন, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এখন থেকে ভালো প্রজেক্টের সাথে থাকতে চাই, ভালো কিছু কাজ দর্শকদেরকে উপহার দিতে চাই, ভালো কিছু চমক দেখাতে চাই। এবং পরিশেষে এটা বলতে চাই যে বাংলা ছবির সাথে সবাই থাকবেন, কারণ হিন্দি ছবি বা কলকাতার ছবি আসলেও আমাদের কিছু লাভ হবে না, আমাদের ছেলেরা উপকৃত হবে না। আমি সবাইকে বলছি আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আপনারা বাংলা ছবি দেখেন, হলে যে ছবি দেখেন
এবং আপনারাই ঠিক করে দেন যে আমরা আসলে কি করব। বাংলাকে ভালোবাসুন, আমাদের সাথে থাকুন, আমাদের বাংলা, আমাদের বাংলা, আমার মনে হয় ইমন ভাই আরো ভালো বলতে পারবেন, আমাদের বাংলা সিনেমা বলেন, নাটক বলেন, যে পরিমাণ লিমিটেশনের মাঝখান থেকে আমাদের এই মানুষগুলো কাজ করেন শুধুমাত্র আপনার আমার মুখে হাসি ফোটানোর জন্য, সেটা তখনই পূর্ণ হয়, সেটা তখনই একেবারে স্বয়ংসম্পূর্ণ হয় যখন আপনারা যান, আপনারা দলে দলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন, শুধু সিনেমাই না, আমাদের বাংলা গান আরো সবকিছু। একদম শেষ সময় চলে এসেছে, ভাবি আপনার কাছ থেকে শেষবারের মতো কিছু শুনতে চাই আমরা।
আমি একটা কথা বলতে চাই, অনেকে হয়তো অনেক কিছু ভেবেছে আমাদের লাইফ নিয়ে যে হয়তো ইমনের এই বোন এরকম, বাট আমার আমার হাজবেন্ড ইজ অনেস্ট হাজবেন্ড, তাদেরকে বলতে চাই আমাদেরকে নিয়ে প্লিজ ভুল ধারণা করবেন না আপনারা।
আমাদের মাঝে একজন ফ্যাশন ডিজাইনার আছেন, তার কেন কাজের কথা আমরা শুনবো না, কোন প্ল্যানিং আছে কিনা? এবং
আমার মাঝখানে একটা ছোট শোরুম আমি দিয়েছিলাম, ওটা আমাদের
বাসায় কত পার্সেন্ট ডিসকাউন্ট একটু বলেন
বলি আগে, এখন আপাতত ওটা নাই এখন।
আচ্ছা,
কারণ ওটা হচ্ছে আমি জমাতে পারছিলাম না, কারণ বেবি একদিন ছোট ছিল, পিচি বেবি আমার, এই জন্য ইমন বলে এখন স্টপ করে দাও, পর নেক্সট টাইম ভালো জায়গায় শিফট করে ভালোভাবে উঠাব করবো আমরা, তো এখন আবার স্টপ আছে, নেক্সট টাইম শুরু করলে আমি সবাইকে জানাবো
যখন শুরু হয়ে যাবে তখন গিয়ে হানা দেবো
ইনশাআল্লাহ।
আচ্ছা, এর বাইরে একদম শেষ যে কথাগুলো বলছিলেন আমাদের।
আচ্ছা, তো আমরা হ্যাপি আছি, হ্যাপি থাকবো, তো এটা নিয়ে আর বিগ ইস্যু করার কোন দরকার নাই, প্লিজ রিকোয়েস্ট করছি, আমি
সবাই দোয়া করবেন আমাদের জন্য।
হ্যাঁ, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ভালো থাকতে পারি, দ্যাটস ইট। আর ধন্যবাদ, ধন্যবাদ FM 90.4 আমাকে ইনভাইট করেছে, এত কথা আমি শেয়ার করতে কোনো পারি না, আজকে পেরেছে, সো
দুজনকে পর্যায়ে আমি আসলে অবশ্যই ধন্যবাদ জানাবো, এতটা সময় আমাদের সাথে এভাবে প্রাণ খুলে কথা বলবার জন্য, আজকে আমাদের অন্ধকারের গল্প একেবারে আলোকিত করে দেওয়ার জন্য। ইমন ভাই, ভাবি দুজনকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, এবং আপনাদের যে দুইটি রত্ন আছে ওদের জন্য আমাদের সব ভালোবাসা, লিসনারদের পক্ষ থেকে শুভকামনা, সবসময় সারা জীবন থাকবে।
ধন্যবাদ,
ধন্যবাদ সবাইকে। এবং এতক্ষণ যে আড্ডাটা দিলাম, আমার কাছে একটিবারের জন্য মনে হয়নি যে আমরা কোনো রেডিও স্টেশনে এসেছি, একদমই ফ্যামিলির একটা পরিবেশ। আমি একটু বলে দেই, আমি চেয়ারের উপর পা তুলে বসেছিলাম, খুব মজা করে ফান করে আমি ইভানের সাথে দুষ্টামি করছিলাম, মানে আমরা স্বামী ভাই ছিল এখানে, হৃদয় ভাই ছিল, মানে আমরা একদম মনে হয় যে রাত্রেবেলা ফ্রেন্ডরা মিলে যাবো আড্ডা মারে, সো ইটস এ রিয়েলি একটা হোমলি একটা পরিবেশ আড্ডা মেরেছি, থ্যাংক ইউ সো মাছ।
মাঝখানে মাঝখানে সং দেওয়ার জন্য আরো ধন্যবাদ ইমন ভাইকে,
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইমন ভাই আজকে আপনি অনেক ভালো করেন, ধন্যবাদ।
মনে হচ্ছিল এখনই প্রেম করেছি, এখনই আমার আগে লাইফে চলে গেছিলাম আমি।
ওকে, স্বামী ভাইকে ধন্যবাদ, ফোনগুলো কষ্ট করেন,
স্পেশালি থ্যাংকস সবাইকে, আসলে সবাইকে,
পুরো অন্ধকারের গল্পের টিমকে ধন্যবাদ, তারেক আহমেদ, মঈন, জান্নাতুল ফিরদৌস, শিপন এবং বাবুল, হৃদয়কে, আর যাদের জন্য শুধু ধন্যবাদ না, সবটুকু ভালোবাসা, তারা হচ্ছে যারা আমাদেরকে শুনলেন,
যারা কষ্ট করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং যারা মাঝখানে জয়েন করেছেন,
যে কোনো পর্যায়ে শুনেছেন, লিখেছেন বা লেখেননি। এবং আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের পুরো অনুষ্ঠানের মাঝখানে কোনো কথা, কোনো কিছু যদি পার্সোনালি আপনাদের কোনো কারণে খারাপ লেগে থাকে, একদম হাত জোর ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের কোনো সেরকম উদ্দেশ্য ছিল না, এবং আমরা আজকের মতো হয়তো এখান থেকে বিদায় নিয়ে যাব, তার আগে আমি আপনাদেরকে অবশ্যই কিছু কথা বলতে চাই, যে ভালোবাসার সম্পর্কগুলো যেন শেষ অবধি এমনই হয় যেমনটা ইমন এবং আয়েশা ভাবি দুজনের মাঝখানে হলো, এবং যত যত কাজই থাকুক, একজন মিডিয়ার মানুষ হয়েও শত কাজের মাঝে কিন্তু পরিবারকে সময় দেয়া যায়, এবং প্রয়োজনে মানুষ সৎ থেকে যে কোনো কিছুই কিন্তু করতে পারে, এবং তার স্ত্রীর সম্মতিতে যে কোনো কিছু গোপন রাখা নিশ্চয়ই খারাপ কিছু না। ওই যে অল অ্যাবাউট সমস্ত কথাগুলো শুনে আমার কাছে যে পয়েন্টগুলো সবচেয়ে বেশি বেশি মনে হয়েছে, সেটা হচ্ছে শুরুর দিকে আমরা যদি রিলেশনের কথা বলি, দুজনের পরিচয় হওয়া, ওই ফোন আসার একটা অস্থিরতা, ফোন কেন আসে না, তারপর রিয়েলাইজ করা যে আমাদের ভিতরে হয়তো ভালোবাসি মুখে বলা না, এখনকার সময় যেটা খুব সহজেই হয়ে যাচ্ছে সেটা না, ভেতর থেকে আসছে না, ভালো তো বাসি, একসাথে থাকতে তো হবে, সেই জায়গা থেকে ওই ছোট বয়সী পরিবারকে গিয়ে বলা যে না আমাদের একসাথে থাকতে হবে, এঙ্গেজমেন্ট বা এরকম কোনো কিছু না, আমাদের বিয়ে দিয়ে দাও, আমরা কাউকে হারাতে পারবো না, ওই সেই লোকটাকে একটু ভিলেন ভাবা, তারপর সেটা রিলেশনশিপে পৌঁছে যাওয়া, তারপর যেটা হয় যে বিয়ে করার পর হঠাৎ করে একটা মেচুরিটি চলে আসা, না আমার তো ঘর সাজাতে হবে, এরকম একটা ব্যাপার। তারপর সেই সেইখানে আস্তে আস্তে ধীরে ধীরে নিজের কাজে, মানে ইমন ভাইয়ের কথা বলছি, তার কাজের ব্যস্ততা বেড়ে ওঠা, বা ভাবির কথা বলতে পারি যে পড়াশোনাতে একটা ভাটা পড়বে, গ্যাপ পড়বে, সে কারণে মিডিয়া একটা ছেলের সাথে প্রেম করছে সেটা একটু হাইড রাখি, এরকম সম্মতির কারণে সারাউন্ডিংস হোক, পরিবেশ পরিস্থিতি হোক, দুজনের সম্মতিতে একটা বিয়ের মতো ব্যাপারকে গোপন রেখে কিন্তু নিজেদের ভিতরে আস্থা বিশ্বাস ফিল করছে না কি করছে, তারপরও দিন শেষে ও তো আমারই ঘুরে এসে এরকমটা, বা আমি যতই আড্ডা দিচ্ছি ট্রানজিটে থাকছি, আমি আমার কাছের মানুষকে একটা ফোন দিয়ে দিই, তারপর ঘর আলো করে দুজন মানুষ আসা বা ঘর আলো করে কেউ আসা এবং তাদের প্রতি কমিটেড থাকা, সবকিছু মিলিয়ে বিশ্বাস আস্থা ভালো লাগার জায়গাটা ইচ্ছেটা থাকলে সৎ থাকলে সবকিছু ঠিক হয়ে যায়। তারপর এখনো এই কথা শুনতে শুনতে যাদের জীবনে এরকম ব্যাপারগুলো হিসেবগুলো মিলছে না, আমার মনে হয় অন্ধকারের গল্পের আজকের পর্বটি তাদের জন্য একটি আদর্শ। এবং সেই পর্বটি আপনারা যদি শুনে থাকেন পরবর্তীতে আমাদের ওয়েবসাইট থেকেও শুনতে পারবেন। আপনাদের জীবনে হয়তো অনেক জায়গা, ইনফ্যাক্ট আমার জীবনে হয়তো অনেক জায়গায় অনেক ধরনের ভুল আছে, সেগুলোকে শুধরে নিয়ে ওই যে ইচ্ছের জায়গাটাতে আমরা আগামীকাল সকাল থেকে নতুন সূর্যের সাথে যদি এই ইমন আয়েশা জুটির মতো সেই জায়গাটাতে স্থির থাকে, তাহলে হয়তো ভালোবাসার সম্পর্কটা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসবে, যে আশীর্বাদে আপনি অ্যাটলিস্ট শান্তিতে থাকতে পারবেন। জ্ঞান দিলাম না বস, একদম ভালোবাসার কথাগুলো বললাম, আজকের মতো বিদায় নেব। তবে অন্ধকারের গল্পে আগামী রোববার আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন, ভালোবাসার মানুষটাকে অনেক ভালোবাসুন, যদি ভুল হয়ে থাকে তার কাছে ছুটে যান, ভালোবাসায় রাখুন, অন্ধকার থেকে আলোর পথে আসুন। অন্ধকারের গল্পে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।
This track was downloaded from FusionBD.com.